This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh.
বন্ধু আপনি টিন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময় এক্সাক্টলি রাত 10টা বেজে 35 মিনিট আর প্রাণব ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি কিন্তু এসে পড়েছি আপনাদের সাথে আর বন্ধু আমি থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত সো বন্ধু আমার সাথে অবশ্যই আপনাকে থাকতে হবে আর আমার সাথে থাকতে হলে আপনাকে কি করতে হবে তা কিন্তু আমি অবশ্যই জানিয়ে দিব আর বন্ধু কেমন আছেন সবাই এই মুহূর্তে যে যেখানে আছেন আমি আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক বেশি ভালো থাকেন সবসময় আমি সেই দোয়াই করি আর বন্ধু আমি অনেক 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 ভালো আছি আর ভালো কেন থাকবো না বলুন আপনাদের সবার ভালোবাসা তো সবসময় আমার সাথেই থাকে আর বন্ধু এই মুহূর্তে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি আমাকে কিভাবে SMS করবেন আর আপনি কেমন আছেন সেটা আমাকে কিভাবে জানাবেন আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দিন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে আর বন্ধু এই মুহূর্তে আমি আরেকটি খবর দিতে যাচ্ছি সেটা হচ্ছে সাইফুর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায় বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007 আইটি নাম্বার আছে বন্ধু 01713432025 আরেকটি নাম্বার আছে সেটি হচ্ছে 01714163640 আর বন্ধু এই মুহূর্তে আপনাকে যদি কেউ গ্রিল সিঙ্গারা সামুচের ডালপুরি কিংবা চটপুরি এসব খেতে বলে আপনার নিশ্চিত অবশ্যই অনেক ভালো লাগবে আর যে বন্ধু এসব ঝালঝাল খাবারের সাথে চিল চিল ফুলপিতে খেয়ে যান প্রাণব প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণবের সাথে কজ প্রাণব ফিল দ্য চিল আর বন্ধু 16260 কিন্তু আপনার জন্য খোলা আছে অবশ্যই SMS করে আমাকে জানাবেন আপনি কেমন আছেন আর ফেসবুক তো আছেই আপনি অবশ্যই ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করবেন আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/thakafm90.4 আর বন্ধু যারা আমাদের ঢাকা এফএম এর ফ্যান পেজে জয়েন করেননি তাদেরকে বলছি আপনি অবশ্যই কিন্তু আমাদের ঢাকা এফএম এর ফ্যান পেজে জয়েন করবেন এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন 24/7 আপনাকে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড থাকবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে লিখবেন ঢাকা এফএম 90.4 কোন প্রকার স্পেস না দিয়ে লিখবেন বন্ধু আর আপনি যে আমাদের ঢাকা এফএম এর ফ্যান পেজে জয়েন হচ্ছেন সেটা আপনি কিভাবে শিওর হবেন তাও কিন্তু আপনাকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের ফ্যান পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 8,05,000 প্লাস এটি হচ্ছে আমাদের রিয়েল ফ্যান পেজ আর বন্ধু অবশ্যই আমাদের সঙ্গে আপনি কানেক্টেড হবেন আর বন্ধু ফেসবুকে অবশ্যই আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আমি আবার বলে দিচ্ছি www.facebook.com/thakafm90.4 আর বন্ধু গ্রিল সিঙ্গারা সামুচা ডালপুরি কিংবা চটপটি এসব ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণব প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণবের সাথে প্রাণব ফিল দ্য চিল আর 16260 কিন্তু খোলা আছে আপনার জন্য অবশ্যই আপনি আমাকে SMS করবেন আর ফেসবুক তো আছে এই মুহূর্তে চলে যাচ্ছি কানে কানে বিরতির পর আমি আবারও ফিরছি
Yeah. জানে না হৃদয় কথন
সাথে ঠান্ডা
প্রাণাম খুশি খুশি
Feel the chill.
আমরা আমাদের প্রিয় তারকা প্রিয় মানুষ সুমি কাইসারের সাথে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর খেলা শুরু করব। তাহলে প্রথম চারটা প্রশ্নের উত্তর আপনাকে এক মিনিটের ভেতরে দিতে হবে।
আচ্ছা আচ্ছা, এক মিনিটের মধ্যে,
এক মিনিটের ভেতরে আপনাকে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রথম চারটা। প্রশ্নটি হল, আগুনের পরশমণি চলচ্চিত্রে মুক্তিযোদ্ধার চরিত্রে কে অভিনয় করেছেন? অপশন চারটি, এ রাইসুল ইসলাম আসাদ, অপশন বি আসাদুজ্জামান নূর, অপশন সি আলী জাকের, অপশন ডি শহীদুজ্জামান সেলিম। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অফিসিয়ালি আপনার সময় শুরু হচ্ছে এখন।
আসাদুজ্জামান নূর।
যদি আপনার থাকে তীক্ষ্ণ বুদ্ধি, সাধারণ জ্ঞানে যদি হয়ে থাকেন অপ্রতিরোধ, যে কোনো বিষয়ে আপনার পাণ্ডিত্য যদি হয়ে থাকে চমকে দেবার মতো, তবে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর হট সিট আপনার জন্য। 12টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন 15,000 টাকা। কান পাতুন ঢাকা FM এ সোমবার রাত 11:30।
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু, আপনি চেন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং আপনি ভাবছেন আমি কেন এত খুশি। জি বন্ধু, আসলে একটা এসএমএস দেখে খুবই মজা লাগছে আমার। সেটা হচ্ছে আমাদের বাবলু লালবাগ থেকে এসএমএস করেছেন। তিনি বলেছেন, গুরু সালাম নেবেন, আর জি মা আপনি কেন আমার এসএমএস টা পড়েন না? জি আমি তো পড়ে দিলাম, বাবলু ভাই সবসময় আমার সাথে রাগ করে, আমি কেন বুঝি না। বাবলু ভাই একদম রাগারাগি কিন্তু চলবে না, ঠিক আছে। আর লাবলু আছেন, তিনি কুড়িগ্রাম থেকে আমাদেরকে এস এম এস করেছেন। তিনি বলেছেন যে আমি নাকি এস এম এস পড়ি না ভাইয়া, আমি তো আসলেনি একটু আগে, আর এই যে আপনি আমাকে এস এম এস করলেন আমি কিন্তু এস এম এস টি পড়ে দিয়েছি। আর সানজিদ ইসলাম মৌমিতা, তিনি বলেছেন যে তার কালকে এক্সাম আছে, অবশ্যই বন্ধু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, অবশ্যই এক্সামটা খুব ভালো করে দিবেন। আর বন্ধু এই মুহূর্তে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে সাইফোর্সের ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকা। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007। আইটি নাম্বার আছে, সেটি হচ্ছে 01713432025। আইটি নাম্বার আছে বন্ধু, সেটি হচ্ছে 01714163640। আপনি অবশ্যই কিন্তু ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চটপটি, সব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণ আপ এর সাথে, প্রাণ আপ ফিল দা চিল। আর বন্ধু 16260 তে অবশ্যই আপনি কিন্তু আমাদেরকে এস এম এস করবেন, একদম ভুলবেন না এস এম এস করতে। এই মুহূর্তে কি করছেন, কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আর বন্ধু অবশ্যই ফেসবুকে আমার সঙ্গে জয়েন করবেন, আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/FM90.4। আপনি অবশ্যই কিন্তু ভিজিট করবেন বন্ধু। আর জুয়েল রহমান, তিনি বলেছেন যে কেমন আছে জীবন, অনেক ভালো আছি। রমিজ পাটোয়ারি হাজিগঞ্জ থেকে তিনি বলেছেন যে আই লাভ ইউ ঢাকা এফএম 90.4, থ্যাংক ইউ বন্ধু। আরেকজন, তিনি নামটা লিখেননি কিন্তু বলেছেন যে অনেক অনেক ভালোবাসা নিতে জীবন, অনেক 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 বেশি ভালোবাসা নিলাম আপনার কাছ থেকে, কিন্তু আপনার নামটি কিন্তু অবশ্যই আপনি লিখবেন। আর যারা আমাকে এস এম এস করছেন বা করবেন চিন্তা করছেন, তাদেরকে আমি বলছি আপনি অবশ্যই কিন্তু প্রথমে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। একদমই কিন্তু ভুল করবেন না আপনার নামটি এবং আপনি কোথা থেকে আমাকে জয়েন করেছেন সেটি বলতে। আর দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছে তাদেরকে সবসময় আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত দূর থেকে তারা আমাদের সঙ্গে জয়েন করেন। মানিকগঞ্জ থেকে আলামিন আছেন, তিনি শুনে একটি কমেন্ট করেছেন, ধন্যবাদ বন্ধু। সানজিদ ইসলাম, তিনি বলেছেন তিনি ভালো আছেন, আপনি ভালো তো? জি আমি অনেক 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 ভালো আছি। আর বন্ধু, কেল সিঙ্গারা সামোচা কিংবা ডালপুরি চটপুটি, এসব ঝাল ঝাল খাবার সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানের বিরতির পর আমি আবার ফিরছি।
তোমায় এই কথা শুধু বলার ভালোবাসি আমিও তোমার সব কথা কি মুখে বলে দিতে
খুব চমৎকার একটি গান শুনছিলাম আর গানের বিরতির পর আমি আবারও ফিরে এসেছি কিন্তু আপনাদেরই সাথে। আর বন্ধু ফেসবুকে অবশ্যই কিন্তু আমার সঙ্গে জয়েন করবেন, আজকে আমাদের অতিথি বন্ধু, তার ছবি আপলোড করা হয়েছে ফেসবুকে। আর বন্ধু নিমি থাকবেন আমাদের সঙ্গে, তার জীবন অনেক না বলা কথা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর তার জন্য কিন্তু আমরা শুনছিলাম যে না বলা কথা, আসলে অনেক না বলা কথা থাকে তাই না? আর বন্ধু আপনার না বলা কথাগুলো সবকিছু কিন্তু আমাকে 16260 তে জানাতে পারেন অথবা ফেসবুক তো রয়েছে, ফেসবুকে আপনি অবশ্যই আমার সঙ্গে কিভাবে জয়েন করবেন তা কিন্তু আমি জানিয়ে দিয়েছি। আবারও বলছি আমাদের যে ফেসবুক অফিসিয়াল আর অনেকেই আছেন ফেসবুকে এই মুহূর্তে, রিয়াজ হোসেন সহ আরো অনেকেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আর বন্ধু ভিড় সিঙ্গারা সামোচা ডালপুরি কিংবা চটপটি এসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ, প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দা চিল। আর বন্ধু আরেকটি কথা আমি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে সাইকোর্সে ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য। এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007, আইটি নাম্বার আছে বন্ধু 01713432025, আইটি নাম্বার আছে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন সেটি হচ্ছে 01714163640, এই নাম্বারগুলোতে আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর বন্ধু যা বলছিলাম যে ফেসবুকে আপনি অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করবেন, যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু ঘড়ির সময়টা এক্স্যাক্টলি 10:50 এবং আমি আছি প্রাণ ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঠিক রাত 1:30 পর্যন্ত। অনেক কথা বলে ফেললাম আর সবাই যেটার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা আমিও করছি, আর কারো অপেক্ষার প্রহরে আমি বাড়াচ্ছি না কারণ অপেক্ষার প্রহর আসলে অনেক কষ্টের, জীবন তো বুঝতেই পারছেন।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। কিন্তু যে প্রচন্ড রকমের কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, যার মাথার উপরে সেই প্রচন্ড রোদের তাপ আগুন হয়ে ঝরে পড়তেছে, যে মানুষটি প্রচন্ডভাবে বাস্তবতাকে কাছ থেকে চাক্ষুষ দেখতে পাচ্ছে, তার কাছে এই ভালোবাসা প্রবণ কথাগুলো কতটুকু মিষ্ট মনে হয় সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। কিন্তু তারপর আমাদেরকে ভালোবাসার কথা বলতে হয়, ভালোবাসার আহ্বান জানাতে হয়, গলা খাকারে দিয়ে গলাটাকে পরিষ্কার করে জোরে করে বলতে মন চায়, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালো লাগুক আর নাই বা লাগুক, বাস্তবতা যত রূঢ়ই হোক না কেন, তারপরও আমাদেরকে ভালোবাসার কথা বলতে হয়, পরস্পরকে ভালোবাসা ভালোবাসার কথা বলতে শেখা, বলতে পারা, বলা, এটি একরকমের চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা একটা কালচার এস্টাবলিশ করার জন্য, একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত করবার জন্য। সে সংস্কৃতি হচ্ছে ভালোবাসার সংস্কৃতি। আজকের পর থেকে কোনো চোখরাঙানি নয়, পাশের জনকে শক্ত করে তার হাতটা ধরুন, ধরে শক্ত করে হাতটা ধরে সেই আবহ নিয়ে, সেই আবেগের, সেই অ্যাটাচমেন্ট থেকে তাকে বলতে চেষ্টা করুন যে বন্ধু, ভাই বা বোন, আমি তোমাকে অনেক ভালোবাসি। সময় এসেছে বন্ধু এখন এই ধরনের চোখরাঙানি, এই ধরনের তীর্যক চাহনি থেকে নিজেকে সরিয়ে রাখার। সময় এসেছে বন্ধু ভালোবাসা দিয়ে শুধুমাত্র আপনার বাড়ির আঙিনা নয়, শুধুমাত্র মহল্লা নয়, শুধুমাত্র আপনার এই সমাজটি নয়, পুরো দেশ, পুরো বিশ্ব সমাজকে জয় করার। যত রকম ক্ষেপণাস্ত্র মরণাস্ত্র সৃষ্টি হোক না কেন, সবচেয়ে বড় যে অস্ত্র তার নামই হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে সমগ্র বিশ্বকে জয় করা সম্ভব। তাই পরিস্থিতি যত খারাপই হোক, যে অবস্থায় আমরা থাকি না কেন, অবশ্যই আমাকে বলতেই হবে যে বন্ধু, আমি তোমাদের সকলকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসার শক্তিতে মুচ্ছমান হয়ে থাকতে চায়, ভালোবাসার আবেগে, আবেগে ভালোবাসার আবহতে চরমভাবে আবিষ্ট থাকতে চায়, পাগল হয়ে যেতে চায় ভালোবাসার মধ্যে, বৃষ্টি স্নাত হতে চায় ভালোবাসার সেই ঝরঝরো বৃষ্টিতে। ছোটবেলা থেকে বেড়ে ওঠা শৈশব, কৈশোর, যৌবনের সন্ধিক্ষণ, চমৎকার মুহূর্ত সবগুলো আমার মনের মধ্যে আমি বেঁধে রাখতে চাই। আমার জীবনটা যদি এখন পর্যন্ত আমি চল্লিশটা বসন্ত যদি পার করে এসে থাকি, হয়তো চল্লিশটা সেরকম চৌম্বকীয় মুহূর্ত আমার জীবনে সৃষ্টি হয়নি। আমি সেই মুহূর্তের গুলোর জন্য মুখিয়ে আছি যে আমার বাকি জীবনগুলোতে এরকম কিছু মুহূর্ত চলে আসুক, না হলে হাজারো বছর বাঁচলেও এ জীবনের কোনো সার্থকতা থাকবে না। আর সেই সেই লোমহর্ষক, সেই এক্সাইটমেন্টে ভরা, সেই ভালো লাগার মুহূর্ত তখনই সৃষ্টি হয় যখন ভালোবাসা সামনে উপস্থিত হয়। সে ভালোবাসা হয়তো এক এক সময় এক এক মানুষের রূপ ধরে আসে, সে হয়তো মায়ের রূপ ছদ্মবেশে আসে, কখনো বাবা, কখনো ভাই, কখনো বোন, কখনো বন্ধু। বন্ধু অদ্ভুত এক রিলেশনশিপ যা মানুষ নিজে এসে সৃষ্টি করে পৃথিবীতে, অথবা কখনো প্রেয়সী অথবা প্রেমিকের রূপ ধরে আসে। ভালোবাসা জিন্দাবাদ। ভালোবাসা সত্যি এমন এক শক্তি, যে শক্তির মাধ্যমে আমরা সবাই দারুণ এক বন্ধনে আবিষ্ট হয়ে থাকতে চাই।
অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর সুন্দর কথাগুলো শুনে আমারও অনেক ভালো লাগছে, আর বন্ধুরা যারা এই মুহূর্তে আছেন তাদের সবারই অনেক বেশি ভালো লাগছে আমি জানি। আর বন্ধু যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আপনি কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে জয়েন করবেন, আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4 এ আপনি অবশ্যই কিন্তু ভিজিট করবেন। সেখানে আজকে আমাদের অতিথি বন্ধু তার ছবি আপলোড করা হয়েছে, আপনি অবশ্যই সেখানে লাইক দিয়ে কমেন্ট করবেন। আর গুরু সবার প্রশ্ন একটাই প্রশ্ন থাকে, আমি বেশিরভাগ সময় দেখি যেটা আমি জিজ্ঞেস করতে চাই বা জিজ্ঞেস করা হয় না, সেটি হচ্ছে গুরু ভালোবাসা কাকে বলে?
ভালোবাসার ডেফিনিট কোন সংজ্ঞা নাই অ্যাকচুয়ালি। যদি প্রেমময় ভালোবাসার কথা তুমি জানতে চাও আমার কাছ থেকে, ইনফ্যাক্ট সেটাই জানতে চাচ্ছ বা অনেকে বন্ধুরা জানতে চায়, এটা এটা এমনই একটি রিলেশনশিপ, প্রেমময় সম্পর্কটা কখন আমি বুঝব যে আসলে সে আমাকে ভালোবাসে বা আমি ভালোবাসাই, ভালোবাসাই আমি, আমার মধ্যে ভালোবাসা কাজ করছে, ব্যাপারটি কখন বুঝব? এটি এমনই একটা রিলেশনশিপ যার কথা চিন্তা করলে, অর্থাৎ যাকে হারিয়ে ফেলার ভাব হয় দারুণভাবে আমার ভেতরে একটা অন্যরকমের কষ্ট সৃষ্টি করে, আমার কণ্ঠকে বাষ্পরুদ্ধ করে দেয়, ভেতরের মানে মনে হয় যে কি একটা যেন গলার মধ্যে দলা পাকিয়ে উঠছে, এরকম একটা বাষ্পরুদ্ধে মানে কষ্ট ভেতরে ভেতরে লালন করতে হয়। তাকে হারানোর ভয় আমার চারিপাশকে কেমন যেন অসহনীয় করে তোলে, অসহায় অবস্থার মধ্যে ফেলে দেয়। এইরকম একটা রিলেশনশিপের ভেতর দিয়ে যখন যায় এবং যখন দুইজনের মনের মধ্যে দারুণ মিষ্টি একটা কনকনে এবং চিনচিনে ব্যথা অনুভূত হয়, সেটাই কিন্তু ভালোবাসা। ভালোবাসা এমনই এক কেমিস্ট্রি, যখন যদি সায়েন্টিফিক দিক দিয়ে তুমি এক্সপ্লেনেশন দিতে বলো, বিষয়টা কিন্তু এরকম যে আমাদের যে নিউরন যেখানে আমাদের অনুভূতিগুলো ধারণ করা হয়, নিউরনে একটা নির্দিষ্ট প্রকোষ্ঠ আছে। যখন তুমি ভালোবাসায় পড়ো, যখন প্রেম হয়, তখন ওই নির্দিষ্ট প্রকোষ্ঠ থেকে, নিউরনের নির্দিষ্ট প্রকোষ্ঠ থেকে একটা রঞ্জক পদার্থ নিঃসরিত হতে থাকে। এবং যত তুমি প্রেমে পড়ো, যত প্রেমটা গভীর হয়, যত পরস্পরকে পাগলের মতো ভালোবাসতে থাকো,
যত নেশার মতো হয়ে যায়। এটাকে অনেকটা আমাদের ঢাকায় ভাষা অনেকে পিনিকের মতো বলে। আমি এমন একটা পিনিকের ভিতর দিয়ে যাচ্ছি যে পিনিকের কারণে আমি আমার সেই মানুষটিকে ছাড়ার কাউকে দেখার মতো সুযোগ পাচ্ছি না। একবার মজনুকে বলা হয়েছিল যে আমার সামনে দিয়ে যে তুমি চলে গেলে এই অবস্থাতে, যেটা যাওয়া তোমার উচিত হয়নি। তখন সে হয়তো নামাজরত অবস্থায় ছিল, সে মজনু দেখে প্রত্যুত্তরে বলেছিল যে তুমি কোন স্রষ্টার প্রেমে মগ্ন যে আমি তোমার সামনে দিয়ে চলে গেলাম সেটা তুমি দেখতে পেলে। আমি যে তোমার সামনে দেখেছি আমি তো টেরও পাইনি, আমি আমার লাইলির প্রেমে এতখানি মগ্ন হয়ে আছি। ওখানেও কিন্তু প্রেমের রিলেশনশিপেরই বর্ণনা দেওয়া হয়েছে যে বান্দা এবং খোদার মধ্যে প্রেমময় সম্পর্কটা এত গভীর হওয়া উচিত, এত আচ্ছন্ন থাকা উচিত এই প্রেমে, এই প্রেমময় সুধাতে, যাতে করে পরস্পরের ভালোবাসা মহব্বতে যখন মগ্ন হয়ে থাকবে দুনিয়ার দ্বারে আর কোন রকমের কোন খেয়াল থাকবে না। সো রিলেশনশিপ ব্যাপারটা কিন্তু অনেকটা এইরকম, এই সেই প্রকোষ্ঠের মধ্যে সে রঞ্জক পদার্থ নিঃসরিত হতে থাকে। নিউরনের সে নির্দিষ্ট একটা প্রকোষ্ঠ আছে, শুধু সেখানে সুখানুভূতি হলেই রঞ্জক পদার্থটা বের হয়ে আসে, তখন আর দুনিয়াদারি কিছু দেখতে পায় না। ওই যে বলে না যে এত বলার পর এত করে অনুরোধ করতেছে, এত করে বোঝাচ্ছি, তারপরে ছেলেকে বা মেয়েকে বাগে নিয়ে আসতে পারছি না কেন? বাগে আনবে কোত্থেকে? রঞ্জক পদার্থ গ্যালন গ্যালন বাইর হচ্ছে স্যার তার সেই নিউরনের নির্দিষ্ট প্রকোষ্ঠ থেকে, যে কারণে সে নেশার মতো পেয়ে বসেছে, সেই কারণে পৃথিবী থেকে সে বের হয়ে আসতে যাচ্ছে না। ইনফ্যাক্ট অ্যাডিকশনে যখন যায় মানুষ, সেক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটাই ঘটে। অ্যাডিক্ট হওয়ার পরে ওই প্রকোষ্ঠ থেকে রঞ্জক পদার্থ বেরিয়ে যায়, বের হয়ে আসতে থাকে, এবং রঞ্জক পদার্থ বের হওয়াটাকেই সুখানুভূতি বলে, ভালো লাগাটা বলে, তখন মানুষ ওইখান থেকে বের হয়ে আসতে পারে না। তো প্রেমের জন্য ঠিক আছে, ওর মধ্যেই থাকো, সমস্যা নাই। বাট ড্রাগস এর জন্য আমি বলতেছি, যখন এরকম ঘটনা ঘটে, জাস্ট তুমি তোমার থিঙ্কটাকে, তোমার চিন্তাটাকে শিফট করে দাও, তাহলে অন্যরকম ভাবে নিজেকে তুমি হয়তো বাঁচাতে সক্ষম হবে। এ ফাঁকে আমি একটু স্মরণ করতে চাচ্ছি মাহিন নামে একটি ছেলে এবং তার সার্কেলের সাথে, মতিঝিল মডেল স্কুলের এই পুরো 5-7 জন একটা ট্রুপের সাথে এর মধ্যে আমার সাক্ষাৎ হয়েছিল। ওরা ফরচুনেটলি আনফরচুনেটলি আমাকে চিনে ফেলেছে, ফেসবুকে আমার ছবি দেখেছে, চমৎকার কিছু সময় কাটিয়েছিলাম। বন্ধুগুলোর নামগুলো আমার মনে নাই, বাট ইচ্ছা করে আমার নাম বলতে মন চাচ্ছিল খুব। ওর একজনের বার্থডে ছিল, সেই কারণে তাদের সাথে দেখা। হোয়াটএভার, আমি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি তোমাদেরকে মেনশন করতেছি এবং তোমাদের সাথে কাটানোর সময়গুলো সত্যি আমার জন্য দারুণ ছিল। আমি আরেকবার একনলেজ করতেছি অন ইয়ারে এবং মতিঝিল মডেল স্কুল সমস্ত ছাত্রদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
গুরু বি এম শুভ তিনি লিখেছেন, কালকে আমার অ্যাডমিশন টেস্ট, তারপরও পুরো অনুষ্ঠানটি শুনবো ইনশাল্লাহ। প্রিয় গুরু, প্রিয় আপু, গুরুকে আমার একটি সালাম পৌঁছে দিন। গুরু আমি আপনাকে অনেক ভালোবাসি।
ওয়ালাইকুম আসসালাম মুসা, আই লাভ ইউ দ্য মোস্ট, বাট আমি বিশ্বাস করি আমার কথা তুমি একদম আইনের মতো করে শুনবে। ইটস এ ফর দ্য আইন ফর ইউ মুসা, প্লিজ তুমি জাস্ট সুইচ অফ করো, তোমার হেডফোনটা কান থেকে খুলে ফেলো, মোবাইলটা সুইচ অফ করো, অ্যান্ড প্লিজ ডু কনসেন্ট্রেট অন ইউর এক্সাম। আমি অনুরোধ করছি, এবং এটা ডাউনলোড করে তুমি চাইলেই কালকে শুনতে পারবে, বাট পরীক্ষা যেহেতু আছে কালকে সকালেই বললে, রাইট? সো আমার সাথে সময় দেয়া আর আমার সাথে এখন যুক্ত থাকার কোনো আবশ্যকতা নাই। জাস্ট তুমি অনুষ্ঠানটা এই মুহূর্তে তুমি অনুষ্ঠান শোনা বন্ধ করো প্লিজ ডিয়ার। অবশ্যই তুমি আমার কথা শুনবে, যেহেতু তুমি আমাকে ভালোবাসো বলেছো।
গুরু, অনেক সময় আমি এ ধরনের SMS বা ফেসবুকে কমেন্ট পাই, যেমন একটু আগে আমি একটা SMS পেলাম, রমি লিখেছে ঢাকা থেকে যে, আমি যাকে ভালোবাসি তার পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করেছে, কিন্তু সে আমার কাছে আসতে চায়, এখন আমি কি করব?
দেখো, অসুবিধা নাই, তোমার কাছে যদি আসতেই চায় তুমি আসলেই তাকে তোমার বিশাল এই বুকের মধ্যে আগলে নেবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার চাইতে খুব জরুরি একটু ভিশনারি হওয়া ওই অবস্থাতে, যে তোমার যে বর্তমান প্রেক্ষাপট যেগুলো সম্বন্ধে তুমি বর্ণনা তুমি দাওনি, তোমার যে বর্তমান অবস্থা, পারিপার্শ্বিক আবহ, তোমার যে সিচুয়েশন, তাতে যে মানুষটিকে তুমি ভালোবাসো, যে মানুষটি বটবৃক্ষ মনে করে তোমার কাছে আসতে চাচ্ছে, তাকে সেই লাইফটা তুমি দিতে পারবে কিনা, তাকে নিয়ে তুমি সার্ভাইভ করার মতো আসলে বাস্তবতার মধ্যে আছো কিনা, যদি না থাকো, রাদার তাকে পরবর্তীতে ফ্রাস্ট্রেটেড করা চাইতে, তোমাকে পরবর্তী জীবনে এসে নপুংসুক ভাববে যেহেতু তুমি তাকে ঠিক মতো তাকে নিয়ে সার্ভাইভ করতে পারলে না, তার চাইতে বেটার তুমি তার কাছে এইরকম মানুষ হিসেবেই থাকো, সময় নাও, একটা ব্রিদিং ক্যাপ তৈরি করো, সময় নাও, দেন ফাইনালি এই রিলেশনশিপটাকে বাস্তবে রূপায়িত করো।
জি বন্ধু রমি, আপনি অবশ্যই আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। আরো অনেকেই যারা প্রতিবারে আমাকে এরকম SMS বা কমেন্ট করেন যে কি করবে কি করবেন, অবশ্যই কিন্তু আপনি বুঝে ফেলেছেন। আর বন্ধু, অবশ্যই আপনি আমাকে SMS করতে পারেন 16260 তে, অবশ্যই অবশ্যই SMS করবেন। আর যারা ফেসবুকে জয়েন করছেন বা করবেন, তাদেরকে বলছি আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আজকে আমাদের অতিথি বন্ধু নিমি, তিনি তার জীবনের অনেক না বলা কথা আমাদের
সঙ্গে শেয়ার করবেন, আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা, সামুচা, ডালপুরি কিংবা চটপটি, এসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে। প্রাণ আপ, ফিল দ্য চিল। আর বন্ধু, আরেকটি খবর, সেটা আপনাকে আমি জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে সাইফোর্সে ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটে মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007। আইটি নাম্বার আছে বন্ধু 01713432025। এবং আরেকটি নাম্বার, সেটা আমি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 01714163640। এই নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন।
সময় এসেছে বন্ধু সেই মহেন্দ্রক্ষণের, সময় এসেছে সেই সময়টিতে, যে সময়টিতে আমি আমাদের প্রতিদিনের রেগুলার যে আয়োজন এবং প্রতিদিনের যে সবচাইতে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, যার জন্য ডেসপারেটলি আমরা ওয়েট করি, যার 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 উপস্থিতি আমাদের আমাদের এই হট সিটকে দারুণভাবে অলঙ্কৃত করে, তিনি হচ্ছেন আমাদের আমন্ত্রিত অতিথি। অলরেডি তিনি এসেছেন এবং হট সিটকে অলঙ্কৃত করেছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে প্রাণাপ ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে।
জি গুরু, আসসালামু
আলাইকুম। হোয়াট অ্যাবাউট ইউর রিয়াকশন, কেমন ফিল করতেছেন এখানে বসে? অনেস্ট, একদম সত্য যা চলতেছে ভিতরে সেটাই বলবেন।
একটু ভয় ভয় লাগছে।
ভয় কিসের?
এত যন্ত্রপাতি।
আর কিছু?
জি না।
এমন মানে যন্ত্রপাতির ভয়, মানে একটা নতুন পরিবেশ, নতুন জায়গা, আমি ইউজ টু হতে পারবো কিনা, জীবনের সেই কথাগুলো সেভাবে বলতে পারবো কিনা, এরকম চিন্তা?
জি।
আচ্ছা, প্রোগ্রাম নিয়ে কি ধরনের, আপনি প্রোগ্রাম শোনেন আমাদের?
জি, আমি নিয়মিত প্রোগ্রাম শুনি।
কোন ফিডব্যাক, একটা পজিটিভ একটা নেগেটিভ ফিডব্যাক বলেন।
আমি সবসময় আপনাদের এসএমএস করি কিন্তু পড়া হয় না
আমার। নেগেটিভ, পজিটিভ ফিডব্যাক,
এগুলো শুনে আমার খুব ভালো লাগে, আর অনেক রাত জাগা হয়।
এটা একটা ভালো দিক বলেন কি, রাত জাগা হয়, এই প্রথম আমরা এইভাবেই কিন্তু মানে কি বলে না, চেঞ্জ দ্য গেম, যে আমরা রিভার্স থিঙ্কিং এর কিছু মানুষ পেয়ে যাই। সবাই বলে আসছে এতকাল ধরে যে রাত কিন্তু জেগো না, চোখের নিচে কালি পড়বে, রাত জাগলে তোমার স্বাস্থ্য খারাপ হবে, সব রকমের খারাপ কিছু আর কি। এই প্রথম একজনকে পাওয়া গেলো যিনি বলছেন যে আপনার প্রোগ্রামের কারণে রাত জাগা হয়, ইটস এ গুড থিং। হোয়াটএভার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে শুরু করছি বন্ধু আপনাদের সবাইকে সাথে নিয়ে, আজকের অতিথি বন্ধুকে সাথে নিয়ে, তার জীবনের কথা এবং তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে স্থাপিত করতে যাচ্ছি। আপনি একদম, আমি চাইব একদম ছোটবেলা থেকে আপনি আপনার মতো করে শুরু করুন প্লিজ। দা কল ইজ ইয়ার্স, মাইক্রোফোন ইজ ইয়ার্স, টোটাল স্টুডিও ইয়ার্স। আপনি আপনার মতো করে প্রাণাপ ভালোবাসা বাংলাদেশ, নট অনলি ইন বাংলাদেশ, বিনয়ের সাথে বলতেই পারি গোটা ওয়ার্ল্ড এর মধ্যে মনে হয় ভালোবাসার এত বড় প্ল্যাটফর্ম আর হয় না, যে প্ল্যাটফর্মে মানুষ সত্যি শুধু ভালোবাসার কথাই শুনতে চায়। প্লিজ গো অ্যাহেড।
জি গুরু। গুরু, তাহলে একদম ছোটবেলা থেকেই বলি, আমার জন্ম হয় পাবনাতে, সেখানে জন্মের কিছুদিন পরে মানে 3 বছর পরে আমার আম্মু মারা যায়। তো আমি ফ্যামিলিতে আমার বোনদের কাছে বড় হয়েছি, তো বড় পাবনাতে আমরা থাকতাম। তারপরে আমার ওখানে কিছুদিন পরে আমি অনেক ছোট,
কোথায় বাসা?
পাবনা, আমরা পানি উন্নয়ন বোর্ডে থাকতাম।
মানে কোন জায়গায় এটা? কাজী পানি ট্যাঙ্কি, ওই ওই
সার্কিট হাউসের সামনে।
আচ্ছা, কোন এলাকা বলে এটাকে?
পানি উন্নয়ন বোর্ডে।
আচ্ছা
আচ্ছা, চকসাতিয়ানি বলে।
আচ্ছা
আচ্ছা, ওখানে থাকতাম। তো আম্মু মারা যাওয়ার পরে আমার দেখাশোনার জন্য আমার আব্বু আমাকে আমার বড় বোনের কাছে দেয়। তো ওখানে বড় হচ্ছিলাম আমি, জয়পুরহাটে প্রথম আমার স্কুল শুরু হয়। স্কুল, ওখানে স্কুলে মানে আমি মায়ের যে আদরটা সেটা আমি বোনের কাছ থেকেই পেয়েছি, বড় বোনের কাছ থেকে।
কয় ভাই বোন আপনারা?
আমরা 6 বোন 2 ভাই।
আচ্ছা।
তো বড় বোন আমাকে একদম মায়ের মতো করেই বড় করেছিল। তো তারপরে কিছুদিন পরে আপুর যখন বাবু হলো, তো আব্বু চাইলেন যে আমি আবার কাম ব্যাক করি
পাবনাতে।
জি, আবার পাবনাতে চলে আসলাম। আসার পরে ওখানে কিছুদিন পড়ার পরে আমার আব্বুর সরকারি চাকরি ছিল, সেজন্য তিনি বারবার মানে বদলি হতেন। তো বদলির এক পর্যায়ে আমি সিরাজগঞ্জ আসি, ওখান থেকেই আমার এসএসসি পাশ করা। তো এসএসসির পরে আমি ঢাকা এসে কলেজে ভর্তি হই।
আপনার নিকনেম কি, কি নামে ডাকে বাসে?
নিমি।
নিমি?
জি।
আচ্ছা আচ্ছা।
তো কলেজ জীবনটা বেশ ভালোই কাটছিল। তারপরে এইচএসসি পরীক্ষা শুরু হলো, পরীক্ষা দিলাম, রেজাল্ট ভালো হলো। তো সবারই ইচ্ছা থাকে যে ভালো কোথাও ভর্তি হওয়ার। তো ওই টাইমটাতে কোচিং করছিলাম, তারপর বিভিন্ন টিচারের কাছে পড়ছিলাম। তো এক পর্যায়ে ভর্তি পরীক্ষা এসে যায়। তো ভর্তি পরীক্ষায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেই, দেওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ঢাকা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হই। তো ওখানে প্রথম বছর পার হওয়ার পরে, পরের বছর যখন আমাদের নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল, তখন ওই প্রোগ্রামে আমি পার্টিসিপেট ছিলাম। তো ওখানে আমাদের বিভিন্ন ধরনের নাচ গানের অনুষ্ঠান ছিল।
আপনি কি করছিলেন
ওইখানে? অনেক কিছুর মধ্যে আমি একটা গান করেছিলাম।
আচ্ছা আচ্ছা।
গান করেছিলাম আর একটা ফ্যাশন শো ছিল এটাতে। তো ফ্যাশন শো এর জন্য আমাদের কিছু ড্রেস দরকার ছিল। তো ওই ড্রেসগুলো আমার এক কাজিনের আবার একটা শপ আছে, ফ্যাশন শপ। তো ওখানে ওই ড্রেসগুলো আমি দিতে চেয়েছিলাম। তো আমাদের বেশ ভালোই চলছিল, মানে প্রোগ্রামের আগে যে কি বলে এটাকে, রিহার্সেল, প্রস্তুতিমূলক কার্যকলাপের পরে যেদিন আমাদের অনুষ্ঠান, ওই দিন আমার ড্রেসগুলো দেওয়ার কথা ছিল। তো ড্রেস তো অনেকগুলো লাগবে, শাড়ির কিছু সিকোয়েন্স ছিল, তারপর নর্মাল থ্রি পিসের কিছু সিকোয়েন্স ছিল। তো ড্রেসগুলো আমার আনতে হবে সকালবেলায়। তো আমি তো তখন ফার্স্ট ইয়ারে কেবল, তো আমাদের একজন বড় ভাই ছিলেন, ওনাকে বললাম যে ভাইয়া আমার তো ড্রেসগুলো এখন আনতে যেতে হবে, আড়াইটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তো এগারোটার দিকে আমি বললাম ভাই আমার তো ড্রেসগুলো এখন আনতে যেতে হবে, তো এতগুলো ড্রেস তো আমি একা নিয়ে আসতে পারবো না, আপনি কাউকে কি দেবেন আমাকে সাথে? তাহলে আমি ড্রেসগুলো নিয়ে আসবো। তো ভাইয়া ওই আমাদের টিএসসির যে প্ল্যাটফর্মটা, ওখান থেকে একজনকে ডাকলেন, ডেকে মানে তাকে, সে নিচে ছিল, আমি উপরে ছিলাম প্ল্যাটফর্মের উপরে। তো ওখান থেকে ডাকার পরে আমাকে বলছে যে ও হচ্ছে ফার্স্ট ইয়ারের, একটা ছেলেকে দেখালো, ছেলেটা চশমা পরা ছিল। তো আমি যেদিন থেকে মানে ভালোবাসা জিনিসটা বুঝতাম, তো আমার খুব ইচ্ছা ছিল যে যাকে আমি ভালোবাসবো সে চশমা পরবে। তো ছেলেটা
এরকম কয়জন আছে? আজিবাজির কথা শুনতেছি কিন্তু, নিমি, রাইট? ইওর নেম নিমি। সাধারণত মানুষ বলে যে সব দিক দিয়ে ছোট মাছ খাও ভাই, কাচকি মাছ বিশেষ করে খাও, সবজি টবজি খাও, চোখে না হলে জ্যোতি কমে যাবে, তারপর রাত জেগো না, শরীর খারাপ হবে। ও বলতেছে রাত জাগার সুযোগ হয়েছে, চশমা পরা মানুষ বেশি ভালো লাগে। ইটস গুড, চশমা পরা মানুষ দেখে ভালো লাগে অ্যাকচুয়ালি, বাট প্রেমের ক্ষেত্রে এরকম বলতেছে, এরকম কিছু ইনোভেটিভ ইনফরমেশন পাচ্ছি আমি নিমের কাছ থেকে। ইমার কি ধরনের বক্তব্য যে আসলে কি? হ্যাঁ, বাট এরকম কি মনে হয় যে আমার বয়ফ্রেন্ড বা আমার হবু স্বামী চশমা পরবে, এরকম চিন্তা হয়
না?
এভাবে ভেবে দেখা হয়নি।
প্রথম দেখাতেই কেমন যেন ওই কবিতার অথবা উপন্যাসের গায়ক গুলো থেকে আমার তেমন মনে হচ্ছিল। তো
ঈশ্বরচন্দ্র স্বয়ং সামনে।
তো তারপরে যিনি বড় ভাইয়া ছিলেন, সবুজ ভাইয়া, উনি বললেন যে মানে ওই ছেলেটাকে পরিচয় করিয়ে দিয়ে আমাকে বললেন যে ওর সাথে তুমি যাও না, ছেলেটাকেই বললেন যে আমার সাথে যেতে। তো পরে আমি প্রথম দেখা হওয়ার পরে জাস্ট নিজেদের মধ্যে পরিচিত হলাম, বললাম আমি নিমি, আর ও নিজের পরিচয় দিল। তো পরিচয় হওয়ার পরে আমরা গেলাম একসাথে, যেহেতু একই সাথে যাবো একই রিক্সায় উঠলাম, প্রথম দেখাতেই ভালো লেগেছিল। তারপরে রিক্সায় একসাথে যাচ্ছিলাম, যাওয়ার পর যখন আমরা দোকানে উপস্থিত হলাম, তখন দোকান দেখি ঝাড়মুস করছে। তো ড্রেসগুলো দেয় না, তো বলে যে বৌনি কি যেন
ওপেনই করতে পারেনি, এখন
এটা দিবে না। তো বলছে আপনারা একটু অপেক্ষা করেন আমি দিব। তো আমি বললাম যে এটা তো আমার ভাইয়ার দোকান, আপনি একটু দেখেন কথা বলে দেয়া যায় কিনা। তো উনি বললেন যে না না, এটা আমাদের ব্যবসার নিয়ম, আমি দিতে পারছি না। তো আমার সাথে যে ছিলেন উনি বললেন যে আচ্ছা আমি একটা জিনিস কিনি। তো ওইখানে একটা পটারের মতো ছিল কড়ির, তো ওইটা কিনলো মানে 120 টাকা দিয়ে, আমার মনে আছে এখনো। পটারটা কিনে জাস্ট আমার দিকে ধরে এভাবে বলছে যে এটা আপনার জন্য। তো দেওয়ার পরে সামনে যিনি ছিলেন ওনাকে বলছেন যে এখন তো আর জিনিসগুলো দিতে আপনার কোনো সমস্যা নেই না? তো লোকটা বলে যে না, আপনাদের জন্য ড্রেস গোছানোই আছে, নিয়ে যান। তো নিলাম, নেয়ার পর আসলাম, অনুষ্ঠান হলো। তো অনুষ্ঠান শেষে আমরা সন্ধ্যার দিকে মাঠে কিছুক্ষণ বসে গল্প করছিলাম নিজেদের মধ্যে পরিচিত হওয়ার জন্য। তো প্রোগ্রাম শেষে আমাকে ওই দিন বাসা থেকে নিতে আসার কথা ছিল, তো নিতে আসেনি। তারপর ও বলল যে এত রাতে আপনি কিভাবে যাবেন? তখন ও নিজেদের মধ্যে আপনি আপনি চলছে, আপনি কিভাবে যাবেন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। তো তারপরে আবার প্রথম দিনই সে পৌঁছে দিতে গেল। যাওয়ার পর ফোন নাম্বার, নিজেদের মধ্যে ফোন নাম্বার বিনিময় হলো। তো ফোন নাম্বার দেওয়ার পরে রাতের বেলায় মানে আমি বললাম যে আপনি যে আমাকে ফোন দিয়েন। তো উনি হলে পৌঁছে আমাকে ফোন দিল যে আমি ঠিকঠাক মতো পৌঁছেছি। তো ওই দিন আর তেমন কথা হয়নি। তার পরের দুই দিন আমার মনে আছে ক্লাস বন্ধ ছিল, প্রোগ্রামের পরে ক্লাসটা বন্ধ ছিল। তারপর রাতের বেলায় আমরা কথা বলতাম ফোনে মাঝে মধ্যে, তখন স্টুডেন্ট লাইফ ছিল, মোবাইলে অত টাকাও থাকতো না। মাঝে মধ্যে লুকাই লুকাই টিএনটি থেকে ফোন দিতাম, রাতের বেলায় টিএনটি থেকে ফোন দিয়ে কথা বলতাম। তারপর তিন দিন পরে যখন আবার ডিপার্টমেন্টে গেলাম, যাওয়ার পর মানে ওকে দেখে খুব মানে খুব ভালো লাগছিল, মনে হয় অনেকদিন দেখিনি এরকম একটা মনে হচ্ছিল। তো যখন দেখলাম তো এসে মানে খুব দৌড়ায় আসছে, অনেক পিছনের গেট দিয়ে অনেক দৌড়ায় কাছে আসছে। আসার পরে বলতেছে যে চলো, মানে হঠাৎ করে তুমি বলে বলে কি চলো, মানে আমি তাকাইছি ওর দিকে। তো তখন বলে যে সরি, আমি তুমি করে পারমিশন না নিয়ে তুমি করে বলে ফেললাম। তো তারপর বলতেছে যে আজকে ক্লাস শেষ হয়ে আমরা বেড়াতে যাবো। বললাম ক্লাস শেষে, আচ্ছা ঠিক আছে যাবো। তো প্রথম দিন আমরা বসুন্ধরা সিটিতে ঘুরতে গিয়েছিলাম। তো তারপর এরকমই কথা হতো, আরো খুব ভালো ডিবেট করতো। তো একে তো চশমা পড়ার প্রতি আমার একটা ইয়ে ছিল যে চশমা পড়া ছেলে, তারপরে ডিবেট করতো অনেক ভালো, মানে সবকিছু মিলাই আমার
ডিবেট করতো। প্রেজেন্স অফ মাইন্ডও তো সেই রকম যে বণিক হয়নি দেখে জিনিস দিচ্ছে না, ঠিক আছে আমি একটা জিনিস কিনে নিলাম, কিনে আবার তাকে গিফট করলাম। এইসব পারফরমেন্স দেখলে তো ইমপ্রেস না হয়ে আর কোন উপায় থাকে না।
হ্যাঁ, রাইট। আর ওই টাইমে সে একটা জব করতো, একটা জায়গাতে জব করতো। তো জবটা যেহেতু বাইরের দেশের সাথে করেসপন্ডেন্সি ছিল, সেজন্য তার হাতে বেশ কিছু টাকা পয়সাও ছিল ওই টাইমে। তো খরচ করার জায়গাটায় কোনো কার্পণ্য করেনি, মানে তখন স্টুডেন্ট লাইফে কি হয়, একজন মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে গেলে রিক্সা দিয়ে ঘোরা হয়। তো ওই টাইমে সে ইয়েলো ক্যাবগুলো ওইটাতে করে আমাকে নিয়ে গিয়েছিল। তো সবকিছু মিলিয়ে যে ভালো, অনেক ভালো লাগতো। তো তারপর দিন যাচ্ছিল এভাবেই, একদিন দুই দিন করে করে, মাঝে গ্যাপ ছিল, ক্লাস ছিল না, ওর পরীক্ষা ছিল। তো একদিন আমরা দুপুরে খাওয়ার জন্য ওয়েট করছি টিএসসিতে। তো ওখানে আমরা খাওয়া শেষে বসে আছি যে মানে নোট লিখবো, এর জন্য বসে আছি। তো ওই মুহূর্তে মানে ওর একটা ফ্রেন্ড মানে গেট দিয়ে অনেক দৌড়ায় দৌড়ায় ভিতরে আসতেছে। তো আস্তে আস্তে বলে যে দোস্ত, আমি না বিয়ে করে ফেলছি, মানে যে ফ্রেন্ডটা টিএসসির ভিতরে ঢুকছিল। মানে কি বলিস, কাকে বিয়ে করছিস, তোর সাথে যার অ্যাফেয়ার ছিল তাকে? তো বলে যে হ্যাঁ। তো এই কথা শোনার পরে আমাকে বলতেছে যে মাঝে অনেক দিন পার হয়ে গেছে পরিচয়ের পরে, তো বলে যে আমরাও বিয়ে করব।
কি
বলে যে আমরাও বিয়ে করব?
কয়দিনের মাথায়?
এটা 29 দিন।
29 দিনের মাথায়?
না না 29 দিন না, এটা হবে হয়তো 24 দিন।
এর মধ্যে তো আপনারা সেভাবে বাইরেও মনে হয় ডেটিং এ যাননি, গেছেন কি? ডেটিং বলতে যেটা বোঝায় সেটা তো শুরু হয়নি।
না না ডেটিং বলতে ওই
ক্লাস, আপনারা তো ফ্রেন্ড এবং প্রেমের মাঝামাঝি অবস্থা নাকি?
প্রেম তখনো ওইভাবে হয়নি।
ডিরেক্ট বিয়ে?
না না তার আগে, মানে ওই দিনের কথাটা আগে বলি, যখন ওর ফ্রেন্ড এসে বলল যে আমরা বিয়ে করে ফেলছি, তো তখন বলে কি যে আমিও বিয়ে করব, মানে এরকম একটা। তো আমার সামনে আমাকে বলতেছে কি তুমি কি আমাকে বিয়ে করবা? আমি তো অবাক যে মানে এখনো সে যে আমাকে পছন্দ করে এটাও বলেনি। তো এক পর্যায়ে ওই দিন আমি বললাম যে এটা কি ধরনের কথা, আমি তো এখনো কনফিউজড যে আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ গ্রো করেছে কিনা। তো তারপর ওই দিন পার হয়ে গেল, যাওয়ার পরে রাতে আমাকে ফোন দিয়ে বলে কি যে কালকে ক্লাস করব না, তুমি আর আমি এক জায়গায় বেড়াতে যাব। তো ধানমন্ডির জাহাজ বিল্ডিং যেটা, ওইখানে আমরা সকালবেলায় দেখা করি। তো দেখা করার পরে আমি তো বাসা থেকে ক্লাসের কথা বলেই বের হই। তারপর একটা বই ছিল আমার হাতে, তো বইটা বলছে কি আমাকে দাও। দেওয়ার পর একটা কাগজের মধ্যে ওর হাতের লেখা খুব সুন্দর ছিল, মানে অনেক প্যাঁচানো প্যাঁচানো ইটালিক ফর্ম যেটা, ওইভাবে লিখত। তো একদিন মানে ওইরকম আমার হাত থেকে কাগজ নিয়ে লিখছে যে ইফ ইউ থিঙ্ক দ্যাট সামথিং ইজ ইয়োর্স দেন ডোন্ট হেজিটেট গো অ্যান্ড গেট ইট। এটার অর্থ কি দাঁড়ায়? আমি বাসায় এসে ভাবতেছি যে কি লিখলো, এটা কি অর্থ দাঁড়ায়। তো এটার বাংলা করলে যেটা আমার কাছে মনে হলো যে তোমার যদি মনে হয় কোনো কিছু তোমার, তাহলে কোনো হেজিটেট কি মানে কোন কিছু
চিন্তা করতে, যেমন সেটা নিয়ে চিন্তা করি, তাহলে ওই চুড়ি মুড়ি চানাচুর বানাচ্ছি অবস্থায় আমার মুখের জিভার লালা বার হয়ে আসতেছে, এই নিয়ে হেজিটেট না করে ধাম করে নিই আর খাই শেষ।
হ্যাঁ
তো প্রেমের সম্পর্ক রিলেট করতে পারছি
না। ওইখানে ওইভাবে লেখা ছিল যে যদি তোমার কিছু মনে হয় যে সেটা তোমার,
ও আচ্ছা আচ্ছা ওই মানুষটি তোমার, এরকম মানুষ আমি মুড়ি চানাচুরের ভিতরে ঢুকে গেছি।
আধ্যাত্মিক ভাবে বলছে যে
ওই ও এরকমের বাইরে আমরা আসতে পারি না, তার নামটা কি?
ওর নাম ছিল নোমান।
নাম ছিল মানে এখনো আছে নোমান?
নোমান, হ্যাঁ ওর নাম হলো নোমান।
তারপরে এই কাহিনী হলো, তারপর কি হলো?
তারপর ওইটা দেখার পরে দুই তিন দিন পর, এটা ছিল বুধবারের কথা, তো আমাকে বলে যে আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো? তো আমি বললাম যে হ্যাঁ আমি তোমাকে তো ভালো লাগে, কিন্তু পছন্দ পছন্দ বলতে যেটা মানে ওইটা এখনো ভেবে মানে এখনো ওইভাবে ভাবিনি। তো বলতেছে যে আমার ওই ফ্রেন্ডটা সেদিন আসলো, দেখলা ওরা বিয়ে করে ফেলছে, আমিও বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি কিনা? তো আমি বললাম যে হ্যাঁ রাজি, আগে পিছে কিছু না ভেবে বললাম রাজি। তো তারপর তিন দিন পরে শুক্রবার ছিল, তার আগদিন আমাকে
প্রেমিক প্রেমিকা হিসেবে তো একদিনও ডেট করা হয়নি, রাইট?
না গুরু, একদিন মাঝে আমার মনে আছে আমরা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখতে গিয়েছিলাম।
ওটা কি প্রেমিক প্রেমিকা হিসেবে নাকি বন্ধু হিসেবে?
বন্ধু হিসেবে, ভালো লাগতো
না সেটাই আর কি,
পাশে থাকতে ভালো লাগতো
সেটাই, ওরকম তো ভোজনের উষ্ণতা ভালো লাগে। বাট আমি বলছি প্রেমিক প্রেমিকা হিসেবে ইটস অলরেডি বিন অ্যাকনোলেজড যে সে আমার প্রেমিক,
না না তার
প্রেমিকা, এরকম তো হয়নি,
না এরকম হয়নি।
এই অবস্থাতেই অফার হচ্ছে যে দুজনের, এবং আপনি অ্যাকনোলেজ করলেন যে ঠিক আছে আমি রাজি।
আচ্ছা ঠিক আছে রাজি, হ্যাঁ এরকম একদিন ঘুরতে গিয়েছিলাম। আর একটা ছিল যেটা ওর একটা ডিবেট প্রোগ্রাম ছিল, ওটা হচ্ছে নটর ডেম কলেজে। তো ওই দিন আমার দেখা হবে না, তো আমি কেমন যেন ফিল হচ্ছিল যে আমি আজকে দেখবো না ওকে, যাই। তো আমার বাসা তো অনেক দূরে ছিল, তো স্টুডেন্ট লাইফে অত দূরে যাওয়া, বাসায় টাইম বলে ম্যানেজ করা যে আমি এত দূরে যাব কিসের জন্য যাব। তো এই অবস্থায় আমি যাই, যাওয়ার পরে ওখানে ওর দুইটা মানে সহ ইয়ে ছিল ডিবেটে। তো ওই ভাইয়া জিজ্ঞেস করতেছে যে এটা কে, ও বলে আছে, মানে আমি যে কে এই সম্পর্কের নাম বলতে পারে না, মানে গার্লফ্রেন্ডও বলতে পারে না, কারণ তখনও গার্লফ্রেন্ড না আমরা। তখন বলে যে কে কাজিন না বোন না ফ্রেন্ড না, তখন ওই ভাইয়া মনে আসতে বলতেছিল যে তাইলে কি বউ, তো তখন ও হাসতেছিল। তো এই অবস্থায় চলতে চলতে 29 দিনের মাথায় আমরা বিয়ে করে ফেলি।
কি জোরে সাউন্ড দাও, কি করো না করো তোমরা, ঘুমাচ্ছ নাকি? মানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ভাও তৈরি করো, মানুষজন নড়ে চড়ে বসুক। হোয়াট ইজ গোনা বি হ্যাপেন হিয়ার, বা যারা লিসনার্স আছে তারা একটু নড়ে চড়ে বসুক। আরেকবার বলো তো সত্যি কথাটা কি তাই?
জি,
29 দিনের মাথায়।
আমার মনে আছে আগস্টের 17 তারিখে আমাদের প্রথম দেখা হয়।
29 দিনের মাথায় তোমরা বিয়ে করে ফেললে? কোথায় এরকম এই অঘটনটা ঘটলো?
এটা ছিল আমাকে সব মানে বৃহস্পতিবার রাতে আমাকে বলে যে শুক্রবারে বিয়ে করব। শুক্রবারটা বিয়ের জন্য অনেক শুভ দিন,
আরো শুক্রবার তো পাওয়া যেত, বাট পিছালেন না তোমরা।
তো ওর কেন যেন মনে হলো যে বিয়ে করব, আর আমিও না করলাম না, পছন্দ করতাম বিয়ে করে ফেলছি। তো ওই দিন সকালে বলে যে তুমি কি পরে আসবা? আমি বলছি কি পরে আসবো, শাড়ি তো পরবো না। তো খুঁজে খুঁজে আমার ওয়ার্ড্রোব খুঁজে একটা লাল ড্রেস পরে গেলাম। যাওয়ার পরে আমি রিক্সা করে
যাচ্ছিলাম,
গুরু ভালোবাসার রংটা কি লাল? মানে সবাই প্রেমে পড়লে বা হচ্ছে প্রথম ফার্স্ট টাইম এরকম দেখা করতে গেলে লাল জিনিসটা খুব পছন্দ করে।
হ্যাঁ, ভালোবাসার রং লাল, কিন্তু এই লাল রং, আচ্ছা এই ব্যাখ্যাতে আমি পরে আসি। যে বুল ফাইট গুলো হয় না স্পেনে বেশি হয়, সেখানে তো লাল অন্নি দিয়ে ওদেরকে বশ করার চেষ্টা করে। বাট আমি এখন ড্যাম কনফিউজড, এবং আমি এখন বাকি ঘটনা শোনার জন্য একদম পাগল হয়ে আছি। 29 দিনের মাথায় বিয়ের প্রস্তুতি চলতেছে, লাল সালোয়ার কামিজ পরা হয়ে গেছে, বাড়ি কিনে ভয় টয় এরকম কিছু?
বাসায় আমার সকালে খেয়ে বের হওয়া হয় সবসময়, কিন্তু আমি সেদিন খেয়ে বের হইনি, আমি খেতে পারছি না।
ওটা তো উত্তেজনায় বিয়ে হবে, এক্সাইটমেন্ট বা টেনশনে, বাড়ি কিনে ভয় দুশ্চিন্তা এরকম।
বিয়ে যে কি ওইটা তখনো বুঝছি না।
আচ্ছা,
ভালো লাগার মানুষ বলেছে ওই জন্য যাচ্ছি। তো গেলাম, যাওয়ার পরে আমাকে বললো যে গেস্ট রুমে বসতে। তো গেস্ট রুমে বসার পরে দেখি যে একটু দেরি হচ্ছে, তো আসলো। ওখানে আসার পরে দেখি যে একটা পাঞ্জাবি পরে আসছে। আমি বললাম যে ও, ততদিন আমরা তুমি তুমি করে বলি আপনি থেকে।
ভাগ্যিস তুমি করে বলেন। তারপর
বলে যে, আমি বললাম যে দেরি করলে কেন, আমি অনেক ভয় পাচ্ছিলাম। বলে যে বিয়ের আগে তো নামাজ পড়তে হয় 2 রাকাত নফল নামাজ, তো আমি নামাজটা পড়েই নামলাম। তো নামাজ পড়ে এখন আমরা কিসে যাব? তো ওর এক বড় ভাই ছিল যার বাইক নিয়ে আমরা বের হলাম। বের হয়ে কাকে আগে বলতে হবে? যে ফ্রেন্ডটা বিয়ে করেছে তার কাছ থেকে কিছু সাজেশন নেওয়ার ছিল, যে কোথায় বিয়েতে বিয়ে করতে হয় এরকম। তো ওর ফ্রেন্ডটা থাকতো বুয়েটে, তো আমরা বাইকে করে বুয়েটের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে বাইকটা মানে কেমন যেন একটা সাউন্ড হচ্ছিল। তো এক পর্যায়ে বললো যে থাক বাইক থাক, আমরা রিক্সায় করে যাই, গল্প করতে করতে যাওয়া যাবে। তো বুয়েটে পৌঁছানোর পরে ওই ছেলেটা আসলো, আসার পরে ওর ফ্রেন্ডটা আসলো, আসার পরে বললো যে এইভাবে এইভাবে যা, এখানে যা, এখানে গেলে সবকিছু ম্যানেজ হবে। তারপরে আমরা বের হলাম, ওইটা হচ্ছে বুয়েটের হল থেকে বের হয়ে ফার্ম গেট কাজী অফিস। ফার্ম গেট কাজী অফিসে গিয়ে ওখানে বিয়ে করলাম।
তখনও কোনো ফিল আসেনি,
বিয়ে করলাম
মানে সাইন করা
ছিল। হ্যাঁ, ওখানে অনেক ইয়ে ছিল,
কবল টবল অপশন ছিল ওখানে।
হ্যাঁ হ্যাঁ, ছিল তো,
ছিল তো, মনে করছে তখন। হ্যাঁ,
তো ওখানে একটা হুজুর ছিল আর একজন সাক্ষী ছিল। তো সবার সামনে মানে প্রথমে কাগজে লিখলো, সবকিছু লিখলো, আর আমার বয়স সার্টিফিকেট তখন কম ছিল, হ্যাঁ সার্টিফিকেটে কম ছিল। তো ওইখানে আমার যে কি বলে এটা হল অফ নামা মনে হয়, ওইটাতে সিগনেচার করতে হলো, ছবি টবি পাশাপাশি বসানোর পরে।
হল অফ নামা না কাবিন নামায়
না, ওই বয়সের তারপরে কাবিন নামা জিটার সবুজ রঙের ওইটাতে সাইন টাইন করে তারপর কি করব, যে যার বাসায় চলে গেল। মানে আমি বাসায় চলে গেলাম, ও হলে চলে গেল।
সিগনেচার দেওয়ার সময় কোন রকম রিয়াকশন?
না, ওই টাইমে কিছু হচ্ছে না, রিয়াকশন হচ্ছে না। তো ওই হুজুর বলে কি যে আপনার আজকে থেকে স্বামী স্ত্রী। হ্যাঁ, তার আগে যখন ওই মানে ওখানে তো লেখা থাকে যে বাবা মার নাম দিতে হয় না,
জন্মভর
হ্যাঁ দেন মোহর ওইটা কম ছিল, স্টুডেন্ট ছিল তো তত কম ছিল। ওইটা
কত ছিল?
দেড় লাখের মতো, এক লাখ পঁচাত্তর।
কোনো বিষয় নেই, কোনো মাথা ব্যথা নাই?
না, পছন্দ করে।
ও বলেছে বিয়ে করতে, চলে আসলাম বিয়ে করতে, বাইকে চললাম, বাইকে সাউন্ড খারাপ দিচ্ছিল, রিক্সায় চললাম, গল্প করতে করতে চলে আসলাম।
হ্যাঁ, কিন্তু ওর প্রতি কেমন যেন একটা খুব বিশ্বাস ছিল আমার, অনেক বিশ্বাস করছি এরকম, মানে সে যা বলছে আমি তাই করছি,
সম্মোহিতের মতো।
হ্যাঁ,
কি হতে পারে না হতে পারে সব নিয়ে কোনো মাথা ব্যথা নাই,
ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো চিন্তা করতাম না।
আচ্ছা, বিয়ে দিয়ে দিলো, দিয়ে বললো যে তোমরা এখন থেকে স্বামী স্ত্রী?
হ্যাঁ, বলো। খুব ঠান্ডা মাথা একদম বিয়েটা কিন্তু করে ফেলেছে আপু।
আচ্ছা, তারপরে?
না, ওই টাইমে একবার আমার কান্না পাচ্ছিল যখন
পাইছিল।
হ্যাঁ, না ওইখানে লেখা ছিল যে মানে মায়ের নামের জায়গায় মৃত তো লিখতে হতো, তখন ওই হুজুরটা বলছিল যে আপনি একটা এতিম মেয়েকে বিয়ে করলেন, তো সারা জীবন পাশে থাকবেন, দেখে রাখবেন। তো এই কথাগুলো যখন বলছিল তখন খুব মন খারাপ লাগছিল, তো ওই টাইমটা একটু ফিল হয়। তারপরে বের হয়ে আমি চলে গেলাম বাসায়, আর ওর হলে ছিল। তো কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে বলল যে আজকে তো বিকেলে আমার ডিবেট আছে আইবিএতে, তো তুমি কি আসবা? তো আমি গেলাম বিকেলে, আবার বের হলাম। তো বিকেলে ওর যে ফ্রেন্ডটা আগে ম্যারিড ছিল, তার আমার জন্য ওই সাদা রঙের ফুল লম্বা তোড়া করে ওইটা নিয়ে আসছে। তো বিকেলের মানে সূর্যের আলো পড়ছিল মুখের উপরে, তো তখন তো কারোর কাছে ক্যামেরা ছিল না, তো ওর যে ফ্রেন্ডটা বইটা পড়তো তার মোবাইলে একটা আমাদের ছবি তোলা হলো, তো ওই ছবিটাই বিয়ের স্মৃতি। তারপরে এক মাস দেড় মাস গেল, এক মাসের মতো পার হচ্ছে, দৈনিক দেখা হয়, মানে হাজবেন্ড যে এই ফিলটা হয় না, তখন কেবল বয়ফ্রেন্ডের ফিলটা হয় যে মানে তখন প্রেম, মানে বিয়ের পরে প্রেম। তো তারপর একদিন হঠাৎ করে এসে আমাকে বলল যে আমরা আমি আর আমার ফ্রেন্ডটা মিলে বাসা ঠিক করে ফেলছি একটা। তো
কোন ফ্রেন্ডটা মিলে? ওই ফ্রেন্ড?
হ্যাঁ, দুই ফ্রেন্ড। তো ওর ওই ফ্রেন্ডটারও ইয়ে ছিল, টিউশনই করতো, আর এর তো আগে থেকে ওই যে একটা জব ছিল, ওই জবের কারণে বেশ হাতে টাকা পয়সাও থাকতো। তো বাসা ঠিক করে ফেললো, তো বাসার টুকটাক জিনিস ওরাই কিনছে, যা কিছু লাগে। তো কেনার পরে ওখানে ওখান থেকে শুরু। তো মেইনলি যেটা শুরু হয়, হঠাৎ করে বিয়ের দেড় মাসের মাথায় ওর টাইফয়েড হয়। তো তখন আমার মানে মানে হাজবেন্ডের প্রতি যে দায়িত্ববোধ, ওই টাইমটাই আমার তখন ফিল হয়। তো আমি ক্লাস করে প্রতিদিন ক্লাস থেকে ফেরার পথে ওকে দেখে আসতাম, আর একটু মানে জ্বর থাকতো অনেক বেশি, মাথায় পানি টানি ঢেলে তারপরে বাসায় চলে আসতাম। কিন্তু বাসায় এসে খুব মন খারাপ থাকতো,
মানে ওরা দুইজন থাকতেছে ওই বাসায়।
হ্যাঁ,
ওর বউ তো থাকে না ওখানে?
না, ওর বউ
আপনি গিয়ে দেখা করেন এরকম?
হ্যাঁ, ওর বউ মেডিকেলে পড়তো। তো ওখানে খুব মায়া লাগতো। তারপর আমি বললাম কি যে আমাদের বাসার পাশে কোনো বাসায় মানে সাবলেট নিয়ে নেওয়ার জন্য, তো আমি নিজেই বাসাটা সব খুঁজলাম। খোঁজার পরে আমাদের বাসার পাশে বাসা নেওয়ার কারণ ছিল যে প্রতিদিন আমি যাওয়া আসার পথে অনেক টাইম চলে যেত, তো আমি বাসার পাশে নিতাম, নিতে চাইলাম যে ক্লাসটা শেষে বাসায় এসে আমি ফ্রি হয়ে তাও দেখা করতে পারবো। আর টাইফয়েড হলে তো বাইরের খাবার খাওয়া যায় না, আমি টুকটাক রান্না করে দিতে পারবো। তো ওই বাসা যখন নেওয়া হলো, তো বাসা নেওয়ার কিছুদিনের মাথায় তিন মাসের মাথায় তখন আমার আমার বাসায় জেনে গেল বিষয়টা।
কিভাবে?
আমি একটা মানে বোকামি নাকি কি বুঝি নাই, বাসার পাশে নেওয়ার কারণে যাওয়া আসার ফলে কেউ একজন হয়তো খেয়াল করেছিল, তো সেই জিনিসটা জানায় দেয় আমার ফ্যামিলিকে। তো ফ্যামিলিকে জানায় দেওয়ার পরে নর্মাল যেটা মানে একটু আমাকে মারলো, মানে আমার ফ্যামিলি থেকে আমাকে মারছে যে কেন এর ধরনের তুমি, মানে আমার তোমার তো এটা করা ঠিক হয়নি। তো অনেক মারছে, মারার পরে কিছুদিন পরে মানে ও যেটা বলতো যে কিছুদিন পরে যখন আমরা এস্টাবলিশড হব তখন এটা দুই ফ্যামিলিকে জানাবো, জানানোর পরে মানে তখন আমরা জিনিসটা মানে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ইয়ে করব। তো এরকম চলছিল, চলার পর নিজেদের মানে আমার ফ্যামিলি যখন জানলো তখন আমার সাথে খুব মানে রুড বিহেভ করলো। তো পরে আমি ফ্যামিলিকে মানে ছেড়ে ওর সাথে থাকা শুরু করলাম, মানে ওর বাসায় যেটা বাসা নেওয়া হলো ওখানেই থাকা শুরু করলাম। খুব মানে ভালোই যাচ্ছে দিন, আজকে এটা কিনি কালকে ওইটা কিনি, যে চাল কিনি তারপরে হাড়ি পাতিল সবকিছু কিনি, মানে কেমন একটা স্বপ্নের মতো মানে দিনগুলো পার হচ্ছে। তো এরকম করতে করতে এক মাস দুই মাস বছর এরকম পার হচ্ছে। তো মাঝে আমাদের পড়াশোনার এক পর্যায়ে আমি একটা পার্ট টাইম জবে ঢুকি, তখন বেশ ভালোই মানে আমরা সাবলেট থেকে একটা পুরো বাসা নিয়ে ফেলি। তো এর মাঝে যেটা প্রবলেম হয়, ওর মা অনেক প্রবলেম করত, প্রবলেম বলতে কিছুতেই মেনে নিতেই চায় না। আমার ফ্যামিলি ততদিনে তাও কথা বলে আমার সাথে, আমার সাথে কোঅপারেট
ছেলের ফ্যামিলিও জেনে গেছে এর মধ্যে।
হ্যাঁ, এর মধ্যে ছেলের ফ্যামিলি কিভাবে জেনে গেছে এটা বুঝতে পারা যায়নি, কারণ আমাদের জানানোর কোনো প্ল্যান ছিল না। তো আমি যখন পার্ট টাইম জব করি ও ততদিনে জবে জয়েন করে, তো বেশ ভালোই মানে সবাই দেখলে বলতো যে বাহ তোমরা বেশ ভালো মানে পড়াশোনা জব সবকিছু চালিয়ে যাচ্ছ, তোমাদের কাপলটা মাশাল্লাহ অনেক ভালো, এরকম করে করে বলে। তো খুব মজাই দিন কাটে। সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা, যে বিয়ের পরও প্রায়ই অসুস্থ হয়ে যেত, খুব বেশি অসুস্থ হয়ে যেত, মানে একবার টাইফয়েড একবার কলেরা এরকম মানে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তো ওর প্রতি মানে ভালোবাসার সাথে সাথে এমন পর্যায়ে চলে যায় আমার মানে খুব মায়া লাগত ওর জন্য, মানে যখন অসুস্থ হতো একদম নার্সিং যেটা বলে দিন রাত চব্বিশ ঘন্টা ওর পাশে থেকে আমি সবকিছু মানে অফিস পড়াশোনা রান্না বান্না ঘর বাড়ির সবকিছু দায়িত্ব এক হাতে পালন করি, আবার ওর সেবাও করি। তো এইগুলো ছিল তো এক ধরনের নর্মাল পর্যায়ের। তো মাঝে একবার ও মানে জবের সুবিধার জন্য একবার সে বাইক কেনার জন্য ওর এলাকায় যায়। তো ওখানে যখন বাইক কিনে, বাইক কেনার সময় আমি না করি যে না বাইক কিনো না তুমি, কেমন ভয়ের ব্যাপার রাতে চালাবা এরকম খুব খারাপ লাগে। তো তো তারপর আমার কথার বাইরে যেয়ে সে বাইক কিনলো। তো একবার আমার এক মামাতো বোনের বিয়েতে আমরা গেলাম, ও তখন ওর বাড়িতে। তো হঠাৎ করে খবর পাই যে হাত ভেঙে গেছে ওর, হাত ভেঙে গেছে। তো ওখানে আমি কি বিয়ে খাবো কি করব, আমার তো খুব কান্নাকাটি, মানে বিয়ে একদিকে চলছে আমি ওর হাত ভাঙার জন্য কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, যে ওর হাত ভেঙে গেছে আমি এখনই যাবো। তো পরে ওই দিক থেকে ফোন আসলো যে না রাতেই মানে ওরা ঢাকায় আসতেছে। তো আসলো রাতের বেলায় পঙ্গু হাসপাতালে, ওর হাত ভাঙা, ওইখানে আমি দেখতে গেলাম। তো তারপরে বললো যে ওই হসপিটালে থাকার দরকার নেই, বাসায় নিয়ে যাই। তো বাসায় নিয়ে যাওয়ার পর গুরু এমন ওকে মানে সব কিছু মানে খাওয়ানো খাওয়ায় দেয়া থেকে শুরু করে সবকিছুই ওর করা লাগতো, কারণ ডান হাত ভেঙে গিয়েছিল, জবে যেতে পারতো না। আমি মানে জব থেকে কিছুদিন ছুটি নিলাম, হাড় যাতে তাড়াতাড়ি জোড়া লাগে এই জন্য আমি ইন্টারনেট থেকে সার্চ দিয়ে দিয়ে যে কোন খাবারগুলো খেলে ওর হাড় তাড়াতাড়ি রিকভার করবে, ব্রোকলি তারপরে হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ দুধ এগুলো সবকিছু আমি অ্যারেঞ্জ করতাম, করে ওর দেখাশোনা করতাম। তো এক্স রে করাতে তারপর আমি মানে ড্রাইভ করে ওকে নিয়ে যেতাম ইয়েতে ডাক্তারের কাছে। আর ওর প্রতি আমার এত বেশি ভালোবাসা, এত বেশি ভালোবাসা যে ওকে আমি কোনো কাজই করতে দিতে চাইতাম না। মানে আমি জানি না মানে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে কতটা কেয়ার করে, মানে ও যাতে শাওয়ার থেকে বের হয়ে কোনো আর ড্রেস খুঁজতে না হয় সবকিছু আমি একদম মানে বাথরুম সোজা বিছানার উপর একদম গোছায় রেখে দিতাম। ঘড়ি কোনটা পরবে, তারপরে শার্ট কোনটা, টাই কি ম্যাচিং হবে, সবকিছু আমি একদম মানে একটু ডান দিকেও রাখতাম না যে ডান দিকে যাইতে কষ্ট হবে বাম দিকে যাইতে কষ্ট হবে, একদম সোজাসুজি ওইটাও পরবে। তো যত ড্রেস আপ গেট আপ সব আমি করে দিতাম। তো হঠাৎ এরকম ভালোই চলছে চলছে চলছে, একদিন হঠাৎ করে সে রাতে বাসে আসেনি। ওই দিনটার কথা গুরু আমার মনে আছে, আমি পুরো রাত ঘুমাতে পারি নাই, সারা রাত আমি বাসার মধ্যে মানে এই পাশ থেকে ওই পাশে হাঁটি, যে কি হলো বাইক চালায় মানে কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা, ফোনও যাচ্ছে না, আমি কি করব। আর আমরা তখন মানে ফ্যামিলির মানে আমার ফ্যামিলির বাসা থেকে অনেক দূরে থাকতাম, যে আমি যে অত রাতে কোনো আমার ফ্যামিলি মেম্বারদের ফোন দিব
সেই সুযোগও ছিল না,
সেটা আমি পাচ্ছি না। আমি সারা রাত মানে টেনশনে একবার বাসার এদিক ওইদিক হাঁটি এদিক ওইদিক হাঁটি, পুরো রাত বারান্দায় দাঁড়ায় থাকার পরে সকাল হলো, আমি রিক্সা নিয়ে ওর অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে দারোয়ানকে বললাম যে কোথায়, তো বলে যে স্যার তো অনেক আগে বের হয়ে গেছে। তো তারপর আমি বললাম যে কোথায় গেছে আপনার স্যার, তো বলে যে কিছু তো বলে যায়নি, দশটার দিকেই তো বের হয়ে গেছে, আপনি ফোন দেন, ফোনে তো পাওয়া যাবে। তো ফোন দিলাম, দেখি ফোনটা বন্ধ। তো আমি বাসায় আসছি, কিছু খেতে পারছি না, আগের দিন রাতে ওর পছন্দের সব রান্না টান্না করে রেখে দিছি, সেগুলো ফ্রিজেও ঢুকানো হয়নি আমার, আমি নিজেও খাচ্ছি না। তো আমার পাশের পাশে একটা আন্টি ছিল, উনি আমাকে বলতেছে যে এরকম করো না, খাও আসবে। তো আড়াইটা তিনটার দিকে মেসেজ সেন্ড হলো আমার, মানে আমি ওকে SMS পাঠিয়ে রেখে দিয়েছিলাম, মেসেজ সেন্ডের ডেলিভারি রিপোর্ট আসলো। তো সাথে সাথে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে খুব নর্মাল ভাবে ফোন ধরলো, আলহামদুলিল্লাহ মানে অনেক মানে শান্তি পেলাম যে না কিছু হয়নি, ভালো আছে। তো তারপরে বাসায় আসার পর আমি বলি যে কোথায় ছিলা, সে খুব প্রশ্ন এড়ায় যাচ্ছে, যে মানে এই প্রশ্নের উত্তর না দিলেও চলবে এভাবে সে এড়ায় যায়, যে কোথায় ছিলা বলো, আমি তো খুব টেনশনে ছিলাম, তুমি কি বুঝতে পারতেছো যে কালকে রাতে আমি তো একদমই ঘুমাইনি, টেনশনে ছিলাম, আর কোথাও যদি যাওয়ার থাকতো আমাকে তো বলে যেতে পারতাম, এরকম তো করার। তো সে কোনো উত্তর না দিয়ে গোসল টোসল করে সে অফিসে চলে গেল আড়াইটার দিকে। এইটা ছিল শুরুটা। তারপর কি হয়, সপ্তাহে একদিন দুই দিন করে আসে না, জিজ্ঞেস করলে কি হয়,
বিয়ের কতদিনের মাথায় এই ধরনের ব্যাপার,
চার বছরের মাথায়, চার বছর স্বপ্নের মতো ভালো কাটছিল, হঠাৎ করে এরকম। তো একদিন দুই দিন তিন দিন এরকম করে করে সপ্তাহে আসে না। তো আমার কেমন হতো গুরু, যেই দিন আসতো না ওই দিনটাই তখন মনে হতো কি ভালো লাগতো, কারণ ওর আসার না আসার প্যাটার্নটা কেমন ছিল, একদিন আসতো দুই দিন আসতো না, যেদিন আসতো না তখন আমার ওই দিনই ভালো লাগতো যে না পরের দিনটা সে আসবে।
কোনো কিছুর উত্তর দিত না যে কোথায় যাচ্ছে বা কি বিষয়?
না গুরু।
আপনি এটার জন্য চাপাচাপি করতেন না বা বাধ্য করতেন না তাকে?
চাপাচাপি করলে সে গায়ে হাত তুলত।
ও অলরেডি মারধর শুরু হয়েছে?
হ্যাঁ।
বাট উত্তর দেয় না?
উত্তর দেয় না, এটা আমার জানতে হবে না, এরকম একটা ভাব।
আচ্ছা,
গায়ে হাত দেয় বলতে শুধু গায়ে হাত না গুরু, মানে আমাদের খাটটা ছিল রট আয়রনের, তো রট আয়রনের মানে মাঝে খাটের মাঝে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা আর একটা রড থাকতো, তো ওই রডটা নিয়ে একদিন আমাকে মেরে মানে
রড দিয়ে, লোহার রড দিয়ে মারতো?
জি। একদিন আমার ঠোঁট ফুলে রক্ত মানে রক্ত দিয়ে দুই ঠোঁট মানে রক্ত দিয়ে পুরো আটকায় গেছে আমার।
দুই ঠোঁট? ঠোঁট ব্লাড দিয়ে আটকায় গেছে, জমে গেছে। কি দিয়ে মারছিল? রড দিয়ে মুখে। হ্যাঁ, ও কি মার্ডার করার প্ল্যান করছিল? তো তাহলে
দেয়ালের সাথে ধাক্কা দিত, তারপরে রড দিয়ে করত।
কিসের জন্য? মানে আপনি যখন প্রশ্ন করতেন তাই নাকি ওর সাথে বার্গেন হতো, সেখান থেকে মারামারি এগুলো সূত্রপাত হতো, নাকি কিছুই বলতে হতো না? শুধু কেন জিজ্ঞেস করলেন?
কেন জিজ্ঞেস করলাম মানে,
আপনি কি তার সাথে উচ্চবাচ্য করতেন যে কেন তুমি বাইরে থাকো, কি বিষয়ে আমাকে ব্যাখ্যা দাও, এইসব এরকম কি হতো?
প্রথম দিকে এরকম বলতাম না, পরে মানে শুধু ভালোবেসেই জিজ্ঞেস করতাম যে কেন গেছো, তুমি গেলে তো আমার ভালো লাগে না।
শেষের দিকে যখন মাত্রা অনেক বেড়ে গেল তখন আপনি বলতেন?
হ্যাঁ, আমি তখন বলতাম, আর আমি বাসাতেও বলতে পারতাম না মনের কথাগুলো, কারণ আমি নিজের পছন্দে বিয়ে করে আমি যদি এগুলো বলি আমার বাসা থেকে বকবেই।
This track was downloaded from fusionbd.com.
অনেকেই শুনতে পাচ্ছেন এই কথাটা, এটা কিন্তু অনেকের একদম কমন একটা ফেনোমেনা, যারা শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে ছেলে এবং মেয়ে অনেকে রিলেট করতে পাচ্ছেন কিন্তু ঘটনাগুলো। নিজে পছন্দ করে বিয়ে করেছি তাই যত রকমই অত্যাচার হোক না কেন এটা মুখ বুঝে আমাকে সহ্য করতে হবে, না নিজের কাছে নিজে পরাজিত হব। কোন মুখে বাবা বা মাকে বা ভাই বা বোনকে বলবো? ওরাই তুলটে বলবে যে তোকে নিষেধ করেছিলাম, তারপরে তুই নিজে পছন্দ করে ছেলেরে বিয়ে করেছিস বা এই মেয়েকে বিয়ে করেছিস। এটা কিন্তু খুব কমন একটা ঘটনা। এবং ইমা এটা চিন্তা করে দেখবি যে বেশিরভাগ ক্ষেত্রে যে এই যে সুইসাইডাল যেসব টেন্ডেন্সি, বেশিরভাগ ক্ষেত্রে যে আত্মহত্যার ঘটনা ঘটছে সেখানে কিন্তু এই ধরনের বিষয়টা অনেক বেশি দায়ী, কারণ এরা নিজেদের মনের মধ্যে কষ্ট পায়, এটা প্রকাশ ঘটাতে পারে না এবং একসময় নিজেরাই নিজেদেরকে নিঃশেষ করে দেয়, মানুষের অন্তরালে সে চলে যায়। ব্যাপারগুলো কিন্তু এইভাবেই ঘটে। আমরা আবার চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি বন্ধু নিমির কাছে। নিমি, এই যে ভালোবাসার মানুষ যাকে আপনি প্রথম দেখে ভালোবেসেছিলেন, এর ফার্দার কনসিকোয়েন্স যে এই রকম পর্যায়ে আসতে পারে এটা কল্পনার অতীত?
আমি ভাবছি না যে এরকম কিছু হচ্ছে, আমি পরক্ষণে ওকে মাফ করে দিচ্ছি। ও মারে আমাকে, আমি ওকে পুরো মাফ করে দিই যে না ঠিক হয়ে যাবে, আজকে না হোক কালকে ঠিক হয়ে যাবে। আর লোকটা এমন ছিল মানে খুব মানে ভালো মানুষ লোক টাইপের ছিল, আমি যেরকম প্রথম দেখাতেই মানে ভালো লেগে যায়। আমার ফ্যামিলির সবাই যখন ওকে মেনে নিল, ওকে মানে একদম, আমি তো মানে মা ছিল না, পরে কিছুদিন পরে বাবা মারা যায়, তো আমাকে ফ্যামিলির সবাই খুব আদর করে, তো ওকেও খুব ভালো জানতো। আমি যে এইসব কথা বলবো, একে তো নিজের পছন্দের বিয়ে, আবার যদি আমি এটা বলি যে মারে, কিচ্ছু বলতাম না ওগুলো,
রড দিয়ে মারতো। আগে কি ধরনের কিভাবে টর্চার করতো?
টর্চার করতো, অনেক অনেক ধরনের খারাপ কথা বলতো, আর এই কথাগুলো নিজে বলতো অথচ তার মা বলেছে এই ধরনের করে বলতো, বলতো যে আম্মু এই ধরনের কথা বলতে, বাবু নিতে চাইলে বাবু নেয়া নিয়ে অনেক কথা বলতো, অনেক খারাপ কথা বলতো মাকে নিয়ে যে আম্মু এটা বলছে তোমাকে।
নিজের কথা মায়ের নামে চালাতো, বাচ্চা নেয়ার কথা বললে, সন্তান নেয়ার কথা বললে কি বলতো? আপনি নষ্টা, আপনি খারাপ, এসব তাহলে
বলতো যে আমার আম্মু বলছে যে আমি যদি বাচ্চা নেই সেই মানে মানে বলতো যে মানে ওয়াইফ আমাকে বলতো যে তুমি যদি ওর সাথে থাকো তাহলে তোমার মায়ের সাথে থাকা হবে, এই ধরনের খারাপ কথা বলতো। আর বলতো যে মানে যদি বাচ্চা হয় তাহলে সেটা তোমার বাচ্চা হবে না, এটা তোমার বোন হবে ভাই হবে, এই ধরনের মানে খুব সিক মেন্টালিটির কথাবার্তা বলতো।
এগুলো কথার মানে কি?
মানে ওর মা চাইতো যে হয়তো আমাদের বিয়ে ছুটে যাক এরকম।
চার বছর পরে মতি ভ্রম হলো নি যে এখনো যদি মেয়ের সাথে থাকে তাহলে সম্পর্ক প্যাচ খাবে, এটা চার বছর সময় লাগলো।
তাদের যৌতুকেরও কিছু চাহিদা ছিল, কিন্তু আমি সবসময় বল মানে আমি যৌতুক জিনিসটাকে তো আমি ঘৃণা করি
ছিল ওই ছেলে বিভিন্ন সিলাই টাকার কথা বলতো নাকি কি ধরনের
টাকার কথা বলতো বলতো যে আমি মানে উচ্চাভিলাষী এইটা কেনার সময় এটা চাই গাড়ি কিনবো এটা দাও বাইক কিনবো আমার ওয়ার্ড্রোব থেকে চাবি নকল করে এসে আমার আমুর গহনা পর্যন্ত নিয়ে এসে সেল করে
আচ্ছা আচ্ছা এ তো মানে এর কোন কোনো কিছুর কোনো কিছু ঠিক নাই তো একদমই তো বাট মন মানতে চাচ্ছে না রাইট আপনি বুঝতেছেন যে ওটা একটা মানে চারিত্রিক দিক দিয়ে ওর পার্সোনালিটি দিক দিয়ে একদম ফোর্থ গ্রেডেড একটা পার্সোনালিটি ছেলে বাট মন মানতে চাচ্ছে না মন বারবার বলতে চাচ্ছে যে ওর চোখ চশমা ওর মুখের অ্যাপিয়ারেন্স বডি ল্যাঙ্গুয়েজ যেমন মনে হয় মানুষটা এরকমই একদিন এটা প্রতিষ্ঠিত হবে রাইট এরকম
ঠিক হবে ওর আমি ভুলগুলো কেমন জানো
এটা একটা সাময়িক সমস্যা মাত্র ওয়্যারাজ আপনি নিজে দেখতেছেন যে সে দিনের পর দিন যে কাজগুলো করতেছে এটা একটা নিতান্ত একটা চরিত্রহীন লম্পট ঠকবাজের মতো একটা কাজ রাইট বাট মন মানতে চাইতো না
তারপরে যেটা হলো এরকম মানে সপ্তাহে একদিন আসে দুই দিন আসে এরকম করে আসার মানে কি বলবো আশাটা একদমই কমে যাচ্ছে মানে আর আসেই না বুঝছি যে আসো না কেন কি হয়েছে তোমার
কোথা থাকে বলে সেটা তো উত্তর নাই
না পরের দিকে উত্তর কি বানায় নাইট ডিউটি
আচ্ছা অফিসিয়াল কাজে আছি আর কি
নাইট ডিউটির কথা বলে তো জিজ্ঞেস করলেই মারধর করে পরের দিকে সে বাসার খরচ পাতিও বন্ধ করে দেয় আমরা যেখানে থাকতাম ওই জায়গাটার বাসা ভাড়া তারপরে সব মিলিয়ে বেশ কিছু খরচ তো হতো ওই খরচগুলোও সে দেয় না আমি যে জব করতাম আমার জব থেকে আমি মানে ভাবতাম যে ও এমন করছে ঠিক হয়ে যাবে ঠিক হলে আবার সব ভালো হয়ে যাবে মানে আমি ভাবতামই না যে এরকম মানে এরকম থাকবে তো বাসার যখন ভাড়া চাইতে আসতাম বলতাম যে সামনের মাসে দিব তারপরে বাসার এই অবস্থা চলার পরে আমি নিজের কাছ থেকে টাকা মানে ভাড়া দিয়ে বাড়িওয়ালাকে বলি যে বাড়ি ভাড়া এটা রাখেন আপনি সামনের মাসে দিব তো আমার বাসার পাশে একজন আন্টি ছিলেন উনি বলতেন যে মা ধৈর্য ধরো মেয়েদের তো বিয়ে একবারই হয় সব ঠিক হয়ে যাবে সবার তো আর ইয়ে হয় না একরকম হয় না আর ওই আন্টিটা মানে আমাকে এত ভালোবাসতেন যে ওনাকে আমি আমার ফ্যামিলিকে কিছু বলতে পারতাম না কিন্তু ওই আন্টির কাছে গেলে আমি খুব কান্দতাম যে আন্টি আমার আমি ওকে সব দিক দিয়ে ইয়ে করি কিন্তু ও কেন আমার সাথে এরকম করে আন্টি বলতো যে না ঠিক হয়ে যাবে মা এরকম হয় মানুষের জীবনে খারাপ সময় আসে চলে যায় গুরু চার বছর চলার পরে একদিন হঠাৎ করে বাসায় এসে বলে কি আমি আর সংসার করবো না মানে কি বলে যে আমার চাকরির অবস্থা ভালো না আমি সংসার করবো না আমি কিন্তু আমি খোঁজ নিয়ে দেখি যে তোর চাকরির অবস্থা ভালো আমি বলতাম যে তোমার
চাকরির অবস্থা ভালো না তাই সংসার করবো না
তো আমি ওই একই অফিসেই জব করতাম মানে ও যে অফিসের মানে জব করছে সেই ওইখানে সবাই ওকে খুব ভালো জানতো আমি সারাদিন নিজের মধ্যে একটা খুশি খুশি ভাব নিয়ে অফিস করতাম আর বাসায় এসে কাঁদতাম কাকে বলবো কাকে মানে এটা কি বলবো কি সমাধান পাবো আমি কিচ্ছু জানতাম না নভেম্বরের দিকে একবার বলে যে আমি বাসা ছেড়ে দিছি রাখতে ইচ্ছা করলে তুমি বাসা রাখো আচ্ছা ঠিক আছে তুমি মানে ও যে এরকম করে আমি তাও বলি যে আচ্ছা ঠিক আছে নাইট ডিউটি শেষ, মানে সব দিন তো নাইট ডিউটি থাকবে না বাসায় আসবা। আমার মনে হতো কি যে আমাদের দুজনের জন্য শুধুমাত্র আমার অনেক ভালোবাসাটাই যথেষ্ট,
খুব ঘেন্না এসব হতো না
এসব তখন।
আপনি তো বুঝতেছেন যে সে অন্য কোন কিছুর সাথে রিলেশনশিপ বা এসে আজ করতে পারছিলেন,
কাজ করতে পারছিলাম কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা করত না গুরু। মানে ও যে কোনো খারাপ করবে করতো এটা আমার আমার ধারণাই আসতো না। ওকে আমি মানে পুরো অনেক সম্মান করতাম, অনেক ভালোবাসতাম।
তারপর
আর ওই যে বেশি অসুস্থ থাকতো মাঝে মধ্যে, সেবা করতে করতে পুরো মানে ভালোবাসার সাথে আর মায়া স্নেহ সবকিছু মিলাই একটা ওর প্রতি আমার জায়গা ছিল। তো বাসার ভাড়া তো অনেক ছিল, ও কি করলো বাসার জিনিসপত্র গুলো নিয়ে, ওর অফিসের একটা ফ্লোর ফাঁকা ছিল ওখানে সবকিছু নিয়ে রাখলো আমাকে না জানায় সব বাসার পুরো। আমি বাসায় এসে দেখি আমার পুরো ফাঁকা,
গোটা বাসা ফাঁকা।
যে সংসারের গুরু একটা হলুদের কৌটা থেকে শুরু করে আমি সবকিছু নিজের কষ্ট করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি। আমাদের দুজনের বয়স অল্প ছিল কিন্তু আমরা খুব সাজিয়ে সংসার মানে সাজাচ্ছিলাম। আমার কলিগরা যখন আমার বাসায় যেত বলতো মিমি এত সুন্দর করে তোমার সংসার সাজিয়েছো, কি সুন্দর সবকিছুর মধ্যে রুচির পরিচয়, ঠিকঠাক মতো সবকিছু করেও তো কিছু হলো না। একটা কথা আমি মিস করে গেছি, তো এই বাসা ছাড়ার আগে রোজার মধ্যে একদিন আমি 27 রোজার দিন নামাজ পড়তেছি, তো নামাজের মধ্যে আমার মোবাইলে একটা ফোন এসছে। ফোন আসার পরে আমি ফোনটা রিসিভ করলাম, রাত তখন 3:30 মতো বাজে। আনোন নাম্বার আমি নর্মালি ধরি না কিন্তু ওই দিন তো বাহিরে ছিল, বাহিরে থাকার পরে জন্য অন্য কোন নাম্বার থেকে ফোন আসবে জন্য আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা যখন আসলো ফোনটা মেয়ে ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলে যে কি করো তুমি। বললাম যে নামাজ পড়তেছে, 27 রোজা ছিল ওই দিন। বলে দেখো নামাজ পড়ে দেখো, আল্লাহর কাছে চেয়ে দেখো জামাইকে ফিরাইতে পারো কিনা, এইভাবে বলতেছে। মানে আপনি কে? বলে যে আমি নাম বলল। বললাম যে আপনি কেন ফোন দিয়েছেন আমাকে? বলে যে তুমি কি জানো তোমার হাজবেন্ড এখন কোথায়? বললাম যে কোথায়? বলে ও তো আমার সাথে। বললাম মিথ্যা কথা বলেন কেন, ও আপনার সাথে দেন ফোন না? আমি ওই মেয়ে ফোন দিচ্ছে আমি তাও বিশ্বাস করি না। ওকে ফোন দেন, আপনি মিথ্যা বলেন কেন? বলে যে না আমি মিথ্যা বলতেছি না, তুমি শুনতে চাও তোমার হাজবেন্ড কি কি কালারের ড্রেস পরছে? তারপরে সে সবকিছু বললো, সবকিছু মিলে গেছে কি কি পরা ছিল। ততদিনেও আমি বাসায় কিছু বলি নাই। তারপরে যখন সব ফার্নিচার ওরকম নিয়ে গেল আমি বাসায়, আমাকে না জানাই আমি পুরো ফাঁকা বাসায়, আমি যে কোথায় ওই রাতটা ঘুমাবো ওই জিনিসটা পর্যন্ত রেখে যাইনি। আমার কাছে তালার চাবি ছিল, আমি গোল লক যেগুলো ওইগুলো খুলে ঘরে ঢুকে দেখি পুরা ফাঁকা। আমি পুরো আন্টির বাসায়, আন্টি আমাকে দেখে পুরো কেঁদে ফেলছে যে কি হইলো তোমার, এটা তুমি এত সাজাই গোছায় সংসার করতেছিলে, এটা কি হইলো তোমার। প্রত্যেকটা জিনিস আমি নিজে নিজের হাতে নিজের চাকরি করতাম, যখনই সময় পেতাম একটা জিনিস সুন্দর দেখলে সংসার সাজানোর জন্য কিনতাম, একটা টাকাও আমি নিজে জমাইনি। অফিস ছিল, অফিসে গেলাম, কাকে কি বলবো কি বলবো, আমার একটা কলিগ ছিল, আপু ছিল একটু বড়, আপুটা ওই দিন দেখে আমি আপুর সামনে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম অফিসের মধ্যে। মাথা ঘুরে যখন পড়ে যাই তখন অফিসের ওষুধ টষুধ দিনে আমাকে ঠিক করে সবাই, মানে আমি জ্ঞান ফিরে দেখি যে আমার মানে সবচেয়ে মানে ভালো যে কলিগ থেকে ফ্রেন্ড যেরকম আপু ছিল কয়েকজন, ওনারা সবাই আমার মাথায় পানি টেনে দিচ্ছে যে কি হয়েছে নাজমিন, তোমাকে দেখে সবসময় মনে করতাম যে কিছু একটা দুঃখ চলে তোমার মধ্যে, কিন্তু কখনোই তো কিছু বলতে না। ওই দিন আমি ওই আপুটাকে সবকিছু বললাম যে আপু এরকম এরকম চলতেছিল, আপুটা মানে আমাকে তুমি করে বলতো, তুই কি করছিস এগুলা কাউকে বলিস নাই, কিছু করিস নাই, তোর ফ্যামিলিতে কেউ জানে না, এখন কিভাবে কি করবি, আজকে কই থাকবি কি করবি। পরে ওদের কারো বাসায় গেলাম না, আর একটা কলিগ ছিল ওর বাসায় যেয়ে থাকলাম, ও আমাদের তো একটু ছোট ছিল, কই রাতটা থাকলাম, আমি পরের রাত কই থাকবো, আমার কোনো থাকার জায়গা নাই, আমি বাসায়ও বলি না যে আমার সাথে এরকম হয়েছে। পরে অফিসে একটা গেস্ট হাউস ছিল, আমাদের অফিসের যিনি সিইও ছিলেন উনি বললেন যে আজকে এখানে থাকেন, আপনি পরে একটা হোস্টেল টোস্টেল দেখে চলে যান। তারপর রাতটা ওখানে থাকলাম, কিচ্ছু খাচ্ছি না, পুরো আমি ওই একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমি 3 বার পড়ে গেছিলাম, বারবার খালি অজ্ঞান হয়ে যাচ্ছি যে আমার যে সংসার আমি 4 বছর ধরে মানে প্রত্যেকটা জিনিস আমি কিনছি, সেই জিনিসগুলো আজকে বাসা ফাঁকা করে সে কোথায় নিয়ে গেছে আমি জানি না।
বন্ধু
কথা শুনছিলাম, তার জীবনের গল্প শুনছিলাম। আসলে জানি না মানে কেন প্রেম ভালোবাসা সবই তো ভালো, কিন্তু কেন এমন হয়, জীবনটা কেন এত অগোছালো হয়ে যায় আমার নিজেরও জানা নেই। আর যারা আমাকে কমেন্ট করছেন ফেসবুকে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আছেন। মোহাম্মদ হাবিব তিনি বলেছেন যে গল্পটার শেষে কি হবে জানি না, আসলে আমি নিজেও জানি না যে শেষে কি হবে। আয়ন খালে তিনি বলেছেন যে বুড়ো নিজেকে পুরুষ বলতে লজ্জা করে যখন শুনি আমাদের পৃথিবীতে এমন পুরুষ আছে। আরো আছেন এম কে জয়, তিনি বলেছেন যে গুরু সালাম তোমায়, গুরু গল্পের মোড় কোন দিকে যাবে বুঝতে পারছি না, তবে অনেক ভালো লাগছে। সবুজ একরাম তিনি বলেছেন যে এইসব পেন আর ভালো লাগে না, ছেলে মানুষগুলো এত কঠোর হয় কেন। ভাইয়া সেটা আপনারাই ভালো জানেন কেন এত কঠোর হয়, কেন আপনাদের মনটা এমন থাকে যে প্রেমের আগে একরকম, যখন আপনি প্রেম করছেন তখন একরকম, বিয়ে করছেন তখন আরেক রকম, কি কারণে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। সবুজ একরাম তিনি আমাদের যে জানিয়েছেন আমি রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করেছি, বন্ধু অবশ্যই আপনি আমাকে জানাবেন কেন এমন হয়। তাহরিম বিনয় জেনি তিনি বলেছেন লাভ ইজ ব্লাইন্ড, আসলে ভালোবাসা আসলে অন্ধ, কারণ অনেক কিছু আমরা দেখি অনেক কিছু সহ্য করি। যেমন নিমে আপু বলছিলেন যে তিনি অনেক কিছু দেখছেন বুঝতে পারছেন, কিন্তু তারপরও কিন্তু তিনি ওভাবে বোঝার চেষ্টা করছেন না যে কেন এমন হচ্ছে বা কি কারণে, বুঝেও তিনি বোঝা না বোঝার ভান করছেন আসলে ভালোবাসাটা এমন অন্ধ কেন, কেন এমন হয়, সব কেন এই উত্তর আমার জানা নেই। আশরাফুল ইসলাম রাশেদ তিনি বলেছেন যে ভালোবাসা এভাবে কাদায় আগে জানতাম না। মোসাব্বির আলম গুরু অনেক খারাপ লাগছে, মানুষ কিভাবে এত খারাপ হয়।
কিভাবে এত খারাপ হয়, কেন খারাপ হয়। মোহাম্মদ শো বুস্তিনি বলেছেন, মানুষ এত খারাপ হতে পারে ভাবনার বাইরে। ভাবনার বাইরে, আসলে ভাবনার বাইরে কেন এত খারাপ হচ্ছে, কি কারণে এমন করছে মানুষ। রাইসুল তুষার তিনি বলেছেন, কাউকে যদি ভালোবাসতে যদি না পারো তবে কাউকে এভাবে কষ্ট দিও না। আসলে বন্ধু আপনি ঠিকই বলেছেন, যে ভালোবাসতে না পারো কিন্তু কষ্ট যেন না দেয়। একটা মানুষকে কষ্ট দেওয়া, তার মনটা ভাঙা আসলেই অনেক কষ্টের। মোহাম্মদ আছেন, হৃদয় ছিঁড়ে যাচ্ছে। আসলে গল্পটা এমন দিকে মোড় নিচ্ছে যে মানে কি বলবো, আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না যে কেন এমন হচ্ছে, কেন মানুষের জীবনগুলো এমন হয়ে যাচ্ছে। আর বন্ধু আপনাদের বলছি, আপনি কিন্তু 16260 তে অবশ্যই আপনার SMS টি করতে পারেন। প্রথমে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান নিমিয়াপুকে নিয়ে অথবা আপনার কোন যে কোনো কথা আপনি চাইলে অবশ্যই আমাকে জানাতে পারেন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে, হুইচ ইজ www.facebook.com/dhakafm90.4, এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে আছেন ফেসবুকে আমাদের সঙ্গে। তাপস বিশ্বাস অর্ক তিনি বলেছেন, ভালোবাসার রং কি? ভালোবাসার রংটা যে কি আসলে আমি জানি না, কখনো লাল কখনো নীল, বেদনার রং হয়তো নীলই হয়। তাসির আহমেদ ইমন তিনি বলেছেন, তাহলে কি ভালোবাসা পাপ? ভালোবাসা এক একবার এক এক সময় মনে, আমি যা বলছিলাম বন্ধু, ভালোবাসা পাপ কিনা পুণ্য কিনা সেটি মানে পজিশনের উপর, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। নিশাত মাহমুদ তিনি বলেছেন, অবুঝ ভালোবাসা। জি বন্ধু, আসলে ভালোবাসাটা অনেক অবুঝ। মোহাম্মদ ইমরান তিনি বলেছেন, হোয়াই উই আর ক্রেজি ফর লাভ। রুহুল আমিন তিনি বলেছেন, গুরু খুব খারাপ লাগছে। মোহাম্মদ জাহিদ জুবায়ের তিনি বলেছেন যে, আর পারছি না, এমন কেন পৃথিবীর মানুষ। পৃথিবীর মানুষগুলো দিনে দিনে অনেক পরিবর্তন হচ্ছে, তাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে, এবং বিশেষ করে ছেলেদের। আমি দোষ দিচ্ছি না কিন্তু আমি বলছি যে ছেলেরা কেন এমন করে আসলেই জানা নেই। মাহিন সাদ্দাফ তিনি বলেছেন, কিছুই বলার নেই। আর বন্ধু যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনি আমাকে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে, হুইচ ইজ www.facebook.com/dhakafm90.4 এ আজকে নিমিয়াপুর ছবি দেওয়া হয়েছে, তার ফটো আমরা আপলোড করেছি, এবং আপনি সেখানে লাইক দিয়ে অবশ্যই আপনার কমেন্টটি করে ফেলবেন। অনেকে নিমিয়াপুকে দেখতে চাচ্ছেন যে তার কথা শুনে, বিশেষ করে যারা আমাকে SMS করছেন তারা লিখেছেন যে নিমিয়াপুর কথা শুনে তাকে দেখতে ইচ্ছা করছে। আপনি অবশ্যই কিন্তু দেখতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে আপনি অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করবেন www.facebook.com/dhakafm90.4 এ। ফেসবুকে আমাদের নিমিয়াপুর ছবি আপলোড করা হয়েছে, আপনি অবশ্যই লাইক দিয়ে আপনার কমেন্টটি করবেন। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাকে SMS করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে SMS করার জন্য। যেমন আমি দেখতে পাচ্ছি নাসির শাহবাগ থেকে, তিনি বলেছেন যে, চোখের পানি ধরে রাখতে পারছি না। মোহাম্মদ সোহেল আরা নারায়ণগঞ্জ থেকে তিনি বলেছেন যে তিনিও বুঝতে পারছেন না যে কেন এমন হচ্ছে, জীবনটা কোন দিকে মন নিচ্ছে। মুন তিনি ঢাকা থেকে বলেছেন যে ভালোবাসাটা কেন এমন আসলে তার জানা নেই, কেন এমন হচ্ছে। জ্যামি ঢাকা থেকে তিনি বলেছেন যে, আসলে ছেলেরা অনেক খারাপ তবে সবাই এক না। জি বন্ধু আপনি ঠিকই বলেছেন, সব ছেলেরা কিন্তু একরকম নয়।
অনেকগুলো কমপ্লেন এর মধ্যে এরকম বিষয় আছে যে ভালোবাসার মধ্যে হয়তো অনেক রকমের সমস্যা আছে। অনেকে বলেছেন যে ভালোবাসা করাটা কি পাপ, তাহলে এই ধরনের কমেন্টস অনেক বেশি করে এসেছে আমার যতটুকু মনে হলো। বাট আমি বলি কি, ভালোবাসা হচ্ছে ইটসেলফ এমনই একটি অনুভূতি যে পার্থিব এই দুনিয়াতে স্বর্গ থেকে যদি যারা পরিমাণ কিছু পৃথিবীতে স্রষ্টা পাঠিয়ে থাকেন, তা কিন্তু ভালোবাসার মাধ্যমে এসেছে। সো ভালোবাসা নিয়ে কিন্তু কোনো কন্ট্রাডিকশন নাই, প্রবলেমটা হচ্ছে সেই মানুষকে নিয়ে, যে মানুষের কাছে ভালোবাসা আসলে অন্য একটি রূপ নিয়ে নেয় বা ভালোবাসাকে যারা কালিমা লিপ্ত করে। ইনফ্যাক্ট আমরা কথা বলছিলাম এবং গল্প শুনছিলাম আজকের অতিথি বন্ধু নিমাকে সাথে নিয়ে, কিন্তু নিমার জীবনের অসম্পূর্ণতা ভরিয়ে দিয়েছিলেন তার বোন এবং তার পারিপার্শ্বিক যেসব মানুষগুলো ছিলেন। 3 বছর বয়সে নিমার মা চলে যান সে না ফেরার দেশে, নির্দিষ্ট একটি সময়ের পর বাবাকেও হারিয়েছেন। এই এতিম প্রায় মেয়েটি সবসময় চেষ্টা করেছে কিভাবে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালো থাকা যায়, কিন্তু ভালোবাসার সেই মানুষটি মাত্র 29 দিনের পরিচয়ের মাথায় যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, এই 29 দিনের মহাচ্ছন্ন অনুভূতিটাকে যে ভালোবাসার এক সাধনায় নিয়ে যেতে পারলেন, কিন্তু অপরদিকে যাকে ভালোবেসেছিলেন সে মানুষটির মধ্যে কিন্তু সেই 29 দিনের মোহটা মোহ থেকে গেছে, সেটি ভালোবাসাতে কোনোভাবেই আর রূপান্তরিত হয়নি। যে কারণে স্বপ্নের মতো সাজিয়ে তোলা এই সংসারটাকে এক লহময় পায়ে ঠেলে দিয়ে অন্যদিকে চলে গেছে। কিন্তু যার জন্য এটা ভালোবাসাটা ছিল একদম সাধনার মতো, সেই নিমার জন্য কিন্তু এসেছে তখন ঘোর অমনিশা। এই কষ্টটা থেকে বের হয়ে আসাটা তার পক্ষে আর কোনোভাবে সম্ভবপর হয়ে উঠছে না। এরকম একটা সিচুয়েশনের মধ্যে একদিন কোনো একদিন বাড়ি ফিরে দেখছেন যে গোটা বাড়ি খালি করে দিয়ে সমস্ত কিছু নিয়ে গেছে। সে আসলে সেদিন কোনো জিনিসপত্র নিয়ে যায়নি, যা নিয়ে গেছিল সেটি ছিল নিওয়ার স্বপ্ন। এবং স্বপ্নহীন একটি মানুষের অবস্থা যা হবার তাই হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তিনবার সেন্সলেস হয়েছেন তিনি, জীবন থেকে একদম পিছিয়ে পড়া হারিয়ে যাওয়া এক নিমায় পরিণত হয়েছেন। তার এই কষ্টের কথা কাউকে বলতে পারছেন, ইভেন দো তার ফ্যামিলির কোনো মেম্বারসের সাথে শেয়ার করতে পারছেন না। এই কারণে যে সবাই তখন বলবে যে তোকে নিষেধ করার পরেও এ ধরনের সম্পর্কের মধ্যে তুই গেছিস, এটা তোর যে তুই যে দায়িত্ববোধহীন একটি কাজ করেছিলি তারই প্রাশ্চিত্য তোকে করতে হচ্ছে। নিজের কাছে হারতে চাননি, ভালোবাসাকে হারাতে চাননি, এটি অবশ্যই তার দিক থেকে দোষের কিছু না। কিন্তু সে এই সামান্য একটি সাধারণ একটি মানুষ এত অল্প বয়সে এত কষ্টের ভিতর দিয়ে গেছেন, এই কষ্টগুলো শেষ পর্যন্ত ধারণ করতে পেরেছেন কিনা, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন কিনা, নাকি নিমার অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে সেগুলো আমরা জানবো। বন্ধু চলে যাচ্ছে নিমার কাছে আবার।
ওই দিনের পরে আমার পাশের বাসার যিনি আন্টি ছিলেন, ওনার একটা মেয়ে ছিলেন আমার সমান, তো ও বললো যে তুমি এভাবে কিভাবে এক এক দিন এক এক জায়গায় থাকবা, তো তুমি আমার এক ফ্রেন্ড আছে যে মানে ওই আন্টির মেয়ের ফ্রেন্ড যে ছিল সে থাকতো একটা বাসায়, কারণ ওর হাজবেন্ড আবার দেশের বাইরে থাকতো, তো বললো যে তুমি ওর সাথে যে শেয়ার করে থাকো, কারণ তোমার তো জবটা কন্টিনিউ করতে হবে, এই মুহূর্তে তুমি কি করবা। তখন ওর নাম্বার দেয় আমাকে, আমি ওর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি, এবং আমার কাছে শুধু আমার কয়েকটা জামা কাপড় ছিল, বা আমি জামা কাপড়গুলো কোথায় রাখবো কি করবো কিছুই ছিল না। তো ওই মুহূর্তে আমি ওই ফ্রেন্ডের সাথে উঠি, ওখানে থাকি। আমার চার বছর ধরে যে সংসার গুছিয়েছিলাম ততদিন পর্যন্ত আমার মানে একটা অন্যরকম অভ্যাস হয়ে গিয়েছিল, যে বাসার কাছে অফিস ছিল তো আমি বাস ইউজ করতে হতো না, কিছু করতে হতো না। তো আমি যখন ওই ফ্রেন্ডের সাথে উঠি তখন আমার মানে অভ্যাসের বাইরে গিয়ে আমার অনেক মানে আমার কি বলবো, আমি যেই পর্যায়ে থাকতাম তার চেয়ে অনেক অনেক খারাপ ভাবে থাকতে হয়েছে। যে আমি তখন মানে আমি যখন বাসায় ছিলাম তখন বেশ কিছু বিলাসিতার মধ্যেই থাকতাম, কারণ আমিও জব করতাম ও জব করত, মানে অনেক সাজিয়ে গুছিয়ে তোলা একটা সংসার থেকে গিয়ে আমি হঠাৎ করে একটা বাসায় পড়লাম যে এখানের পরিবেশটা আমার সাথে যাচ্ছিল না। তারপর আমি ভাবলাম যে আমি না হয় থাকি, ওর সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি, দেখি ঠিক হয় কিনা। প্রতিদিন আমি ওখানে লোকাল বাসের মধ্যে মানে সিট হতো না, ওই জায়গাটা এমন একটা জায়গায় ছিল যে ওখানে বাস ঠিক থামতে চাইতো না, তো একদম রানিং বাসের মধ্যে আমি উঠতাম, উঠে অফিসে যেতাম। ওই মুহূর্তে আমার কলিগ্রামের এত পাশে ছিলেন যে সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। ওই টাইমে আমি একটা কল সেন্টারে ছিলাম, মোবাইল সেবাদাতা কোম্পানির কল সেন্টারে ছিলাম, তো ওখানে ওদের প্রতিদিন ফোনে অনেকগুলো কল রিসিভ করতে হতো। তো আমার মনের অবস্থা এমন খারাপ ছিল যে আমি ওই টাইমে ফোন রিসিভ করে কথা বলতে পারতাম না, শুধু ওর সাথে যেসব আমি গান শুনতাম সেই গানগুলো বারবার শুনে ভাবতাম যে হয়তো আবার ও ঠিক হয়ে যাবে, আবার সে বলবে যে যা কিছু হয়েছে আমাকে ক্ষমা করে দাও। কিছুই কাজ করতে পারতাম না, শুধু সারাদিন বসে বসে কাঁদতাম, লাঞ্চ করতাম না, কিছু করতাম না। বিকেল হলে মনে হতো যে আমার বাসা ছিল অফিসের একদম পাশেই, ওখান থেকে আমি জাস্ট অফিস শেষে রিক্সায় করে যেতাম। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে কেন আমার সাথে এরকম হলো। আমার আমি যদি বুঝতে পারতাম যে আমার দোষটা কি, তাহলে গেটের মধ্যে আমি দাঁড়ায় থাকতাম, আমি কোন দিকে যাব? আমার তো এইদিকে যাওয়ার কথা, আমি এইদিকে কেন যাব? মাঝে মধ্যে ভুলবশত রিক্সা ঠিক করতাম আগের বাসার ঠিকানায়। তারপর অনেক কষ্ট করে যেখানে থাকতাম সেখানে উপস্থিত হইতাম। তারপরে রাতের বেলায় জেগে উঠে ওর নাম ধরে ধরে ডাকতাম, যেহেতু আমি ওই ফ্রেন্ডটা এক খাটেই থাকতাম। আমার ফ্রেন্ডের নাম রিনা ছিল। ও দেখছে আমার অবস্থাগুলো, আমি রাতের বেলায় উঠে জানালা ধরে কাঁদতাম শুধু, চিৎকার দিয়ে উঠতাম আর বলতাম যে তারপরে আমাকে উঠে পানি খাওয়াতো, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো। আর দেখো ঠিক হয়ে যাবে, তোমার জন্য ভালো কিছু হবে।
স্কোয়াডে যে মেয়েদের থাকে অথবা বিভিন্ন ভাবে ভাসমান পতিতা বলে যাদেরকে আমরা উল্লেখ করতে চেষ্টা করি, আমরা খারাপ ধরনের মেয়ে বলতে বিভিন্ন রকমের বিশেষণে যাদেরকে বিশেষায়িত করি, অনেকে বলি আমরা স্কট বা কল গার্ল বা পতিতা বৃত্তি বা ভাসমান পতিতা, যে নামে আমরা আখ্যা দিই না কেন, এই এই জায়গাগুলোর চাইতে খুব জঘন্যতম জায়গাতে কিছু পুরুষের জায়গা আছে, পুরুষের বসবাস। এটাকে আনফরচুনেটলি ক্যাটাগরিক্যালি এখনো সেগমেন্টাইজ করা হয়নি, বাট করা উচিত। যারা মানুষের স্বপ্ন চুরি করে, যারা যারা যদি আমি যদি শুধুমাত্র শরীর দিয়ে ক্ষান্ত হতাম তাহলে হয়তো পতিতার পর্যায়ে খেলা যেত, কিন্তু যারা শরীর এবং মন দুইটা নিয়ে ছিনেমি নিয়ে খেলে, এদের জন্য আপনি কোন বিশেষণ এদেরকে বিশেষায়িত করবেন? আদৌ এই বিশেষণের ব্যবস্থা হয়েছে কিনা আমার যদ্দূর জ্ঞানে পড়ে এখনো মনে হয় সেই রকম কোন বিশেষণের সৃষ্টি হয়নি, বাট সৃষ্টি হওয়া উচিত। এদের নামের পেছনে লেবেলটা লাগিয়ে দেওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি এবং এদেরকে চিহ্নিত করা উচিত। এটা কিন্তু একদম ড্রাগস, যেমন আজকে যেমন ইয়োবা জ্বরে ধুকতেছে গোটা বাংলাদেশ, ইনফ্যাক্ট অনেক এই পুরো সাবকন্টিনেন্ট, ঠিক সেই রকম ভাবেই এই মানুষগুলোর হাত ধরে, এই ধরনের মানুষগুলোর ক্যারেক্টারিস্টিক্সে ভর করে আমাদের দেশটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। এরকম কত নিমি যে আছে যারা প্রতিদিন চোখের পানি ফেলতেছে, দীর্ঘ নিঃশ্বাস আশপাশকে একেবারে অসহনীয় করে তুলেছে, যে রাত বিরাতে এভাবে মাঝরাতে উঠে এভাবে জানলা ধরে হাওমাও করে কাঁদে আর চিৎকার করে বলে আমার স্বপ্ন আমাকে ফিরিয়ে দাও, আমার জীবন আমাকে ফিরিয়ে দাও, চার বছরের সাজানো সংসার আমাকে ফিরিয়ে দাও, আমাকে মেরে ফেলো বাট আমাকে জীবন মৃতের মতো করে বেঁচে বাঁচিয়ে রেখে রেখো না। এরকম সিচুয়েশনে যে কতজন যাচ্ছে তার কোন ইয়ত্তা নাই। সময় এসেছে বন্ধু এই মানুষগুলোকে চিহ্নিত করার, এদের জন্য সলিড একটা বিশেষণ দাঁড় করানো, এদের নামের পিছনে একটা ট্যাগ করে দেওয়া, যেখানে যেথায় যে অবস্থায় পাবেন সরাসরি এদের নাম নিয়ে ওই নামে এদেরকে ডাকার ব্যবস্থা করার, তাহলে নিমির মতো অনেকগুলো মেয়ে কিন্তু বেঁচে যাবে। নিমি বাকি কথাগুলো শুনি।
ওই মুহূর্তে আমার শুধু ইচ্ছে করতাম মরে যাই। মনে হতো যে কাছে যে টাকা পয়সা আছে ওগুলো দিয়ে সব ঘুমের ওষুধ কিনে খেয়ে ফেলি। অনেক খারাপ লাগতো, আমার বাঁচতে ইচ্ছা করতো না। আমার পাশে যে আমার ফ্রেন্ড ছিল বলতো যে তোমার এখন মন অনেক খারাপ, তুমি আল্লাহকে ডাকো, নামাজ পড়ো। তখন নামাজ পড়তাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমাকে একটু শান্তি দাও, আমি কেন ভুলতে পারছি না কিছু, ও আমার সাথে এত এরকম করলো যেটা পারলো, আমি তাকেই মানে দিন রাত সবসময় মনে পড়ে, আমাকে একটু শান্তিতে থাকার উপায় দাও আল্লাহ। তখন নামাজ পড়তাম, ততদিনে আমাদের আমি যে জবটা করতাম ওইখানে প্রজেক্টের কাজ ছিল, প্রজেক্টটা শেষ হয়ে যায়। মানে আমার এমনিতেই মনের অবস্থাও খারাপ ছিল, তো তারপর ওই মুহূর্তটায় আমার প্রজেক্টটা শেষ হয়ে যায়। তো সব মিলিয়ে আমার মানে বাঁচার কোনো ইচ্ছাই ছিল না। ওই টাইমটাতে ততদিনে আমার ফ্যামিলি জানলো যে আমার সব ফার্নিচার টার্নিচার এরকম বাসা থেকে আলাদা করে,
তার সাথে তো কোনো রকম যোগাযোগ নাই
না, ফোন দিলে ফোন ধরে না, কিছু না, মানে
দেখা সাক্ষাৎ তো নাই
না।
কেন ফার্নিচার নিয়ে গেলে এই প্রশ্নের কোনো উত্তর নাই, কিছু নাই, হঠাৎ ব্ল্যাঙ্ক একটা সবকিছু নিয়ে হারিয়ে যাওয়া, এরকম কিছু
কিছুই ছিল না তখন আমার কাছে।
সে নাই তার আপনার সাধারণ সংসারে জিনিসপত্র নাই, সবকিছু হঠাৎ করে একদম সাদা কাগজের মতো, মানে কিছুই নাই, মানে আর কোন গল্প নাই, গল্প এগুচ্ছে না আরকি, ওই জায়গার পর থেকে একদম সবকিছু ফেড। আপনি আর আপনার কান্নার দীর্ঘ নিঃশ্বাস, এই তো অবস্থা।
সাথে কিছু মানে ড্রেস ছিল।
এটা কতদিন চলতেছে এই অবস্থা, কবে থেকে শুরু হয়েছে এটা?
তারপর আমি আরেকটা নতুন জায়গায় জয়েন করি।
ওর সাথে আর কি রিলেশনশিপ আছে, মানে এগারোর পর থেকে? এগারোর পর থেকে আর নাই
না, এগারোর পর থেকে তো আর একসাথে থাকা হয় না, বাসা তো
পুরো যোগাযোগ সোফার হয় না,
না যোগাযোগ, ফোন দিলে ফোন রিসিভ করে না, নাম্বার চেঞ্জ করে ফেলছে, আমার নাম্বার হয়তো ব্লক করে দেয়া। তো তারপর নতুন জায়গায় জয়েন করলাম, জয়েন করার পর আমি ওখানেও খুব একটা কাজ করতে পারতেছি না, সবসময় শুধু মনে হয় আর
কল সেন্টারে যেটা ছিল সেটা কি পার্ট টাইম?
না, ওইটা ফুল টাইম ছিল, কিন্তু ওটার প্রজেক্ট বেস ছিল,
আউটসোর্সিং এর কাজ করতে হতো, মানে
ওটা ইনবাউন্ড কল,
আউটবাউন্ড কল সেন্টার, ইনবাউন্ড টেলিকমিউনিকেশন এর মধ্যেই ইনবাউন্ড কল সেন্টার।
জি
আচ্ছা, তারপর
তো
আপনাদের তো ই আছে, ফ্রিকোয়েন্সি ছিল, এতগুলো কল অ্যাটেন্ড করতে হবে, মানে আমি যতদূর জানি দ্য গাইজ ওয়ার্কিং ইন টেলিকমিউনিকেশন সেক্টর স্পেশালি ইন কল সেন্টার, তাদের মানে বাথরুমে যাওয়ার পর্যন্ত সময় তারা বেচারারা পায় না, এত বেশি টাইট শিডিউলের ভিতর দিয়ে যেতে হয় তাদেরকে।
সেটাই বলো যে আমি ওই টাইমে আমার যেসব কলিগরা ছিল,
না ইউ হ্যাভ টু থ্যাঙ্কফুল টু দেম যে এইভাবে তারা আপনাকে ব্যাক আপ করেছে ওই সময়।
প্রত্যেকে আমার কল অ্যাটেন্ড করতে, ইভেন আমাদের যে ফ্লোর ইনচার্জ ছিলেন ভাইয়া,
মানে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন ভাবে মানুষকে হেল্প করে, সাহায্য করে। দেখো একজন ফ্রড তার সমস্ত স্বপ্ন নিয়ে চুরি করে পালিয়ে গেছে, বাট কতগুলো মানুষ তাকে হেল্প করতেছে, ওটা কি, ওটা কি নামে ডাকবে তুমি বলো? ভালোবাসা তো, এক্স্যাক্টলি। তারপরে নিমি
তখন হেল্প করতাম, আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, তারা এখন পর্যন্ত আমার খোঁজ খবর নেই। আমার
থ্যাংক ইউ যারা যারা ছিলেন সেই সময় সহযোদ্ধা হিসেবে মানুষটির, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে শুনছেন, সবার পক্ষ থেকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। স্পেশাল দু একজনের নাম,
রুবাইয়া আপু ছিলেন, শিমুল, অপি, লিজা,
রুবাইয়া, শিমুল, লিজা, অপি, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকবেন, দীর্ঘ নিঃশ্বাসে পড়া, কষ্টে থাকা, চোখের পানি মুছে দেওয়া, এই মানুষগুলোর মানে সাদকা জারি হিসেবে স্রষ্টা যেন আপনাদেরকে অনেক অনেক খুশি দেন, কোনোভাবে কষ্টের সামনে যেন কখনো আপনাদেরকে পড়তে না হয়, দোয়া করছি আমি সবাইকে সাথে নিয়ে, ভালো থাকবেন আপনারা।
এমনকি আমার ওই টাইমে অর্থনৈতিক অবস্থাও অনেক খারাপ হয়ে যায়, আমি তো ওই বাসায় থাকতাম কিন্তু রান্না বান্নার মানে কোনো ইয়ে ছিল না।
তারপরে কি হলো তাহলে?
তারপরে যখন ওই জবটা মানে চলে গেল, তখন কিছুটা জমানো ছিল, এটা দিয়ে এক মাসের মাথায় আল্লাহর রহমতে আমার আরেকটা জব হয়। তখন ওই জবে জয়েন করার পর ওই কাজটা ছিল বেশ কঠিন, কল সেন্টারের চেয়েও মানে অনেক কঠিন। আমার অনেকগুলো ইউনিভার্সিটির কোঅপারেট করতে হতো ওদের। এটা একটা
রিসার্চ ওয়ার্ক এরকম কিছু?
না, রিসার্চ ওয়ার্ক ছিল না, ওটা একটা টোবাকো কোম্পানি ছিল।
আচ্ছা,
ওদের কিছু প্রজেক্টের কাজ ছিল। ওটা মানে
টোবাকো কোম্পানির কাজ তো ইজ দ্য টাফেস্ট কল, ইজ দ্য মার্কেটিং, মানে হিউজ হিউজ টাস্ক।
তো বিভিন্ন ইউনিভার্সিটিতে হতো ওগুলো। ওইটা পুরো মানে অফিসিয়াল যে রিপোর্ট মেকিং ওটা আমি করতাম। তো ওই টাইমেও কিছু মানে আমি একজনের কাছ থেকে এরকম হওয়ার পর আমি পরে যেটা দেখলাম, পাশে আমার কলিগরা যারা ছিলেন ওই টাইমে আমার একদম যারা ক্লাসমেট, তারা খুব কম পাশে পেয়েছি, কিন্তু কলিগরা আমাকে অনেক বেশি হেল্প করেছিল। তো ওই মুহূর্তে দেখা যেত যে আমি খুব মন খারাপ করে থাকতাম, মন খারাপ করে যখন খাওয়ার টাইম হতো, লাঞ্চ টাইম হতো, তখন খেতাম না। ওই বারান্দা ছিল একটা, বারান্দাতে যে বসে থাকতাম, সবাই খাচ্ছে আমি খাই না। তো ওখানে একজন ছিল, বিশেষ করে ওর নাম বলতেই হয়, ইমন। তো আমি তো খুব চুপচাপ থাকতাম, কাজ শেষ হতো, কাজ করে আমি মানে সবাই শুধু আমার নামটাই জানতো। মানে আমি কেন চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। অফিসটা মাল্টিন্যাশনাল অফিস ছিল, মানে জন্মদিন টন্মদিন হলে সবাই খুব হই হুল্লোড় করতো, আমাকে ডাকতো, আমি কারো পাশে যেতাম না। কাজ শেষে যেটা হয়, মানে আমি ওই আমার ভালো দিনগুলোতে যেই গানগুলো শুনতাম, ওই গানগুলো হেডফোন দিয়ে।
কি গান আপনার পছন্দের গানগুলো?
আমি ওই মুহূর্তে একটা গান শুনতাম খুব, গানটা ইংরেজি, আনব্রেক মাই হার্ট।
Unbreak my heart.
জি।
আর
এই গানটা
গানটার সাথে কি দুজনের স্মৃতি অনেক বেশি? এটার সাথে অনেক স্মৃতি বেশি তাকে জড়িয়ে,
যখন সাথে ওর স্মৃতি না, মানে আমার এটা যেদিন ও বাসায় আসতো না, আমি বললাম যে দিনগুলোতে বাসায় আসতো না, ওই দিনগুলোতে আমি এই গানটা শুনে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতাম। আমি কখনোই মানে দুঃখ করে, মানে অনেকে আসে না যে ড্রাগস নেয় অথবা কিছু খারাপ দিকে চলেছে, ওইটা না করে আমি বই পড়ে গান শুনে মানে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করতাম, যে
মনকে এভাবে ইন্সপায়ার করতে যেভাবে গানের ভাষাগুলো, যেরকম
আমার মনে হতো যে আনব্রেক, আবার আমার সব আনক্রাইডিস টিয়ার্স, মানে আমার আবার কান্না সব মুছে যাবে, আমার হার্টের মানে দুঃখ গুলো আবার
অসম্ভব রকমের কি বলার আছে এগুলো নিয়ে। একটা মানুষ কত এক্সট্রিমিস্ট জায়গাতে গিয়ে স্বপ্নগুলোকে আবার রিভিল করার ধৃষ্টতা দেখাতে পারে। নিমি মেয়েটিকে না কাছ থেকে দেখলে বিশ্বাস হতো না, চোখের সামনে সমস্ত কিছু তাসের মতো ভেঙে পড়তেছে, তারপরও বারবার আশায় বুক বাঁধা, কোনোভাবেই চার বছরের সেই স্বপ্নময় জীবনটার সাথে কম্প্রোমাইজ না করতে শেখা। এই গানটা বারবার ওই কারণেই শেষ শোনা যে গানটা তাকে তার মনের মতো করে যেন বোঝানোর চেষ্টা করতেছে। আনব্রেক মাই ক্রাই, ও সুপার, মানে আপনি গানটার মধ্যে স্বপ্ন দেখতেন যে আপনার চোখের পানি মুছে যাবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, ভালোবাসা আপনার ফিরে আসবে আপনার কাছে।
গানটা শুনতাম আমি, তখন ওরকম গান শুনে লিরিক্স গুলা বুঝতাম না, তখন আমি ওয়েবসাইট থেকে গানের লিরিক্স গুলো নামিয়ে কবিতার মতো করে পড়তাম, আর আমি ওইটা থেকে ইন্সপায়ার হতাম যে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। নিজেকেই নিজে অটো সাজেশন দিতাম যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এরকম করে বলতাম। কিন্তু আবার ভেঙে পড়তাম, আবার কাঁদতাম। অফিস করতাম কেমন যন্ত্রের মতো করে, বাসায় চলে আসতাম, সব কিছু করতেছি কিন্তু কিচ্ছু নাই আমার কাছে। সবই আমি কখনো মানে আমি আমার বাসায় যখন আমি ছিলাম তখন আমি বাসায় খুব বেশি কাজ করতাম না, শুধু রান্নাটা করতাম। বাসায় ধোয়া ছিল ফুল টাইম, তো যখন আমি এক পরিবেশ থেকে পুরো অন্য পরিবেশে চলে যাই ম্যাচ করতে কঠিন হচ্ছিল, কিন্তু তাও কেমন যেন কাজের মধ্যেই নিজেকে মানায় নিয়ে একটু
ছিলাম নিমির সাথে এবং নিমির জীবনের কথাগুলো শুনছিলাম। একদম ঘটনার শেষ দিকে চলে এসেছি নিমি, ফাইনালি আপনার 2011 পর থেকে আর কিন্তু সেই অর্থে যোগাযোগ হয়নি আপনার পূর্বতন, মানে যার সাথে আপনার সম্পর্কের কথা আপনি বলছেন তার সাথে, তারপরে রিলেশনশিপটা তাহলে কি হলো, সে এখন কোথায়, আপনার জীবনেই বা তার অবস্থানটা কি এখন?
This track was downloaded from FusionBD.com.
এখন আর তার সাথে আমার কোন যোগাযোগ বা রিলেশনশিপ নাই। গত বছরের লাস্টের দিকে আমি তাকে ডিভোর্স করি। ডিভোর্স করতাম না হয়তো, মানে আমি বারবারই ভাবতাম ঠিক হয়ে যাক ঠিক হয়ে যাক, কিন্তু পরে আমি জানি যে যেই মেয়েটা আমাকে ফোন দিয়েছিল সেই মেয়েটাকে নাকি সে বিয়ে করেছে, এবং সে সেখানেও একই ধরনের কাজই কন্টিনিউ করে, তাকেও মারে তাকেও, তার সাথেও খারাপ বিহেভ করে। তো আমি এটা জানতে পারি, আমি একটা বাচ্চাকে পড়াতাম স্টুডেন্ট লাইফে, তো তার মায়ের একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে মনে হয় পরের দিকে আমার এক্স হাজবেন্ড জবে ঢোকে। তো ওই আন্টিকে একদিন আমি আইনগত দিকের মানে পরামর্শ যাওয়ার জন্য, ওই আন্টি আবার পুলিশ রিলেটেড মানে ছিল, তো ওখানে আমি ওই আন্টির কাছে হেল্প চাওয়ার জন্য,
মানে নারী নির্যাতনের মামলা যদি করেন সেটার কি মানে আউটপুট হবে বা কিছু,
কারণ আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু ডিসিশনটা নিজেই নিয়েছিলাম তো ফ্যামিলিকে আর ইনভলভ করব না, আমি যতটা পারি নিজেই সমাধান করার চেষ্টা করব, এরকম একটা ইচ্ছা ছিল। তো আমার একটা ফ্রেন্ড আছে, ও অ্যাডভোকেট, তো ওই আন্টির সাথেও কিছুটা শেয়ার করলাম। তো আন্টি বলছে যে মা ভালো হয়েছে তুমি ওর সাথে আর কন্টিনিউ করনি। বললাম কেন আন্টি এরকম কথা বলছেন, আমি তো ওকে অনেক ভালোবাসতাম, আমি চাচ্ছিলাম যে সে ফিরে আসুক সব ঠিক হয়ে যাক। না, ওর দ্বারা আর এরকম কিছু হবে না, ও রিসেন্টলি একটা ঘটনা শুনলাম, এটা 12 লাস্টের দিকের কথা হবে। জি আন্টি কি শুনলেন, বলে যে ও নাকি মানে ওর তো মানে জব পরে আর একটা শুরু করে, সেই জব নাকি শেষ, মানে সেটা নাকি টিকায় রাখতে পারতেছে না। কেন আন্টি কি হয়েছে আমাকে বলেন, বলে যে মানে পরে যে মেয়েটা আমার সাথে রিলেশনশিপ যেটা যার কারণে ভেঙে গেল, তো সেই মেয়েকে নাকি সে মারধর করছে, এবং সেই মেয়েটা নাকি যে পরে অফিসে বলছে যে আমার গায়ে হাত তুলছে, মানে সে প্রেগনেন্ট ছিল মেয়েটা। তো পরে মেয়েটা তার মতো চলে যায় এবং তার মায়ের বাড়ি চলে যায়। তো এতটুকু পর্যন্তই আমি জানতাম। তো গত বছরের লাস্টের দিকে আমি আমার যে ফ্রেন্ড ছিল অ্যাডভোকেট, ওর মাধ্যমে একদম মানে আমার ফ্যামিলির কোনো মানে ফ্যামিলিকে আমি আর এর মধ্যে ঝামেলায় ফেলিনি। আমার কথা ছিল যে আমি নিজেই বিয়ে করেছি, এটা ভুল হোক শুদ্ধ হোক আমি নিজেই সমাধান করার চেষ্টা করবো, এরকম জায়গা থেকে আমার ফ্রেন্ডের সহায়তায় আমি ওকে ডিভোর্স করি গত বছর সেপ্টেম্বরের দিকে। তো এখন আর ওর সাথে আমার কোনো যোগাযোগ বা কোনো কিছুই আর নেই।
2012 তো সেপারেশন হলো, 2014 প্রায় শেষের দিকে কোন রকমের কোন যোগাযোগ ফোন কল বা দেখা
আছে? আমি ওকে তো মানে আমি সেপারেশনে ছিলাম 11 লাস্ট থেকে,
ও তার এর মধ্যে কখনো দেখাই হয়নি,
না দেখা সাক্ষাৎ হতো
11 থেকে 14 মধ্যে কোনো দেখা হয়নি,
কোনো দেখা,
কোনো ফোন কল,
কোনো ফোন কল আমি করতাম, আমি বারবার চাইতাম ঠিক হয়ে যাক।
আর সেপারেশনের পর তো প্রশ্নই আসে না,
প্রশ্নই আসে না, হ্যাঁ তখন তো আমি ডিসিশন নিয়েই ফেলেছি। আর
ও কি যোগাযোগ করছে সেপারেশনের পর?
না,
একই ঘটনা ঘটিয়েছে পরবর্তী যে মেয়ের সাথে সম্পর্ক করেছে তার সাথেও, যতটুকু আপনি শুনেছেন সে আন্টির মাধ্যমে আর কি। ওই মেয়েটি তো সেই মেয়েটি না যে ফোন করে আপনাকে বলেছিল যে আপনার স্বামী আমার কাছে, আপনি নামাজ পড়ে দেখুন যে পারেন কিনা।
মানে স্রষ্টার কি রিভার্স থিঙ্কিং, যে তার কপালেও কিন্তু একই ঘটনা ঘটেছে বা একই এক্সপিরিয়েন্স এর ভেতর দিয়ে তাকেও যেতে হয়েছে, যে তারকেও অত্যাচার করছে। ছেলেটির নাম কি যেন বলেছিলেন? নোমান। মানে ও একই ভাবে যেভাবে আপনাকে কষ্ট দিয়েছিল সেভাবে ওই মেয়েটিরও কষ্ট দিচ্ছে, ওইভাবে চড়থাপ্পড় মারধর দেন ওই মেয়ে গিয়ে কমপ্লেন করতেছে, একই ঘটনার পুনরাবৃত্তি আর কি। আপনি হয়তো মুখ বুঝে সহ্য করেছিলেন, ও হয়তো কমপ্লেন করতেছে বা কোনো বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। তাই ইনফ্যাক্ট এখানে দুইটি বিষয় কিন্তু খুব স্পষ্ট। একটা হচ্ছে রোমান যার চরিত্র এটা বরাবর এই কাজটা একটার পর একটা কাজ করে গেছে, আর একটা হচ্ছে মেয়েটি যে জেনে বোঝার পরেও কিন্তু ওই ধরনের সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছিল। সে জানে
যতদূর জানতাম গুরু যে মেয়েটা আগে ম্যারিড ছিল এবং আমার হাজবেন্ডের চেয়ে 8 বছরের বড় ছিল, এবং ওই মুহূর্তে কিন্তু তার একটা 6 বছরের ছেলেও ছিল।
ম্যারিড মানে কি পরকীয়া রিলেশনশিপ ছিল তাহলে, নাকি স্বামী ছিল না? প্রথমে যেটা ছিল একটা মোহ থেকে ডিসিশন নিয়ে নেওয়া, আমার বন্ধু বিয়ে করেছে আমাকেও বিয়ে করতে হবে, একটা পিকনিক ব্যাপার। আপনার পক্ষ থেকে ছিল সাধনা, ভালোবাসা প্রেম ওটাকে কিভাবে সাধনা একটা দারুণ একটা সংসার রূপ দেওয়া যায়, আর ওর পক্ষ থেকে ছিল এটা একটা ইনফ্লুয়েশন বা যেটাকে আমরা মোহ বলি, যেটা একটা পিকনিকের মতো একটা আমেজের মধ্যে ক্রিয়েট করেছে। যে আমার বন্ধু বইটা পড়ে, ও কি ছোটবেলার বন্ধু ছিল বইটা যে ছেলেটির কথা বললেন?
হ্যাঁ, ওরা
এলাকার ছোটবেলার। একটা ব্যাপার আছে জানেন, এই যে রিলেশনশিপে যে রোমানের যে সাইকোলজিটা আমি আপনাকে বলতে চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা 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 পোর্শনে গিয়ে, যেমন আমরা ছোটবেলার একদম শৈশব কৈশোর দেন এরপর থেকে বেড়ে ওঠা একটা কম্পিটিটিভ একটা অ্যাক্টিভিটিজ এর ভিতর দিয়ে আমরা যাই। দেখা যাচ্ছে পাড়ার স্কুলে পড়তেছি, দেন একটা ভালো স্কুলে যাচ্ছি, দেন কলেজে, দেন ইউনিভার্সিটিতে হয়তো কম্পিটিশনটা চলছে। ওদের দুজনের মধ্যে কি কম্পিটিটিভ এটা থাকতো সবসময়, যে দুইজন দুজনকে সবকিছুতে ট্রাম্প করে বাড়া যেতে পারে কে কাকে, এটা থাকতো? এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে পড়ালেখার ক্ষেত্রে তা না, সবকিছুর মধ্যে একজন আরেকজনকে চেঞ্জ করার
কলেজে ভর্তির সময় ওরকমই ছিল,
পরস্পরকে চেঞ্জ করার একটা টেন্ডেন্সি, বাট পরস্পরকে আবার পছন্দ করে ভালোবাসে। সো ওই যে বিয়ের সিদ্ধান্তটার কথা যখন উচ্ছ্বাস নিয়ে ছেলেটি এসে বলল, ওই ওই বিষয়টি জানার পরে এর মধ্যে কিন্তু একটা পিকনিক আবহ, এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি মেইন যেটা প্রবলেম এই ছেলেটির, যতটুকু না চরিত্রহীন লম্পট ভণ্ড, তার চাইতে ছেলেটি হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা, সাময়িক পরিস্থিতির উপর ভর করে চলা একটা রুটলেস একটা ব্যক্তিত্বহীন পার্সোনালিটি ছেলে। এই ছেলেটা হচ্ছে ভিশনারি না। আপনি যে ধরনের অ্যাপ্রোচের কারণে এ ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে পছন্দ করেন, চশমা পরা পাঞ্জাবি পরা মুখের মধ্যে একটা ই ধরনের এক্সপ্রেশন যেটা ভালো মানুষ টাইপের এক্সপ্রেশন, এগুলোকে ভালো লাগার কারণটা কি জানেন, আপনার মনের মধ্যে তখন একটা ইম্প্যাক্ট কাজ করে যে মনে হয় আর যাই হোক এর প্রতি বিশ্বাস করা যায়। এবং মনে হয় খুব কুল হেডেড, রং হেডেড না, কুল হেডেড, খুব ভিশনারি, লম্বা অনেক দূর দেখতে পায়, এমন ধরনের মনে হয় সলিড পার্সোনালিটি কোন একজন মানুষ। এটা দেখলে আপনার মধ্যে ইম্প্যাক্ট পড়তেছে এটা, বাট ইটস ভেরি আনফর্চুনেট, ওকে দাঁত যা দেখে যা লাগে তার একদম অপোজিট পক্ষে কিন্তু ওর অবস্থান। সে হচ্ছে একেবারে ব্যক্তিত্বহীন, ভিশনারি না, একদম শর্ট টার্ম চিন্তা করার মতো একটা ছেলে। এখন কোন একটা জিনিসকে ভালো লাগতেছে ওটা নিয়ে মেতে যাচ্ছে, এই টাইপের একটা ব্যাপার, ওটা নিয়ে যে এক্সিস্ট করতে হবে ওটার জন্য যে একটা কমিটমেন্টের ব্যাপার আছে, এগুলো ধারে কাছ দিয়ে ওরা যায় না। পরবর্তীতে আর একটা হালকা বাতাস বা ঝড় এসে লাগলো সে তাকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে, এ ধরনের ব্যক্তিত্বহীন টাইপের একজন মানুষ। যতটুকু না লম্পট ভণ্ড, তার চাইতে হচ্ছে প্রবলেম হচ্ছে এগুলোতে, এদের পার্সোনালিটির মধ্যে সে দৃঢ়তা নাই, দৃঢ় হচ্ছে তার ব্যক্তিত্বের অধিকারী মানুষেরা না। একটা আছে যে কুল হেডেড, ইন্টেনশনালি একটার পর একটা কাজ করে যাচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, এ কিন্তু তাও না। ও হয়তো ওই 4 বছর আপনার কিন্তু অভিনয় করেনি আপনার সাথে, ও যে মোহের মধ্যে ছিল যতক্ষণ পর্যন্ত তার মোহ না ভঙ্গ হয়েছে আপনার সাথে, আপনার প্রেমের সাথে, আপনার শরীরের সাথে, আপনার টোটাল সংসারের সাথে, যতক্ষণ মোহ ভঙ্গ হয়নি, মোহাচ্ছন্ন ছিল যতক্ষণ, ততক্ষণ কিন্তু সত্যিকারের ভালোবাসা লাভার হিসেবেই কিন্তু আপনার সাথে তার রোল প্লে করেছে এবং আপনার সাথে সেই সময়টা পার করেছে, এই কারণে আপনার কাছে ড্রিমই মনে হয়েছে। নাহলে স্রষ্টা একটা মেয়েকে সবসময় অবজারভেশন পাওয়ার কিন্তু বেশি দেন, আপনার রাডারে ঠিকই ধরা পড়তো যদি ফটকা হতো বা বাটপাড়ি করতো। হি ওয়াজ লয়াল এট দ্যাট টাইম। এরা লয়াল থাকে ওই সময় এবং প্রয়োজনের চাইতে বেশি লয়াল থাকে। এরা এত বেশি লয়াল যে প্রয়োজনের চাইতেও বেশি লয়াল থাকে,
বেশি থাকে। আমার কাছে যতটুকু ভালো না ছিল আমার ফ্যামিলির মানুষ যখন ওকে,
মানে আই এম ভেরি ক্লিয়ার রাইট, আমি অনেক ডেপথের কথাগুলো বলার চেষ্টা করতেছি, বাট আপনি আমাকে জাস্ট কারেক্ট মি যদি আমি ভুল কিছু বলে থাকি। এই ধরনের পার্সোনালিটি নিয়ে আমি খুব ডেপথ অবজারভেশনের কথাবার্তা বলতেছি, বাট যারা শুনতেছেন প্লিজ একটু মিলিয়ে নিন আপনার আশপাশের মানুষগুলোকে, একটু মিলিয়ে নেন। এই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কাছ থেকে দেখার দেখলে বুঝতে পারবেন না কিন্তু, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট, না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এই মেয়েটি যে চশমা পরা মানুষকে ভালো লাগে আসলে কিন্তু চশমা পরা ফ্রেমের জন্য না, বা ওই যে বলতেছে যে পাঞ্জাবি পরা এই ধরনের লুক ভাল লাগে, আসলে কিন্তু পাঞ্জাবি টোর গায়ে মানায়ছে নোবেলের মতো ক্যাটওয়াক করলে ওরকম লাগবে। এটা সমস্ত একরকম কি বলবো, হয়তো সে দেখতে হয়তো একটা ল্যাভেন্ডুস প্রকৃতির একটা ছেলে, গোবেচারা টাইপ একটা ছেলে, কিন্তু ওর মনের মধ্যে যে ইম্প্যাক্টটা ফেলছে সেটি হচ্ছে যে একটা এমন একটা পিকচার তৈরি করেছে, যে পিকচারটা এমন যে এমন একটি ব্যক্তিত্বের ছেলে নোমান যাকে ভরসা করা যায়, যার যে সরল সহজ, যে অনেস্ট, যার মধ্যে ইথিক্যাল ভিউটা খুব স্ট্রং, যে যথেষ্ট জানে, নলেজেবল, যে হচ্ছে একটা বটবৃক্ষের মতো, আমার যেহেতু বাপ মা নাই, এটা এমন একটি পার্সোনালিটি বা এমন একটি ক্যারেক্টার যার উপর ভরসা করা যায় দিনের পর দিন, বছরের পর বছর। সে একটা ছাদের মতো, যে ছাদটা কোন ঝড়ঝাঙ্গাতে ভেঙে যাবে না, যে একটা বটবৃক্ষের মতো যেটা সহজে উপড়ে যাবে না, এইরকম একটা অ্যাপ্রোচ ওর মনের মধ্যে তৈরি হয়েছে তার বাইরে গেট আপ দেখে। বাট পার্সোনালিটিটা কিন্তু আমি যে পার্সোনালিটির কথা বললাম, ও ভণ্ড না কিন্তু, ও ফটকা না, ও লয়াল ছিল ওই চার বছর, যে চার বছর আপনার সাথে ছিল। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় জানেন, মোহ থেকে লয়াল থাকে এক জিনিস, আর ভালোবেসে প্রেমিক হয়ে লয়াল থাকে আর এক জিনিস। যারা ভালোবেসে প্রেমিক হয়ে লয়াল থাকে তারা সারা জীবন এই লয়ালিটিটা মেনটেন করতে পারে, আর যারা মহাচ্ছন্ন থেকে লয়াল থাকে তার হয়তো সার্টেন লিমিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার মহাচ্ছন্ন বা মহাবিষ্টটা ভেঙে না হচ্ছে, মোহটা ভঙ্গ না হচ্ছে, ততক্ষণ লয়াল থাকে, মোহটা ভেঙে গেলে আর লয়ালিটি থাকে না। কিন্তু এই মোহর পিছনে অনেক কিছু ব্যাপার কিন্তু দায়ী এখানে। মোহটা হচ্ছে পিকনিক পিকনিক মোহ, যেটি তার বন্ধু একসাথে যার সাথে বড় হয়েছে, যারা একজন আরেকজনকে সবসময় ওরা খোঁজ নিয়ে দেখুন, যখন পুকুরে সাঁতার কাটতো তখনই পরস্পরকে চেজ করতো যে তোর আমি আগে যাবো, পুকুরের মাঝখান থেকে যখন মাটি তুলতো নিচে ডুব মেরে তখনও চিন্তা করতো যে কে কত নিচ থেকে ডুব মেরে মাটি তুলে নিয়ে আসতে পারে। ওরা যখন গাছে চড়তো সয়াবতের রাতে, আম গাছ বা ওই পেয়ারা গাছে চুরি করতে উঠতো বা ডাব গাছ চুরি করে উঠতো, কে কত সাহসিকতার মাধ্যমে ডাব গাছে আগে ডাব নিয়ে নামতে পারে সে ভূমিকাটা আগে নিত। এই টাইপ ক্যারেক্টারিস্টিক্স এরা কলেজে গেল, স্কুলে গেল, ইউনিভার্সিটিতে গেল, সেখানে পরস্পরকে চেঞ্জ করত এবং পরস্পরের ভালো বন্ধুও বটে তারা। এজন্য একজন আরেকজন, একজন যখন নতুন কিছু করে তখন উচ্ছ্বাসের সাথে আরেক বন্ধুকে সে জানাতে যায়, আর এই নোমান ওইটাকে তখন হয়তো এটা তার জীবনে একটা বড় এক্সপিরিয়েন্স হিসেবে কাছ থেকে উপভোগ করতে চায়, যে আমার বন্ধু, আমার কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু, ও বিয়ে করে ফেললো, আমিও পিছিয়ে থাকবো, আমিও বিয়ে শাদি করবো। ওর মধ্যে এটা ভর করে বসেছে, ও একদম মোহর মধ্যে থেকে গেছে। বাট আপনি মোহর থেকে কখন টেরো পাননি, ভালোবাসায় শিফট হয়ে গেছে আপনার জায়গা থেকে, ওটা নিয়ে আপনি সাধনা করে বসেছেন, তাই জীবনে বেশি হারিয়েছেন বলে কষ্ট পেয়েছেন, বেশি কান্নাকাটি করেছেন, দীর্ঘ নিঃশ্বাস বেশি পড়েছে। আর ওর ক্ষেত্রে মোহর মধ্যে ছিল, যতক্ষণ মোহর মধ্যে ছিল পিকনিক পিকনিক ভুলে শুরু হলো, ভালোই তো সময় যাচ্ছে, আমি একসাথে আমি মাস্তির মধ্যেও থাকতেছি, আবার আমার থাকার একটা জায়গা তৈরি হয়েছে, এভাবে মোহ চলতে থাকতেছে চলতে থাকতেছে, যতদিন পর্যন্ত আপনি আপনার শরীর, আপনার মন, আপনার আবহ, আপনার সংসার দিয়ে মোহ ধরে রাখতে পারছেন ততদিন আপনার সাথে ছিল এবং সে লয়াল ভাবেই ছিল। আমি বলতেছি না যখন বাটপারি করছে, লয়াল ভাবে ছিল, মোহচ্ছন্ন ভাবটা কেটে গেছে, আর একটা ঝড় এসে দমকা বাতাস এসে লেগেছে গায়ে, ওইদিকে যখন ধাবিত হয়েছে মোহটা শিফট হয়ে গেছে ওখানে, আপনি তখন অর্থহীন হয়ে গেছেন তার কাছে। এবং মোহ থেকে সম্পর্ক তো এই মোহর জন্য সে কখনো কিন্তু কষ্ট পাবে না, এটা একটা বড় ব্যাপার। আপনি যদি চোখে চিন্তা করেন যে এত স্যাক্রিফাইস, এত ভালোবাসা, এত টান, এটার জন্য কি কখনোই ওর কষ্ট হবে না? কষ্ট হবে না,
কোনোদিন কি অনুশোচনাও হবে
না, কখনোই হবে না। ভালোবাসা এবং ভালোবাসার সাধনা যদি কেউ করে, তখনই না হাত থেকে সে ভালোবাসার সাধনা হারিয়ে গেলে তখন মনে হয় যে অনেক বড় কিছু আমার হাত থেকে বেরিয়ে পড়ল, রাইট? বাট মোহ যদি মোহচ্ছন্ন অবস্থায় যদি মোহভঙ্গ হয় তখন কিন্তু কষ্ট মনে হয় না। ওইটা মোহভঙ্গ তো মোহভঙ্গের মতোই, নিমিষে শেষ, এক তুড়িতে নাই। তবে হ্যাঁ, জীবনে কখনো ভালো থাকা হবে না তো, জীবন যখন ভাটার দিকে যাবে, শরীরে রক্ত যখন ঠান্ডা হয়ে আসবে, কোন এক কলেরা আল্লাহ না করুক কোন এক কলেরাতে বা কোন এক টাইফয়েডে কোন এক চরম মুহূর্তে যখন জীবন আর মৃত্যু সন্ধিক্ষণে এসে দাঁড়াবে তখন ফ্ল্যাশব্যাকে যে পিকচারটা সবচেয়ে স্পষ্ট হয়ে ভেসে উঠবে সেটা হচ্ছেন আপনি। একদম দেবীর মতো জল জল করবেন ওর মানস পটে। তখন ওই নপুংসক ওই বেনিয়ার জাত সবসময় হাওমাও করে কান দেওয়ার আপনার পা ধরে ক্ষমা চাইতে থাকবে বারংবার যে নিমি যান আমার ক্ষমা করে দাও ভুল হয়েছে বলো ক্ষমা করে দাও। আজকের এই সভ্য সমাজে আমি ছেলে পতিতা আমি ছেলে বেশ্যা আমার ক্ষমা করে দাও। এই তো বিশেষণ পাওয়া গেছে ছেলে বেশ্যা এরা ছেলে পতিতা এরা। এখানে তো আসলে আমার কাছে লাই ডিটেকটিভ মেশিন নাই, আপনি যা বলছেন তারপর বিশ্বাস করে এই কথাগুলো বলতে হচ্ছে। নোমান নামে যে ক্যারেক্টারটা আপনার কাছ থেকে আমি জানতে পেরেছি, আমি আপনার সমস্ত কথা সত্য ধরে নিয়ে বলছি, এই ক্যারেক্টারটা কিন্তু খুবই কমন, চারিপাশকে গিলে খাচ্ছে প্রতি মুহূর্তে। যত আত্মহত্যার কেস ঘটতেছে আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিকে প্লিজ, স্পেশালি যারা আমাদের আইন প্রণেতা তাদের কাছে আরো রিকোয়েস্ট থাকবে যে প্লিজ রিভাইজ দ্য ল। যারা যারা মৃত্যুর মোটিভ ক্রিয়েট করে, যাদের কারণে মৃত্যুর মোটিভ তৈরি হয় সুইসাইড এই আত্মহত্যাজনিত ব্যাপারগুলোতে, প্লিজ তাদেরকে ট্রিগার করেন সবার আগে এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখেন। ইজ ভেরি ক্লোজ টু মার্ডার, আমার মনে হয় শাস্তিটাও সেরকম হওয়া উচিত। জাস্ট পুরো প্রেক্ষাপটটা তৈরি করে দিয়ে ছেড়ে দেয়, যারা মার্ডারকারী তো তারা হয়তো একটা মুহূর্তের জন্য তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে, আর যারা এইভাবে একটা মানুষকে আত্মহত্যা বা জীবনের শেষের দিকে পরিণতির দিকে নিয়ে যায় তারা কতবার যে মানুষটিকে মারে তার জীবদ্দশায় তার কোন ইয়ত্তা নাই। এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, এদের জন্য নতুন করে আইন প্রণয়ন করুন। এরা মানুষের স্বপ্নকে নিয়ে খেলে, এরা মানুষের জীবনকে নিয়ে খেলে, এরা ছেলে বেশ্যা এরা ছেলে পতিতা, এদেরকে ভিক্টিমাইজ করুন। ধ্বংস করে দিচ্ছে প্রতিদিন পর দিন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার আপনার বোনকে, আপনার কাছের বান্ধবীটাকে ধ্বংস করে দিচ্ছে বাঁচান এদেরকে। ভরে গেছে দেশ ছেলেবেশাতে ছেলেপতিতাতে চারিপাশ ভরে গেছে। সাবধান, যারাই দেখতে পারবেন এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে প্লিজ লেবেল এটে দিন এদের গায়ে, একজন আরেকজনকে জানিয়ে দিন সাবধান এটা কিন্তু ছেলেপতিতা। তারা বিভিন্ন ভাবে আপনাকে অ্যাট্রাক্ট করবে তার মোহ পরিপূর্ণ করার জন্য, তার মোহচ্ছন্ন ভাবটা পরিপূর্ণভাবে সৎকার করার জন্য বিভিন্ন রকমের পাইতারা নিয়ে আপনার কাছে হাজির হবে, নিজেকে দারুণভাবে সাজিয়ে নিয়ে আসবে। অথবা এখন আবার নতুন চল উঠেছে সাজিয়ে রাখা চাইতে নিজেকে হয়তো বোহিমিয়ান টাইপের একটা লুকের মধ্যে নিয়ে যাচ্ছে, আই এম জাস্ট কেয়ারলেস অ্যাবাউট মাই সেলফ, ইনফ্যাক্ট ইন্টেনশনালি কেয়ারিংলি ও কিন্তু কেয়ারলেস, ইন্টেনশনালি সে নিজেকে ওইভাবে সাজাচ্ছে যাতে করে ওই লুকটা সে পছন্দ করে।
জি গুরু, এই মুহূর্তে অনেকেই আছেন ফেসবুকে, আর যারা এখনো ফেসবুকে কোনো কমেন্ট করেননি তাদেরকে বলছি অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে উইচ ইজ www.facebook.com/dhaka-fm90.4 আপনি অবশ্যই কিন্তু ভিজিট করে আপনার লাইক কমেন্ট দিয়ে দিবেন। আর বন্ধু, এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন, যেমন আছেন মোহাম্মদ মুরাদ।
বাই দ্য ওয়ে, একটা প্রয়োজনীয় তথ্য দিয়ে দিই, নোমানকে কেন ফোনে নিয়েনি এটা কোশ্চেন আসতে পারে স্বভাবতই ভাবে, ফোনে নিয়েনি যেহেতু অলরেডি ইটস গট ডিওরসাইট সেপারেশন হয়ে গেছে 2012 এর শেষের দিকে, তাই তো গত বছর 13-তে ডিওর্স হয়ে গেছে। তো তাকে ফোনে নেওয়ার আর কোন যৌক্তিকতায় থাকে না, ইনফ্যাক্ট রুচিও নাই আমার নিমের কথাগুলো আমি যদি সত্যি ধরে নিয়ে থাকি। আমি আগেও বলেছি আমাদের কাছে কোন লাইন ডিটেক্টিং মেশিন নাই যে আমরা মেশিনের মাধ্যমে ধরে ফেলবো যে সত্য বলছে বা মিথ্যা বলছে, যতটুকু আমরা শুনেছি এবং সত্য যদি ধরে নিয়ে থাকি তাহলে নোমান যে পার্সোনালিটির নাম, নিমির কথাতে যে নোমানের প্রসঙ্গ উঠে এসেছে, সেই নোমান যে অবয়ব ফুটে উঠেছে সেটি আসলে আমার দৃষ্টিতে ছেলেপতিতার পর্যায়ে পড়ে। ওর সাথে কথা বলার মিনিমাম রুচিও আমার নাই এবং প্রয়োজনও নাই, কারণ যেহেতু তার সাথে সেপারেশন হয়ে গেছে।
এসকি ইব্রাহিম, তিনি বলেছেন যে ভালো লাগছে না, ভালোবাসা কি আসলে কষ্টের সিম্বল? কাউসার হামিদ সীমান্ত, তিনি বলেছেন কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিলে একসময় তার কাছে
দুঃখের মিউজিক পেছন থেকে বন্ধ কর, দুঃখের কথা প্রচুর হয়েছে, কান্নায় দীর্ঘ নিঃশ্বাসে একদম গোটা আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কোথাও বৃষ্টি হোক না হোক, আমার মনে হয় গুলশান এক নম্বর উপরে বৃষ্টি হবে, যে পরিমাণ ওয়েদার এখানে ভারী আর কি।
জি জি গুরু,
টেক্সটে পরে আসবো। ভালো লাগা টাইপ কিছু একটা বাজাও, কিছু একটা করো, একটু সিচুয়েশন চেঞ্জ করো। জরুরি না নোমানের মতো একটা পতিতার জন্য, ছেলে পতিতার জন্য আমরা আমাদের মুহূর্ত নষ্ট করব। এটা যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, একটা ইনসিডেন্ট হতো, তাহলে একটা কথা ছিল, আমরা আমরা সেলিব্রেট করতে পারি, রাইট ইমা? সেলিব্রেট করতে পারি টু টু মানে মানে এরকম একটা ছেলে পতিতার হাত থেকে বাঁচার জন্য, রাইট? নেমে হ্যাঁ, একটা মুভিতে দেখছিলাম জবি মেট অর সামথিং, যেখানে গালি দিচ্ছে,
তার
ওটা করলে কিন্তু আসলে ফিলটা ভালো হয়। তুমি যেমন ওই গানটার জন্য কি গানটা ছিল, আনব্রেক মাই হার্ট, ওখানে যেমন ওই যে অটো সাজেশন বলে, এটা কিন্তু একটা থিওরিতেও আছে। অটো সাজেশনটা মনে হয় কোয়ান্টামে করা, রাইট? কোয়ান্টামে বা এমনি NLP যে প্রোগ্রাম হয় সেখানে কিন্তু অটো সাজেশনটা আছে। হ্যাঁ, এরপর একটা বড় প্রোগ্রাম অ্যাকচুয়ালি, বর্তমান বিশ্বের কর্পোরেট ওয়ার্ল্ড এর জন্য অনেক বড় একটি প্রোগ্রাম NLP। সো ওখানে অটো সাজেশন এর ব্যাপারটা, অটো সাজেশন কিন্তু এই গানটা কিন্তু অটো সাজেশন, যে আনব্রেক মাই হার্ট এবং আন্ডু যে ওয়ার্ডটি আমরা কম্পিউটারে ইউজ করি, ইনফ্যাক্ট আবার সে আগের অবস্থায় নিয়ে যাওয়া, পুরো অবস্থায় ফিরিয়ে যাওয়ার চেষ্টা। তো ইচ্ছাটা বড় অটো সাজেশন হতে পারে না, গানটা কিন্তু রাইটলি ইউ অলরেডি মানে চুজ, বাট আমি চাচ্ছি না যে ওই জায়গাতে যাও। বাট এরকম অটো সাজেশনের ব্যবস্থা আমরা এখন করবো, সেটা কি, ইউ জাস্ট ধামাকা কিছু গালি যেগুলো শ্রবণযোগ্য, একদম ডেডিকেট করে দাও সেই ক্যারেক্টারটাকে উদ্দেশ্য করে। এখান থেকে মুক্তি পেয়েছি আমরা, আমরা বেঁচে গেছি এরকম একটা ছেলে পতিতার হাত থেকে, তাই আমরা এটা সেলিব্রেট করবো এখন, রাইট?
তো
একদম ওই ক্যারেক্টারটাকে উদ্দেশ্য করে, যে তোমার কয় বছর নষ্ট করছে বাপ, চার বছর নষ্ট করেছে মানে কি 40 বছর তোমার জীবন থেকে কেড়ে নিয়েছে, ওখানে সে ভালো লাগা দিতে গিয়ে বাকি যে ফলটা হয়েছে, হ্যাঁ এটা একদম দুঃসহ। এটা যদি 4 বছর না থাকতো তোমার লাইফে, তাহলে তুমি ক্যারিয়ার দিকতে চিন্তা করো, ইন্টারেস্ট অফ লাইফ স্টাইলের দিক থেকে চিন্তা করো, সংসার দিক থেকে চিন্তা করো, ওই থেকে কোথায় চলে যেতে। সো আমি চাচ্ছি যে এখন একদম ধামাকা টাইপ কিছু একটা তাকে উদ্দেশ্য করে বলো কিছু একটা। তো তোমার কাছে কি মনে হচ্ছে, তুমি কি এগ্রিড, অ্যাডমিট করতেছো যে আসলে এই ছেলে একটা ছেলে পতিতা, তুমি কি বলো?
জি, আমার মনে হয় ওর কাছ থেকে বের হয়ে এসে আমার ভালোই হয়েছে। আজকে যদি আমার একটা বেবি থাকতো তাহলে তারও,
তাহলে তুমি বলতে চাচ্ছো যে একটা ছেলে পতিতার হাত থেকে বেঁচে গেছে, রাইট?
জি,
কি বলো কি বলো, একটা ছেলে পতিতার হাত থেকে বেঁচে গেছে, রাইট?
জি, আমি এমন একটা মানুষের হাত থেকে বেঁচে গেছি যে
ছেলে পতিতা।
জি
হ্যাঁ বলো, ছেলে পতিতা।
জি, ছেলে পতিতা,
মেয়ে মানুষ তো।
জি গুরু, এখনো ঠিক সেই পরিমাণ ভালোবাসাটাই কি
না, ভালোবাসা আছে কিনা জানি না, শ্রদ্ধা বোধ, তার গ্রুমিং, তার বেড়ে ওঠা কখনো পারমিট করে না একটা মানুষ কত নোংরা ভাবে বলবে, তাই হয়তো তার মুখ দিয়ে আসতেছে না। আমি তো গোটা দুনিয়ার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স কাছ থেকে করার সুযোগ হয়েছে, তাই আমার মুখের ভাষাটা হয়তো আমি একটু মুখরা প্রকৃতির, তাই হয়তো বাড়ায় যাচ্ছে। আর বলতে কোনো দ্বিধা না অ্যাকচুয়ালি, দে ডিজার্ভ মানে আরো ওর্স টাইপের যদি কোনো স্ল্যাং মুখে আসতো। সো উই জাস্ট আমরা জায়গা থেকে বের হতে চাই, একটা আবার কি দুঃখ দুঃখ টাইপ কিছু ব্যাকগ্রাউন্ড দিচ্ছ নাকি, বন্ধ করো, ভালো লাগা নিয়ে আসো, কারণ ছেলে পতি তার হাত থেকে বেঁচে গেছে একটি মেয়ে। সামনের দিনগুলো নিয়ে কথা হবে, কিছু টেক্সট নিব, কিছু ফোন কল নিব, যদি কেউ কোনো ভাবে আমাদেরকে কমিউনিকেট করতে চান, ভালো লাগার কিছু কথা বলতে চান। নিমি এখন জাস্ট সুইচ অন, এখন শুধুই সামনের দিকে সে আগাবে, শুধুই ভালো কিছু হবে তার জন্য। এবং নিমি সোফার এখন কোথায়, এখন কি করা হচ্ছে?
আমি এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছি,
দ্যাটস গ্রেট, কমিউনিকেশন ম্যানেজার হিসেবে। এটা অনেক বড় ব্যাপার, মানে কোম্পানির মুখপাত্র, রাইট? খুবই ভালো, খুবই ভালো। সো আপনি দেখছেন নিমিকে, আমাদের মেয়ে, যে অলরেডি আমরা ফেসবুকে তাকে আপলোড করেছি, শুনছিলেন নিমির কথা, এই ধরনের মানুষের জীবনের সহযোগী সত্তা হিসাবে আপনার কমেন্টসটা কি, আপনার ফোন কল আপনি কি বলতে চান সেগুলোর জন্য আমরা ওপেন করব। বাট যারা অল্পত মহাচ্ছন্ন হন, সাধনা দৃষ্টিতে মানুষের সম্পর্কটাকে কাছ থেকে নিতে পারেন না, তারা ফোন দিবেন না, তারা টেক্সট করবেন না প্লিজ। আমরা কিছু টেক্সট নেই।
জি গুরু, অনেকেই নিমে আপুর জন্য শুভকামনা জানিয়েছেন, যেমন দিন মোহাম্মদ শেখ নাইম, তিনি বলেছেন দোয়া করি তুমি সুখী হও। প্রেমের সমাধি, তিনি বলেছেন গুড ডিসিশন নিমি আপু। নীল ঘুরি, তিনি বলেছেন যে নিমি আপু তুমি নিজের জীবনকে এত তাড়াতাড়ি হার মানছো কেন, সবকিছু মাথা থেকে ঝেড়ে আবার নিজেকে নিজের মতো করে সাজিয়ে নাও, আমরা দোয়া করি তুমি ভালো এর চেয়ে ভালো একটা স্বামী পাবে ইনশাল্লাহ। আরো অনেকেই আছেন ফেসবুকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। আর বন্ধু আপনি কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে উইচ ইজ www.facebook.com/dhakafm90.4। যেমনটি আছেন হাবিব আতিক এজে, তিনি বলেছেন যে কাউকে ভালো না বাসা ভালো, কিন্তু ভালো না বেশি কারোর সাথে ভালোবাসার অভিনয় করা সবচেয়ে জঘন্য জিনিস।
আচ্ছা, আমার এই আহ্বানে সাড়া দিয়ে কি কেউ কোনো টেক্সট লেখেনি? আমার বন্ধুরা কি আমার কাছ থেকে দিনকে দিন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? আমি বলেছিলাম যে ছেলে পতিতা ছেলে বসা হলে আপনারা জানিয়ে দিন, দরকার তার পেছনে ট্যাগ লাগিয়ে দিন, অথবা চারিপাশে জানিয়ে দিন যেই যেই কর্নারে অমুক কিন্তু ছেলে পতিতা ভাই ওর ব্যাপারে সাবধানে থাকবেন। এটা আপনার বন্ধু মহলে যদি হয়, ইউনিভার্সিটিতে হয়, কলেজে হয়, স্কুলে হয়, বা কোন কোচিং সেন্টারে হয়, অথবা কোন কোন অফিসের মধ্যে হয়, জানিয়ে দিবেন যে ওই যে অমুক ও কিন্তু ছেলে পতিতা, সাবধান ওর কাছ থেকে।
অনেকেই যেমন এটার সাথে আপনার কথার সাথে অ্যাপ্রিসিয়েট করেছে, তানভীর আহমেদ, রাতুল, রতন আহমেদ, তারা সবাই
বলেছে
আপনি ঠিকই বলেছেন যে তাদের আসলে এরকম একটা লেভেল লাগিয়ে দেওয়া উচিত।
এক্স্যাক্টলি, লেভেল যদি নাও লাগাতে পারেন অ্যাটলিস্ট যেন সবাই জেনে যায় ও কিন্তু ছিল পতিতা ভাই। কারণ পতিতারা যেমন তাদের অন্য সংস্থানের জন্য শুধুমাত্র দুমুঠো খাবার জোগাড় করতে গিয়ে এই ধরনের পথ অবলম্বন বেছে নেয়, যদি এটা কারেক্ট না বেছে নেয়, এরা হচ্ছে তার চাইতেও খারাপ যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা শুধুমাত্র নিজেদের মোহ মেটানোর জন্য এ ধরনের পরিস্থিতি ব্যবহার করে, এবং একটা সার্টেন টাইম পর হয়তো আরেকটা, তারপর আরেকটা, এভাবে চলতেই থাকে। এরা ছেলেপতিতা, এদের ব্যাপারে সাবধান থাকুন। এদের কারণে অনেক আপনার সন্তান, আপনার বোন, আপনার বান্ধবী, আপনার কাছেরই মানুষগুলো দিনকে দিন একটা 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 নরক যোগ্য একটা পরিস্থিতির মধ্য দিয়ে জীবন পার করতেছে। অনেকেই হয়তো জীবন নাশের মতো এরকম একটা পথ বেছে নিচ্ছে শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। এদের ব্যাপারে সাবধান থাকুন, এদের ব্যাপারে সাবধানই করুন, এদেরকে চিনিয়ে দিন, বলে দিন যে এরা ছেলেপতিতা, এদের ক্যারেক্টারিস্টিক দেখে আশপাশে জানিয়ে দিন এরা ছেলেপতিতা। এবং আমি চাচ্ছি যে ল এনফোর্স এজেন্সির যারা আছেন তারা ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন, যারা আমাদের আইন প্রণেতা তারা ব্যাপারটা একটু রিভার্স থিংকিং করবেন, যে যারা মৃত্যুর এরকম প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে, মোটিভ ক্রিয়েট করে দিচ্ছে, তাদের ব্যাপারে সবাই যেন সাবধান থাকে, তাদের ব্যাপারে যেন আইন প্রণয়ন হয়। এটাও কিন্তু একটা মার্ডারের চেয়ে কোনো অংশে কম নয় যারা মৃত্যুর প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। এই ছেলে প্রতি তাদের ব্যাপারে আমাদের অভিযান আজ থেকে দারুণভাবে আমরা শুরু করলাম, সবাই আমরা চিনিয়ে দেব এই মানুষগুলোকে। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে নেমে, শেষ মুহূর্তে জীবন নিয়ে, বর্তমান অবস্থা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কিছু যদি বলার থাকে।
জীবনের সামনের দিনগুলোতে এখন নিজেকে একটা ভালো পর্যায়ে দেখতে চাই, আর পিছনে যে দুঃখ কষ্টগুলো আমার ছিল সেগুলো ভুলে একদম শুধুই সামনের দিকে এগিয়ে যেতে চাই। দোয়া করবেন আমার জন্য।
অবশ্যই দোয়া করি। এবং আমার বন্ধুরা আসলে কি বলতে চাচ্ছে, আমি কিছু ফোন কল নিতে চাই, জাস্ট ওপেন দ্য ফোন কল লাইন, এবং সেই সাথে আমি কিছু টেক্সট নিতে চাই যে আসলে তারা কিভাবে আমার এই বন্ধু নিমির সাথে আছে। এবং আমি আগেও বলেছি যারা মোহে থাকতে পছন্দ করে সে মানুষগুলো যেন ফোন বা টেক্সট না পাঠায়, যারা সত্যি ভালোবাসাকে সাধনার পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সে ধরনের সুপুরুষ মানুষগুলো এসব নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক, এটাই চাইবো আমি। বন্ধুরা, তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম আমি, এবং সেই সাথে কিছু টেক্সট আমরা নিয়ে নেব।
গুরু জহিরুল ইসলাম সোহাগ, তিনি বলেছেন নোবানের ছবি আমার কাছে থাকলে আমি ছেলে পতিতা লিখে পোস্টারিং করতাম।
দ্যাট ইজ গ্রেট, দ্যাট ইজ গ্রেট। তবে স্পেশালি জরুরি হচ্ছে ট্যাগ করুন আর নাই করুন, পোস্টার বানান আর না বানান, পরস্পরকে জানিয়ে দিন, সার্কেলের মধ্যে জানিয়ে দিন যে কিন্তু ছেলে পতিতা, একটু সাবধান থাকিস। এই 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 প্র্যাকটিসটা শুরু হোক। একটি ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
ইকবাল বলছি, ঢাকা থেকে, ঢাকা বংশাল থেকে।
জি জি, আপনার যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে প্লিজ বলুন।
যে তাদের অনুষ্ঠান সবসময় শুনে থাকি সপ্তাহে। তো আজকে গুরু আপনার সাথে আমিও একমত যে
নামটা কি খারাপ হয়েছে ইকবাল সাহেব, নামটা কেমন হয়েছে সেটা কোন ছেলে প্রতি তাকে বলা ভালো হয়েছে তো নামটা, রাইট?
বুঝতে পারিনি
ছেলে প্রতি তার নামটা কেমন হয়েছে সেটা বলেন।
হ্যালো,
আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি?
জি শুনতেছি, বলেন।
ইকবাল সাহেব, ছেলে প্রতি তার যে নামটা দিয়েছি সে নামটা কি ঠিক আছে মনে হচ্ছে?
জি।
এরকম মানুষ কি আছে আশপাশে আপনার কি মনে হয়?
আমারও মনে হয় এদের হাত থেকে আমাদের দেশে সকল যাতে রক্ষা করা যায়, সেই জন্য আপনাদের অনুষ্ঠানকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই ধরনের চরিত্রের মানুষ কি আপনার আশপাশে আছে, আপনি কি দেখেছেন কখনো?
আমি দেখেছি, তবে দেখার পরে আমি যথাসাধ্য চেষ্টা করে যাইতেছি ওদেরকে ওদের হাত থেকে রক্ষা করার জন্য।
রক্ষা না, সবাইকে জানিয়ে দিন যদি দেখে থাকেন সত্যি যদি ব্যাপারটা তাই মনে হয়, এবং আপনার মতো যদি আরো দু পাঁচজন বন্ধু বান্ধব বলে যে আসলে ছেলেটার ক্যারেক্টার এই টাইপেরই, তাহলে সবাইকে জানিয়ে দিন এবং সবাইকে বুঝিয়ে দিন যে এটি হচ্ছে ছেলে প্রতি, এর ব্যাপারে সাবধান থাকবা ভাই। এটাই জরুরি আর কি। জি ইকবাল বলেন।
যে আমাদের অতিথি আপুকে আমি কিছু বলতে চাই।
প্লিজ কথা বলুন, কথা বলুন।
এমন একটা জিনিস, হ্যালো আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম।
জি আপু ভালো আছেন?
জি এই তো আপনাদের দোয়ায় ভালো আছি।
আসলে আপনার যে গল্পটা এটা আসলে অনেকটা দুঃখজনক। তো আসলে আমাদের প্রত্যেকের আগে কোনো কিছু করার আগে ভাবার প্রয়োজন, যে একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আসলে আমরা যে কোনো কিছু দেখি দেখার সাথে সাথে আমরা মুগ্ধ হয়ে যাই, কিন্তু সেটা যাচাই বাছাই করি না করে সেই এর ভিতরে আগুনের ভিতরে আমরা ঝাঁপ দিয়ে ফেলি।
থ্যাংক ইউ ইকবাল, এই কথাগুলো আমার তাকে বলা উচিত ছিল, আপনি আমার হয়ে বলেছেন। ইনফ্যাক্ট এখন দুঃখে কষ্টে এমনি স্যান্ডউইচ হয়ে গেছে নতুন করে রেখে কি বলবো, তা আমি বলিনি, আপনি যে বলছেন থ্যাংক ইউ। আসলেই তো তাই, 29 দিনের মাথায় কেমনে বিয়ের ডিসিশনে যায় ইকবাল, ভালো বলছেন আপনি। আমি ওই ওই নোমার ছেলেটাকে নিয়ে বলতেছি, বাট ওকে নিয়ে কিন্তু বলা হয়েছিল না, রাইটলি ইউ সেই, ঠিকই তো।
যাই হোক আপু, এখন ভেঙে পড়ার কোন প্রয়োজন নেই, যেহেতু আপনি জব করেন, আপনিও তো একজন মানুষ, আপনারও হাত পা আছে, আপনার একজন মানুষ, অর্থে বলা মাংসের মানুষ। তো আপনার এখন নিজেকে নিজের প্রতিষ্ঠিত হওয়ার মতো সেই মাটি আপনার পায়ের নিচে আছে, তো নিজে ঘাবড়াবার কোন প্রয়োজন নাই, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করে সবাইকে দেখিয়ে দিন যে ছেলেরা যা করতে পারে তার চেয়ে বেশি মেয়েরাও করতে পারে।
থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং উইথ আস। আসলে গুরু এতেশামের জায়গার অভাব নাই, অনেকে আছেন যারা এইভাবে মোটিভেশনাল স্পিচ দিতে পারেন। পরবর্তী ফোন কলে আমরা যাব, তার ফাঁকে কিছু টেক্সট নিয়ে নি।
জি গুরু, অনেকেই কিন্তু এটার সঙ্গে অ্যাপ্রিসিয়েট করেছেন, যেমন মোহাম্মদ রকি ফয়সাল, তিনি বলেছেন আমি ধিক্কার দিই সেই ছেলে প্রতি তাকে। মিথিল
আছে, খেয়াল করে দেখেন ফয়সাল আশপাশে অনেকেই আছে।
জি জি,
এবং আপনি একা ভাবলে হবে না, হঠাৎ করে একজনকে মানে তাকে দুর্নাম দেওয়ার জন্য করে ফেললেন, এটা আবার ঠিক না, এইটা না, এইটা না। দেখবেন যারা ছেলে প্রতি তারা সবাই আশপাশে জানে, যাদের হান্ড্রেডস অফ গার্লফ্রেন্ড হয়, ঠিক আছে, আপনারা অনেকেই জানে, সো তাদেরকে চিনিয়ে দিন, সাবধান যেন হয়ে যায় সবাই।
সৌরভ আহমেদ
ফোন কল নিয়ে নি। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি ঢাকা উত্তরা থেকে বলছি, রুবেল।
জি রুবেল প্লিজ বলুন।
ভালো আছেন?
জি জি আলহামদুলিল্লাহ।
কাহিনীটা শুনতে অনেক কষ্ট,
কষ্ট তো ঠিক আছে রুবেল, কিন্তু ওই যে আমি যেটা বললাম ছেলে পতিতা এরকম আছে না আপনার পরিচিত মানুষের মধ্যে আছে?
হ্যাঁ গুরু, আমার একজন বন্ধু আছে।
হ্যাঁ হ্যাঁ, বাকি বন্ধুরাও কি তার সম্বন্ধে তাই বলে?
খুব ঘৃণা করে গুরু।
বাকি বন্ধুরাও তাই বলে, রাইট?
জি গুরু।
বাকি বন্ধুরাও কি তার সম্বন্ধে একই ধারণা পোষণ করে না আপনি চিন্তা করেন শুধু এরকম?
না গুরু, আমি ওর সাথে সঙ্গ ছেড়েছি অনেক আগে।
মানে বাকি যারা আছে তারাও ওকে ওইভাবেই চিন্তা করে, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনি এখন দায়িত্ব হবে সবাইকে জানিয়ে দেওয়া যে ছেলে প্রতি এর ব্যাপারে সাবধান থাকো, মানে এটা একটা মহামারী রোগ আর কি, এইডস যেমন রোগ এরকম টাইপ একটা রোগ আর কি। এটা মানে এইডস এর ভাইরাস নাম কি ভুলে গেছি, এইচআইভি, এইচআইভি মতো এটা একটা ভাইরাস অ্যাকচুয়ালি, যেটার জন্য মানুষের মৃত্যু রোগ হতে পারে, যেটার জন্য মানুষ সুইসাইড করতে পারে। এটার 80% ক্ষেত্রে দায়ী হচ্ছে এই ছেলে পতিতা, অথবা মেয়েদের ক্ষেত্রে এরকম ক্যারেক্টারিস্টিক্স আছে। আমার বায়াসড হওয়া ঠিক না, বাট এখন যেহেতু এই নিমিকে নিয়ে কথা বলতেছি তাই এখন শুধু ছেলে পতিতার কথা বলতেছি। থ্যাংক ইউ রুবেল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তী ফোন কলে যাচ্ছি। السلام علیکم السلام علیکم السلام علیکم
জি গুরু মোহাম্মদ তানিম তিনিও বলেছেন যে গুরু আপনার সাথে একমত। মোহাম্মদ নাফিস এস কে তন্ময় তিনি বলেছেন যে ছেলে পতিতাদের থেকে সাবধান, তারা ভালোবাসা জানে না। এস আই শাহেদ তিনি বলেছেন যে আমরা ছেলে পতিতাকে যেন সিল মেরে দিব।
এক্স্যাক্টলি, আমি দুইটা তাহের না কি নাম?
জি জি, এস আই তাহের।
এস আই তাহের, আমি দুইটা জিনিস আশা করেছি আজকের প্রোগ্রাম থেকে আউটকাম। সেটি একটা হচ্ছে যে আমি স্পেশাল ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তাদেরকে অনুরোধ জানিয়েছি, এবং বিশেষ করে আইন প্রণেতা যারা আমাদের তাদের প্রশ্ন আবার তাদের উদ্দেশ্যে আমাদের একটা অনুরোধ, সেটি হচ্ছে যে আমাদের আইনটাকে রিভাইজ করার সুযোগ থাকলে প্লিজ রিভাইজ করুন, এবং যারা এভাবে মৃত্যুর প্রেক্ষাপট তৈরি করে দেয়, মৃত্যুর দিকে ঠেলে দেয় একটা মানুষকে, তাদেরকে ভিক্টিমাইজ করা এবং তাদেরকে পরিপূর্ণভাবে আইনের মধ্যে নিয়ে আসা যায়, সেই কাঠামোটা আরেকটু শক্ত করা হোক এবং তাদেরকে পানিশমেন্টের জায়গাটা আরেকটু বেশি স্ট্রিক্ট করা হোক। যদি এটা প্রমাণিত হয় যে ইন্টেনশনালি সে এরকম একটা সম্পর্কের দিকে নিয়ে গিয়ে তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে এসেছে, তাহলে যেন তাকে সেভাবে পানিশ করা হয় যেভাবে তাকে এই কষ্টের মধ্যে ফেলে দিয়ে আসছে, যে কারণে সে হয়তো মৃত্যুর পথ বেছে নিচ্ছে অথবা ড্রাগস এর দিকে ঝুঁকে যাচ্ছে। এই মানুষগুলোকে যেন ভিক্টিমাইজ করা, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, এই আইনটা শক্ত করা হোক এবং এটাদেরকে ম্যাক্সিমাম পানিশমেন্টের ব্যবস্থা করা হোক। আর আমি আরেকটা অনুরোধ রেখেছিলাম, সেটা হচ্ছে কাউন্সিলিং করা, একটা জনমত তৈরি করা এই পতিতাদের বিরুদ্ধে। জি আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? জি
গুরু, কেমন আছেন?
জি ভালো আছি, প্লিজ বলুন।
আমি নারায়ণগঞ্জ থেকে বলছি।
জি জি, যখন দেখবেন যে সবাই চিনে এদেরকে, যে এরা ছেলেপতিতা এটা, তখন দায়িত্ব হবে আপনার সবাইকে জানায় দেওয়া, যাতে ওর ব্যাপারে সাবধান থাকে সবাই, ঠিক আছে? জি, এই কাজটা করবেন আর ভালো থাকবেন। আমরা কিছু টেক্সট নিয়ে নিই।
জি গুরু, এই মুহূর্তে তাপস বিশ্বাস অর্ক তিনি বলেছেন যে আজকে রাত্রে আর ঘুম আসবে না, কারণ একটা ছেলের জন্য অনেক ছেলের মানহানি হচ্ছে, আমি ঘৃণা করছি।
তাপস, ভুল, ছেলেপতিতার জন্য ছেলে সাম্রাজ্যের কেন মানহানি হবে? ছেলেপতিতা তো ও তো ইটসেলফ, ওটা হচ্ছে ভাইরাস, যেটা এইচআইভি, যেভাবে এইডস কে তো আমরা তো ঘৃণা করি না, এটা তো একটা রোগ মাত্র যেটা আমাদের সাথে মিশে থাকতে পারে, বাট ঘৃণা করি সেই ভাইরাসটাকে যে কারণে এইডস রোগটা হয়। এইচআইভি সেই ভাইরাসের মতোই রোগ হচ্ছে ছেলেপতিতা, এরা একটা ভাইরাস, এর কারণে পুরো ছেলে সমাজ, পুরুষ সমাজ কখনোই বিতর্কিত হতে পারে না। সেম গোজ টু মেয়েদের ক্ষেত্রে, যারা মেয়েদের কারণে ছেলেরা এভাবে ড্রাগ এডিক্টেড হচ্ছে, যে মেয়েদের কারণে ছেলেদের এরকম সিচুয়েশন হচ্ছে, সুইসাইড করতে হচ্ছে বা এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে, সেই মেয়ে পতিতাদের ব্যাপারেও আমাদের সেম বক্তব্য, একই চিন্তা ভাবনা, যাদেরকে ভিক্টিমাইজ করে দেওয়া হোক, এই মেয়ে এরকম করে, এদের এরকম প্রেক্ষাপট তৈরি করে, একে যেন ভিক্টিমাইজ করে দেওয়া হয়, একে যেন সমাজ থেকে বিচ্যুত করে দেয়, আলাদা করে দেওয়া হয়, এক ঘরে করে দেওয়া হয়, চিহ্নিত করা হয়, যে একটা পতিতাকে যেমন দেখলে আমরা তার কাছ থেকে নিজেকে সরিয়ে দিতে পছন্দ করি, যে চিন্তা করি যে এই অচ্ছুত, একে টাচ করলে আমার শরীর নষ্ট হয়ে যাবে, ওরকম ভাবে ওকেও যেন প্রমাণিত করা হয় যে অচ্ছুত। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য অ্যাকচুয়ালি, এবং সেই সাথে আমাদের আইনটা যদি একটু রিভাইজ করা যেত তাহলে খুব ভালো হতো। একটি ফোন কল নিয়ে নি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, ভালো আছেন?
জি জি, কে বলছেন, কোথেকে বলছেন? সালাউদ্দিন সাহেব, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করবার জন্য। এই সব বিষয় নিয়ে আপনার বক্তব্যটা কি?
আমার বক্তব্য এটাই, উনি যে ভুলটা করছে এটা অনেকটাই দোষী হয়েছে, প্রথমে মিশিকে না চিনার কারণে, আর দ্বিতীয়ত এখন
দ্বিতীয়ত
ওনার ওখানে দাঁড়ানোর সময়, আর দ্বিতীয়ত উনি নামাজ পড়ার দরকার অবশ্যই, আর ইনশাল্লাহ আল্লাহ ওনাকে সম্মত করবে আশাবাদী আমরা।
দ্যাটস গুড, আমরাও তাই আশাবাদী, সে সত্যের পথে আছে, অবশ্যই স্রষ্টা তাকে সাহায্য করবেন। কিছু টেক্সট।
জি গুরু, মোহাম্মদ আবির হোসেন তিনি বলেছেন যে সবাই তার নিজ অপরাধের সাজা পাবে ইনশাল্লাহ। মোহাম্মদ সৌরভ আহমেদ তিনি বলেছেন, ছেলে পতিতা হলে তার পায়ে শিকল পরিয়ে দিব যেন তারা ঘর থেকে বের না হতে পারে এবং কারো জীবন নষ্ট করতে না পারে।
সব মিলিয়ে অনুষ্ঠান শেষ করছি, আমরা একটা ফোন কল নিয়ে নিই ফাঁকে। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? জি প্লিজ বলুন। আমরা কি শুধু নারায়ণগঞ্জে পৌঁছাতে পারছি? জি জি, বাট আমার কোশ্চেন হচ্ছে আমরা কি শুধু নারায়ণগঞ্জ পর্যন্ত প্রচার হচ্ছে নাকি নাকি নারায়ণগঞ্জ থেকে লাইন বেশি ক্লিয়ার পাচ্ছে? কারণ ক্লাস কয়টা ফোন কল নিলাম, চারটা বা পাঁচটা, সবাই নারায়ণগঞ্জ থেকে, রাইট? এনিওয়ে
আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, যে কথাটা বলেন মানে ছেলে পতিতা হয়, কিন্তু এক্ষেত্রে যদি মেয়েরা যদি এরকম কিছু করে,
100 বার আমি কিছুক্ষণ আগে কথা বলছি, আপনি হয়তো ফোন ডায়াল করছিলেন শুনতে পাননি, সেম গোজ টু উইমেন আর কি, মেয়েরা যে কাজটা করতেছে সেটা ক্ষেত্রেও সেই মেয়ে পতিতা, এটা তো স্বীকৃত করেই ফেলেছি সমাজে আমরা আগে মেয়েদেরকে পতিতা হিসেবে ডাকি।
আমি অনেক বেশি মানে আমি অনেক কিছু আপনাকে জানি পেয়েছি, একটা রিজন আমি আশপাশ মাস হয়ে যাচ্ছে, আমার ভাই আমাকে এরকম গেছে লাভ ম্যারেজ ছিল, বাট ঘটকে নেই জন সেটা জানি না,
এগুলোর জন্য কথাগুলো বলতেছি আজকে। যেমন যদি আইন করা হতো বিনা কারণে বিনা দোষে এভাবে মানুষকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যাওয়া,
বাংলাদেশে নারী নির্যাতন
আসে, এটাও সমভাবে সঠিক, এবং আপনার কথাটা একদম পারফেক্ট। আমি কথাটা আজকে বলতে চাচ্ছিলাম, আপনি ফোনে থাকুন, আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, বাট বলিয়ে ফেলি তাহলে। বড় কষ্টের মধ্যে দিয়ে আছি রে ভাই, গত 48 ঘন্টা বড় কষ্টের ভিতর দিয়ে আছি, আমার যে কি হয়েছে, কি যে সময় যাচ্ছে আমার, 8 মাস আগে 8 ইঞ্চি পেট কাটা হলো, গত পরশু দিন গতকালকে আমার বাসার একটা রুম গ্রিল ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, যা নিয়ে গেছে ল্যাপটপ, তোমার বিভিন্ন কার্ডস ছিল, মানি ব্যাগ, এগুলো নিয়ে আমি ওয়ারিড না, আমি ওয়ারিড যে আমরা যে কোনো একটা ক্যাজুয়ালিটি হতে পারতো ওখানে, ওই রুমে যদি কেউ থাকতো তাহলে হয়তো একটা বড় রকমের খারাপ ঘটনা দুর্ঘটনা ঘটে যেতে পারত। দেন জিডি করতে গিয়ে ওখানে দেখলাম একটা জায়গায় লেখা আছে যে নারী নির্যাতনের মাধ্যম দিয়ে কেউ যেন মিথ্যা মামলা না করে, তাহলে এটাও দণ্ডনীয় অপরাধ, তার মানে মানুষ এরকম কাজ প্রচুর করতেছে। এবং যে কথাটা আপনি বললেন যে নারী নির্যাতনের সুযোগ আছে, পুরুষ নির্যাতনের সুযোগ কেন নাই, কথাটা একদম ভ্যালিড। আমি প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম যে কালকে আমি থানাতে গিয়ে ওই সিনটা দেখেছি যে এক জায়গাতে বড় অক্ষরে লেখা আছে যে নারী নির্যাতন শিশু এবং নারী নির্যাতন মামলায় কেউ যদি মিথ্যা মামলা করেন সেটার জন্য সেটা আইনত দণ্ডনীয়। জি প্লিজ কথা বলেন।
হ্যালো আপু।
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ আপু, যা হয়েছে এরকম আমার জীবন হয়েছে, আজকে 5টা মাস যাবত আমি এখন অনেক ভালো আছি,
সব মিলিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য ধন্যবাদ। ইনফ্যাক্ট আমি বারবারই বলছি যে মেয়েদেরকে পতিতা নাম তো দিতে সময় লাগেনি, বাট ছেলেদেরকে কিন্তু আমরা কখনো কোন রকম ভাবে এইসব একের পর এক যে কাজ করতেছে কখনো ওই নামে ডাকিনি, বাট ওই নামেও ডাকার কিন্তু নহবত সুযোগ আছে। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা যারা নারী নির্যাতন বা এসেই বলি সেখানে পুরুষ নির্যাতনের কিন্তু অপশন আছে, সেটিও ভেবে দেখা প্রয়োজন। এবং সব মিলিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আসলে আইনটাকে রিভাইজ করা উচিত, যারা মৃত্যুর প্রেক্ষাপট তৈরি করে দেয় সে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে যেন আইনের কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় এবং তাকে যেন ম্যাক্সিমাম পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে বড় কষ্টে আছি আমি, যে কথাটা বলছিলাম বন্ধু, লাস্ট 48 আওয়ার্স বড় দুঃখে আছি, যেহেতু এরকম পরিস্থিতির ভেতর দিয়ে যারা চোর ছেচ্ছোট তারা তো এসে চুরি করে নিয়ে গেছে সেটা ঠিক আছে, বাট ভালো ভদ্রবেশী মানুষ যারা সমাজে ঘুরতেছে সেখানেও এরকম ফ্রড এরকম ভণ্ডামের শিকার আমরা হচ্ছি, তাহলে কোথায় আমরা সেফ, কোথায় আমরা নিরাপদ, সেটি হচ্ছে জিজ্ঞাসার ব্যাপার। বড় কষ্টে আছি, ঢাকা শহর আসলে দিনকে দিন বাসবার অনুপযুক্ত হয়ে উঠছে, যা আমার হারিয়েছে গতকালকে তা নিয়ে আমার এতটুকু রিগ্রেট নাই, বাট আমার রিগ্রেট বা আমার দুশ্চিন্তা আমার অসহায়ত্ব এখানে যে কিভাবে কোন ভরসায় আমি ঘরের মধ্যে আমার বউ আমার সন্তানকে আমার মাকে রেখে আমি বাইরে কাজে বের হব,
এখানে সামান্যতম এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনাদের সামনে কথা বলছি, আপনাদের সামনে অনুষ্ঠান করছি ঠিকই, বাট বারবার আমার মনের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে যে আবার পাশে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে গেল না। তো তো এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা, এই হচ্ছে চারিপাশের পারিপার্শ্বিক অবস্থা। প্লিজ ডু সামথিং, যারা গভর্নমেন্টে আছেন বিভিন্ন স্টেক হোল্ডারে, প্লিজ প্লিজ ডু সামথিং। আমি আমার সামান্য কিছু চুরি যাওয়ার জন্য আমি আবদার করতেছি না, বাট আমি ভিক্টিমাইজ হচ্ছি, তো মানুষের এই কষ্টগুলো খুব কাছ থেকে অনুভব করতে পারছি। রোজ রোজ বাড়িতে বিভিন্ন রকমের দুর্ঘটনার ভিতর দিয়ে মানুষ যাচ্ছে, আমরা একটু নিরাপদে থাকতে চাই। এবারও মনে হয় ঢাকা শহর গোটা ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় জঘন্য নগরী হিসেবে প্রমাণিত হয়েছে, রাইট? তৃতীয় জঘন্য নগরী। ক্যান ইউ থিংক যে ঢাকা শহর মানুষের কত মানুষের জীবনের নিশ্চয়তা বিধান করতেছে, কত মানুষের জীবনের পাঞ্চঞ্চল্য নিয়ে আসছে, কত মানুষের রিজিকের ব্যবস্থা করছে, সে ঢাকা শহর এত জঘন্য। আমি যদি মনে হয় যে কিছুদিন আগে রিপোর্ট আসছে, রাইট, তিন ঢাকা থার্ড এরকম কিছু মনে হয় দেখলাম, আর ভালো লাগে না দেখতে এরকম। প্লিজ যারা এগুলোর জন্য দায়িত্বে আছেন কিছু একটা করেন, কিছু একটা করেন। 90% মানুষ ভালো থাকতে চায়, 95% মানুষ ইনফ্যাক্ট ভালো থাকতে চায়, 5% আছে চোর ছাচ্চোর, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করেন, ঢাকা শহরটার বসবাসের উপযুক্ত করে তুলেন। বড় কষ্টে আছি আমরা, বড় অসহায় অবস্থায় আছি। রাস্তায় কালকে চড়তে চড়তে গিয়ে বুঝছিস হাঁটতে হাঁটতে গিয়ে একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট করলাম, মানে সকালবেলায় দুর্ঘটনা ঘটছে, ধর যে আমার বাসায় গ্রিল কেটে জিনিসপত্র নিয়ে গেছে, তখন ওই দুশ্চিন্তাতে রাস্তায় হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটা এসের সাথে অ্যাক্সিডেন্ট করলাম, এই যে এখানে খামটামে যেই কারণে। সো মানে হোয়াটএভার, নিজের কষ্টের কথা নাই বা বলি, বাট কিছু একটা করুন, ঢাকা শহরটাকে বসবাসের যোগ্য করে তুলুন, না হলে নিষিদ্ধ নগরী করে ফেলুন। ঢাকার যত অ্যাক্টিভিটিস আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করুন, যেই জেলার যেই বিভাগীয় শহরে যেটা ন্যাক আছে সেটা সেখানে ট্রান্সমিট করে দিন, যদি ব্যবসায়িক ব্যবসাপার থাকে বেশিরভাগ ট্রান্সফর্ম করে দিন চিড়গাঙে, যদি শিক্ষার ব্যবসাপার থাকে রাজশাহীতে, খুলনাতে বাণিজ্য ব্যাপারটা বেশি করে ডিপ্লয় করুন, এভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হোক, চাপ কমুক, ঢাকা শহরের উপরে বসবাসযোগ্য হয়ে উঠুক। আনরেস্ট, অনেক আনরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, প্লিজ কিছু একটা করুন, আমাদেরকে বাঁচান, ভালোভাবে বাঁচতে পারি, কিছুটা নিজের কষ্টে তো আমরা নিজের মতো করেই তো সবকিছু উপার্জন করতেছি, শুধু আপনারা বাঁচার মিনিমাম উপলক্ষটা তৈরি করে দিন প্লিজ। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, একদম শেষ মুহূর্তে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পুরো সময়টায় পুরো জার্নিটাতে আমাদের সাথে থাকবার জন্য। নিমির জন্য আমার অনেক অনেক শুভকামনা, ডিয়ার, অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে, সুরে সবকিছু বাজবে, একদম ঠিক হয়ে যাবে, তোমার কারণে সম্ভব হয়েছে। আজকে আমরা দুইটি বিশাল বিষয় নিয়ে অনুরোধ করতে পেরেছি, একটি হচ্ছে সবার কাছে অনুরোধ জানিয়েছি, যারা বাংলাদেশের দায়িত্বভার যাদের কাছে তারা যেন অবশ্যই আইনগুলোকে রিভাইজ করেন, যাতে করে ছেলে এবং মেয়ে যাদের কারণে মানুষের জীবন বিষময় হয়ে ওঠে তাদেরকে ম্যাক্সিমাম পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়। আরেকটি অনুরোধ করেছি যাতে করে নিজেরাই ইন্টারনাল ক্যাম্পেইন শুরু করেন, যারা এরকম ভাবে কাজ করে, মেয়েদের যারা আছে তাদেরকে তো আসি, ছেলেদের ক্ষেত্রে ওদেরকে নাম দিয়ে যেন চিহ্নিত করে হয় যারা ছেলেপতিতা, যাতে করে এরা আর দশজন মানুষকে ক্ষতি করতে না পারে, আর দশটি মেয়ে যেন এদের হাত থেকে বেঁচে যায়। এই এটি এটা অনেক বড় একটি পাওয়া, যেটা আপনার জীবনের ঘটনা থেকে উঠে এসেছে বিধায় আমরা এরকম একটা সিদ্ধান্তের দিকে যেতে পেরেছি বা এই ধরনের ক্যাম্পেইন কমিউনিকেট করতে পারছি। আরেকটি বিষয় হচ্ছে যে আই লাভ ইউর স্পিরিট, যে আপনি ফাইনালি ইউ জাস্ট কাম ব্যাক অ্যান্ড ইউ আর জাস্ট ফুল অন এখন, রাইট, একটা বড় কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য, স্বপ্নটাকে দারুণভাবে বাস্তবায়ন করার জন্য, ঠিক আছে, একদিন সাকসেস স্টোরি বলার জন্য নিয়ে আসবো, ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। সো এখনো কিন্তু ভালো জায়গা, ইউ আর ওয়ার্কিং ইন এ মাল্টিনেশনাল কোম্পানি অ্যাজ এ চিফ কমিউনিকেশন অফিসার, তাই না? কমিউনিকেশন ম্যানেজার, সো ইটস এ গুড থিং, আরো বড় কিছু, দারুণ একজন এক্সিকিউটিভ হিসেবে একদিনে আসবেন এবং সেদিন শুধুই আপনার সাফল্যের কথা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি বন্ধু, দেখা হবে আবার আগামী সপ্তাহে, আর চিরজনা সেই কথা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে, কথা হবে বন্ধু।
বন্ধু, ঘড়ির সময়টা এক্সাক্ট একটা বেজে পঁচিশ মিনিট। আমরা নিমিয়াপুর জীবনের গল্প শুনলাম। কোন এক কলা প্রোগ্রামে আমরা অবশ্যই তার জীবনের অনেক ভালো কিছু আমরা শুনবো, সেই প্রত্যাশা আমরা করছি। আর বন্ধু যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু একটা নিউজ আমি জানিয়ে দিতে চাচ্ছি যাবার আগে, সেটি হচ্ছে সাইফোর্সে ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব অল্প সময় ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007। আইটি নাম্বার আছে বন্ধু 01713432025। আইটি নাম্বার আছে, সেটি হচ্ছে 01714163464640। বন্ধু আপনি অবশ্যই চাইলে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। আর বন্ধু যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে গিল সিঙ্গারা সামোচা ডালপুরি কিংবা চটপটি, এসব ঝালঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর বন্ধু খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ঢাকা এফএম এর সঙ্গেই থাকুন। আজকের মতো আমি ইমা বিদায় নিচ্ছি। This track was downloaded from FusionBD.com.